This track was downloaded from fusionbd.com.
Pranak, Bhalobashar Bangladesh. বন্ধু আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময় এক্স্যাক্টলি রাত 10:35 এবং আজ বৃহস্পতিবার 27 নভেম্বর 2014 13 অগ্রহায়ণ 1421 বঙ্গাব্দ এবং 3 সফর 1436 ইসি। দেখতে দেখতে নভেম্বর মাসটাও শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন নেই, আর কয়েকটা দিন হাতেই আছে। তারপর ডিসেম্বর, তারপরে 2014 সালটা শেষ হয়ে যাবে এবং 2015 আগমন ঘটবে। বছরটা সব মিলিয়ে কখনো ভালো কখনো খারাপ, সবকিছু মিলে কিন্তু বছরটা আমার কেটেছে। আপনার কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা, আমি তো আজকে ভীষণ ভালো আছি, আশা করছি আপনি অনেক ভালো আছেন, খুব বেশি ভালো আছেন। তো বন্ধু, কে কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন, এই মুহূর্তে কি করছেন তাও কিন্তু জানাতে পারেন। জানাতে হলে আপনি আমাকে এস এম এস করতে পারেন। এস এম এস করার জন্য আপনার সেল ফোনে এস এম এস অপশনে গিয়ে লিখবেন এস এম করো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর বন্ধু, ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thaka-fm90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন। আমরা একটি পোস্ট দিয়েছি আজকে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু হাসান, খুব চমৎকার একটি ছবি আমাদের আজকে প্রাণা ভালোবাসা বাংলাদেশের বন্ধু ছবি দেওয়া হয়েছে। সেগুলো আপনি লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, কিন্তু কমেন্ট অবশ্যই এফএম গুরু লিখতে ভুলবেন না। আর যারা এফএম গুরু লিখে কমেন্ট করবেন না তাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি না বন্ধু। সো বন্ধু, একদমই ভুল করা যাবে না, কমেন্টে অবশ্যই এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আর বন্ধু, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30 সাইফোর্সের ক্যাম্পাস 5 এ ঢাকা ভার্সিটি প্রাক্তন শিক্ষক সাইফোর্স স্যারের একটি নজিরবিহীন ক্লাস করার সুযোগ। এই ক্লাসে এইচএসসি ফার্স্ট ইয়ার ও সেকেন্ডারি শিক্ষার্থীরা আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নম্বরে। আর আজকে আসার আগে চটপটি খেয়েছি, আর চটপটি খাওয়ার পরে আমি সবসময় ঝাল খেতে পছন্দ করি, আর এই ঝাল খাওয়ার পরে কিন্তু প্রাণাপের কথা কিন্তু একদমই ভুলি না। তো বন্ধু, কিল সিঙ্গারা, সমুচা, ডালপুটি কিংবা চটপটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর এখন যে গানটা আমি প্লে করবো, গানটি শুনে যারা হেডফোন কানে লাগিয়ে শুনছেন আর যারা এমনিই শুনছেন, গুনগুন নিয়ে গানটি অবশ্যই গাইবেন, এটি আমি কিন্তু অবশ্যই বলতে পারি। তো বন্ধু, অবশ্যই জানাবেন কি করছেন 16260 আর ফেসবুকে। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
Don't you come on in ya, on the side of the high, don't mark it, 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 don মামু বেটারা কই থাকি গো আমার সাথে, এখন খালি তো চাপার জোর বেড়ে যাবে আর দেখ সুন্দর হয়ে যাবে, এলে কি সাইলেন্ট মুডে রাখতে হবে আমাকে?
ঠিকই তো, আজিবের দরকার নাই, কার দরকার আছে খালি এখন ধরা বিলুন লাগে থাকুন। আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করি দিয়ে হবে খুশি খুশি সবার মনে প্রাণে একটাই গান বুকের মাঝে
ভালোবাসার বাংলাদেশ
জীবন। আপনার
আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30 সাইফুরসের ক্যাম্পাস 5 এ ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক সাইফুর স্যারের একটি নজিরবিহীন ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরাও আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নম্বরে। আর খুব চমৎকার একটি কমেন্ট আমি পেয়েছি কিছুক্ষণ আগে। কমেন্টটি করেছেন অনুভবের হৃদয়। তিনি লিখেছেন, অদ্ভুত হলেও কথাটি সত্যি, আমাদের ভালোবাসার মানুষটি আমাদের কাছ থেকে হারিয়ে গেলেও আমরা তাকে ভালোবাসি, কেন জানেন? কারণ হয়তো ভালোবাসার মানুষটি হারাতে পারে, কিন্তু মন থেকে সেই মানুষটির জন্য ভালোবাসা কোনো দিনও হারায় না। ভালোবাসা আসলেই এমন, ভালোবাসা মানুষটি হয়তো কোনো কারণে চলে যায়, অনেক সময় চলে যায়, মানুষ সময় থেকে যায়, সেটা তো তার লক্ষ্যই ভালো। আর যাদের ভালোবাসা মানুষটি চলে গিয়েছে, তারা এখনো সেই ভালোবাসার মানুষটিকে মিস করেন, তার কথা, তার সেই মুহূর্ত গুলা, তার সাথে কাটানো মুহূর্ত গুলা সবকিছু অনেক বেশি মনে পড়ে। অনেক ধন্যবাদ অনুভবের হৃদয় আপনার এই সুন্দর কমেন্টের জন্য। আর আছেন আমাদের সঙ্গে ফেসবুকে মনির হোসেন। তিনি লিখেছেন, তার মালিকের ভাগিনার আজকে বিয়ে, তাই তিনি বিয়েতে থাকবেন আজকে, আমাদের প্রোগ্রাম তিনি খুব মিস করবেন, কিন্তু বিয়েটা অনেক মজা হবে, অ্যারাবিকদের বিয়ে, একা একা বিয়ে দাউদ খাচ্ছেন, জেনে খুব ভালো লাগলো। আর মনির হোসেন তিনি আমাদের সঙ্গে দুবাই থেকে কানেক্টেড থাকেন সবসময়। আর আছেন আমাদের সঙ্গে বিরহ রাশেদ মালয়েশিয়া থেকে, তিনি অনেকক্ষণ যাবৎ কমেন্ট করছেন, তার কমেন্ট কেন আমি পড়ছি না তিনি জানতে চেয়েছেন। এই যে বন্ধু, আপনার কমেন্টটি কিন্তু পড়ে দিয়েছি। আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকেই আছেন। আর বন্ধু, আপনি কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন ফেসবুকে অথবা 16260-তে। ফেসবুকে যারা জয়েন করেননি তাদেরকে বলছি, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করতে পারেন। আজকে আমাদের কানা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু হাসান, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর বন্ধু, আপনিও কিন্তু আপনার জীবনের গল্প, আপনার ভালোবাসার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে SMS করতে হবে। SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর দেখতে পাচ্ছি ফেসবুকে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নূর মোহাম্মদ শিমু আছেন। তিনি লিখেছেন, ইমা আপু, তিনি শিমুকে অনেক মিস করছেন, তার ভালোবাসা মানুষটিকে অনেক বেশি মিস করছেন। আর আছেন আমাদের সঙ্গে আহসান হাবিব, তিনি লিখেছেন, তিনি আমাকে 7 দিন মিস করেছেন, কারণ আমি ভালোবাসা ডায়েরিতে ছিলাম না, ভালোবাসা ডায়েরি শেষ হয়ে গিয়েছে বন্ধু, কখনো আবার মঙ্গলবারে অবশ্যই আপনার সাথে কথা হবে। আমাদের বন্ধু মিরাজ আছেন, হায়দার তসলিম আস নাম, সবার অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আর ব্যাকগ্রাউন্ডে খুব চমৎকার একটি গান পাচ্ছে, আর একটু আগে যে গানটি প্লে করে সেটা অনেক চমৎকার ছিল। আর এই মুহূর্তে ফিরে যাচ্ছি গানে, গানে বিরতি পর ফিরছি, সঙ্গে থাকুন।
ভালোবাসি আমি শুধু তোমার, চোখেতে চোখ রাখো না, ও ভালোবাসা দেখেছি অন্তরে, সে কেন মন বোধে না, কেন তা করবে চোখের আসে, তুমি ছুঁড়ে দেখো মোহ পাজরে, শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমার, চোখেতে চোখ রাখো না, তোমার থাকে পাজরে শুধু তুমি আছো কেউ তো থাকে না ভালোবাসি আমি শুধু তোমার চোখেতে চোখ রাখো না কাছে রাখো না মনের অন্তর মাঝে দিবানিসি তোমার চাইতে কাছে রাখো না মনের অন্তর মাঝে ভুলে তুমি যেও না দূরে আর থেকো না তোমাকে মোহ পাজরে শুধু তুমি আছো কেউ তো থাকে না ভালোবাসি আমি শুধু তোমার চোখেতে চোখ রাখো না ও ভালোবাসা দেখেছি অন্তরে সে কেন মন বোঝে না কেন থাকো দূরে চোখের আমি তুমি ছুঁয়ে দেখো মোহ পাজরে শুধু তুমি আছো কেউ তো থাকে না ভালোবাসি আমি শুধু তোমার চোখেতে চোখ রাখো না
90.4 মামা একটু চটকুটি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
সবার মনে প্রাণে এক ছাই গান বুকের মাঝে
আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না
কাট কাট কাট
আমার আমার মনের আশায় ভালোবাসা
কলিজাতে তোর এত সাহস সেই কলিজা আমি ছিঁড়ে ফেলবো
আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবে
হ্যাঁ শুধু পর্দার কথা নয় পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়
মামা একটু চটপটি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
সবে খুশি খুশি
Feel the feel.
বন্ধুরা আমি তোমাদের এফএম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম তৈরি হবে আমাদের এফএম দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনে নতুন এক দিগন্তে এফএম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি। আর সেই এফএম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন কর।
আজ ব্লু হে পানি 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 আর দিন হে সানি 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 আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফএম দোস্তি নিয়ে। 25 নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফএম এর নতুন আয়োজন এফএম দোস্তি। এফএম গুরুর সাথে এই প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করো www.dhakafm904.com।
মামা একটু চাটপটি মরিচ বেশি করে,
আমার কে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা।
সাথে চলো আজ করি সবে খুশি খুশি
কিভাবে গ্রামের সুবোধ বালকটি রাজধানীতে হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা।
মাস্টারের সিগন্যাল দেয় ডাক্তার বয়ান করতে ওঠে আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ঔষধটা ভালো খাওয়াইলে পরে তো মামায় অজ্ঞান মিলবে।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌন কর্মী।
আমাদেরকে কমিয়ে দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি মাঝখান থেকে ওনারা বসে আরামে থাকে। আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিত 1000 করে আর আমাদেরকে দিত 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ।
পরে নিয়ে গেলে জায়গায় নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা আছে না, সাদা লাল ওগুলো আপনার প্রথমে পিসে নিতে হয়। এই যে বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে গান পাউডার নাকি, ওইটা খুব রিক্স, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30।
মামা একটু চাটপটি মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা।
সবার মনে প্রাণে এক খাই গান, বুকের মাঝে
প্রাণব ভালোবাসার বাংলাদেশ। বন্ধু আপনারা শুনছেন প্রাণাম ভালোবাসার বাংলাদেশ, আর বন্ধু প্রিয় সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে ফিল 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 পেতে খেয়ে যান প্রাণাম। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাম ফিল দ্য চিল। আর অনেকেই আছেন ফেসবুকে, অনেকেই আছেন 16260-তে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30 সাইফোর্সের ক্যাম্পাস 5 ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক সাইফুর স্যার একটি নজিরবিহীন ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরাও আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713-432-086 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ফেসবুকে মোবারক হোসেন আছেন, তিনি লিখেছেন তিনি অনেক রাগ করেছেন আমার সঙ্গে।
লিখেছেন আর কত কমেন্ট করলে নাম বলবে, মোবারক হোসেন আমি কিন্তু আপনার নামটি পড়ে দিয়েছি। আরো আছেন বেলায়েত হোসেন হৃদয়, তিনি লিখেছেন আপু থাকবো শেষ পর্যন্ত, অবশ্যই বন্ধু একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সোহানুর রহমান আছেন গাজীপুর কাপাসিয়া থেকে, তিনি গত প্রোগ্রামে অনেকটি নাম দিয়েছেন প্রাণাব ইমা আপু কেমন আছে জি বন্ধু, অনেক ভালো আছে। তিনি লিখেছেন শীত কেমন লাগছে, কাপাসিয়াতে নাকি অনেক শীত, এখানে শীত খারাপ না ভালোই লাগছে শীত। আর আছেন আমাদের সঙ্গে মাসুদুর রহমান, তিনি কুমিল্লা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, তিনি লিখেছেন এসএম দোস্ত তিনি আমাকে মিস করেছেন আর আমার আম্মু কেমন আছে জানতে চেয়েছেন, আম্মু ভালো আছে মাসুদুর রহমান, আর এসএম দোস্তি খুব ভালো লেগেছে তার কাছে, জেনে খুবই ভালো লাগলো। আর বন্ধুরা যারা এখনো এসএম দোস্তিতে রেজিস্ট্রেশন করেনি আপনি তো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, যারা ফেসবুকে আছেন আমাদের ফেসবুকে আজকে আমরা যে পোস্ট দিয়েছি সেখানে লিঙ্ক দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি আপনি ভিজিট করুন www.thakaasm904.com এ। আরো আছেন আমাদের সঙ্গে শাহাদাত সরকার বাবু, তিনি সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, তাকে আমি সবসময় কমেন্টে দেখতে পাই, তিনি অনেক দোয়া করে কমেন্ট করেন। তিনি লিখেছেন তার ভালোবাসা মানুষটিকে তিনি অনেক মিস করছেন, তার ভালোবাসা মানুষটির নাম পিঙ্কি, শাহাদাত একটা কাজ করতে পারেন এই মুহূর্তে তাকে একটি এসএমএস অথবা একটি ফোন কল দিয়ে দিতে পারেন, আশা করছি তার ভালো লাগবে। সুমন আছেন আমাদের সঙ্গে, রাহান খান আছেন, তিনিও রাগ করেছেন যে কেন কমেন্ট পড়া হয় না, একটা খুব চমৎকার একটি গান শুনছিলাম, খুশি পলাশ নরসিংদী খুশি নরসিংদী থেকে লিখেছেন তার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিয়েছে এই গানটি, কিন্তু তার ভালোবাসার মানুষটি আর তার পাশে নেই, জেনে খুবই কষ্ট লাগলো খুশি। আর আমি একটু আগে বলেছিলাম একটি কমেন্ট আমাদের ছিল ফেসবুক অনুভব হৃদয়, তিনি করেছিলেন যে ভালোবাসার মানুষটি হারিয়ে যায় কিন্তু এই জিনিসগুলা কিন্তু থেকে যায়, এই যে আপনার গান অথবা আপনি কোথাও তার সাথে ঘুরতে গিয়েছিলেন খুব পছন্দের কোনো চকলে সব কিছু মিলে কিন্তু মনে পড়ে যায় সবসময় তার কথা। আর বন্ধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30 সাইফুল স্যার ক্যাম্পাস 5 এর ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক সাইফুল স্যার একটি নজিরবিহীন ক্লাস করার সুযোগ এই ক্লাসে এইচএসসি ফার্স্ট ইয়ার ও সেকেন্ডারি শিক্ষার্থীরা আমন্ত্রিত, বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নাম্বারে। আর যারা এখনো ফেসবুকে জয়েন করেনি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে জয়েন করতে পারেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakaasm904, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর বন্ধু আজকে আমাদের প্রাণাম ভালোবাসা বাংলাদেশের অতিথি আসান, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আর আপনিও কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে পারেন আমাদের প্রাণাম ভালোবাসা বাংলাদেশের হস্তিতে বসে, তার জন্য আপনাকে এসএমএস করতে হবে বন্ধু, এসএমএস করার জন্য আপনি সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এসএম গো স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি জব করছেন অথবা আপনি স্টুডেন্ট কিনা সেটি লিখে পাঠিয়ে দিন 1660 এই নাম্বারে। আর বন্ধু এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।
কেন বিরিতি বাগাইলা রে বন্ধু, ফিরে যাইবা যদি কেন বিরিতি বাগাইলা রে বন্ধু, ফিরে যাইবা যদি কেমন রাখি আপন ঘরে পারি রে বন্ধু, ফিরে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ফিরে যাইবা
আমাকে এত খুশি খুশি লাগছে কেন জানেন? আমার পুরনো গ্যালাক্সি ফোনটা বিক্রয় .com এ তুলেছিলাম মাত্র 2 ঘন্টা আগে, এর মধ্যে বিক্রি হয়ে গেল।
বিক্রয় .com বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস।
প্রাণা ভালোবাসার বাংলাদেশ।
বন্ধু আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, ইমা আছি আপনাদের সঙ্গে। অনেকে এখন আমার নামটা জানেন না, লিখেন যারা কমেন্ট করেন বা SMS করেন, লিখেন এই যে আরজে। আমার নাম তো শুধু আরজে না বন্ধু, আমার নাম আরজে ইমা। আর অনেকে ইমা স্পেলিংটা লিখেন দীর্ঘই, বা যারা ইংলিশে লিখেন তারা আই অথবা আর অনেক কিছু দিয়ে লিখেন, যাই হোক ব্যাপার না। আমার নামটা আমি আবার বলে দিচ্ছি, আমার নাম ইমা বন্ধু। আর বন্ধু, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30 সাইফোর্সের ক্যাম্পাস 5 ঢাকা ভার্সিটি প্রাক্তন শিক্ষক সাইফোর্স স্যারের একটি নজিরবিহীন ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরাও আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713-432-086 এই নাম্বারে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডেঞ্জারাস সজীব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমার মনটা একটু আগে ভালো ছিল কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি তার কমেন্টটি পড়িনি। আশা করছি এখন আপনার মনটি আবার অনেক বেশি ভালো হয়ে যাবে, আমি আপনার কমেন্টটি কিন্তু পড়ে দিয়েছি সজীব। আর আছেন আমাদের সঙ্গে হাবিবুর রহমান, তিনিও তার একই অভিযোগ, কেন তার কমেন্ট পড়া হচ্ছে না। জীবনে আমি কিন্তু কমেন্ট পড়ে দিয়েছি। আর যারা এখনো জয়েন করেননি ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakaya94। আর বন্ধুরা আপনারা জানেন আজকে প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু হাসান, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর যারা 1620 কানেক্টেড আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধু অবশ্যই এসএম করে লিখবেন, এসএম করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারা দিন আপনি যা কথা যে কোনো কথা বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 1620 এই নাম্বারে। একটু আগে আমরা শুনছিলাম হাবিবের কেন পিরিতি বাড়াইলারি বন্ধু চলে যাই বা থাকি। লাস্ট যে কমেন্টটা আমি পড়েছি খুশি নরসিংহ থেকে তিনি লিখেছেন, আশা করছি গানটি আপনার ভালো লেগেছে। আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে মোহাম্মদ আশিক সরকার আছেন, নরসিংহ থেকে মোহাম্মদ সুমন খান আছেন, তিনি থ্যাংকস জানিয়েছেন সুন্দর গানটি প্লে করার জন্য। স্বপ্ন নীল সার্থী আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের রেগুলার প্রোগ্রাম শুনেন, তার প্রোগ্রাম অনেক ভালো লাগে, জেনে অনেক ভালো লাগলো স্বপ্ন নীল। মোহাম্মদ হাবিবুর রহমান আছেন, আরো আছেন আমাদের সঙ্গে ফেসবুকে এই মুহূর্তে তুষার কন্যা আছেন, তিনি আমাদের নতুন বন্ধু। নতুন বন্ধু আপনাকে ওয়েলকাম করছি, অনেকেই আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আর যারা নতুন আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই এফএম গুলো লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর বন্ধু গিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চাটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ, প্রাণের উৎসবে নিয়ে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই আছেন ফেসবুকে, ফেসবুকে ভাঙামন আছেন আমাদের সঙ্গে, নিঝুম ফাহিম আছেন, মোহাম্মদ কামরুজ্জামান দোলন, মনিরুজ্জামান, ন্যামলি বয়, আয়েসা মাকসুদ আছেন, হাবিব খান, রাকিব আহমেদ, বকুল হাসান আছেন আমাদের সঙ্গে, আরো একজন আছেন মিরপুর থেকে আমাদের সঙ্গে রাসেল আছেন, তার আজকে জন্মদিন, রাসেলকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করছি আপনার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অনেক বেশি ভালো কাটবে রাসেল, আর কেকটা কিন্তু অবশ্যই একদম মিস করা যাবে না। রাসেল আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। মাহফুজুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি আছেন আমাদের সঙ্গে, তিনি জানিয়েছেন যে অনেক ভালো লাগলো মাহফুজুর রহমান। তাপস কুমার রায় আছেন, আরো আছেন পলহীন নোমান আছেন, ফাহিম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তোমায় ঘিরে, তিনি কিছু একটা লিখেছেন বাট সেটা মিসিং হয়েছে। সোনিয়া আক্তার আসমা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আচ্ছা বন্ধু জেনে অনেক ভালো লাগলো। এস পি সোহাগ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মসির রহমান, আরো আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান পাঠান আছেন, আরো অনেকেই আছেন বন্ধু। আপনি কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, আমি আবারও বলছি ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakaya94, আপনি অবশ্যই ভিজিট করতে পারেন বন্ধু। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি একটি গানে, গানে বিরতির পর দিচ্ছি, সঙ্গে থাকুন। Thank you.
সাথে গো জানি জান পাওয়া খান দূরে কোথাও যেও না।
This track was downloaded from FusionBD.com.
Prana, Bhalobashar Bangladesh.
Chale esha bondho matir tane, tarunner joare bhasbe tumi, bhalo lagar sur bajbe tomar mone. আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এই কথাগুলো শুরুতেই বলতে সবসময় পছন্দ করি আমি, এবং এই কথাগুলো যে সমানভাবেই আপনাদের হৃদয়ের মধ্যে অনুরণিত হচ্ছে সেটা বুঝতে পেরে আমি অনেক খুশি। কথাগুলো মানুষের শুধুমাত্র ওই কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, মানুষের ভালোবাসার দারুণ এক জায়গাটাকে অন্যরকম এক অবস্থানে নিয়ে গেছে এটা জেনে আমি সত্যি অনেক বেশি খুশি। প্রতিদিনই কেউ না কেউ বা কারো না কারোর সাথে সাক্ষাৎ হয়, অনেকে এসে অপেক্ষা করেন আপনারা, আমার সাথে দেখা হয়ে যায় আপনাদের। আজকে একজন বলবার চেষ্টা করছিল এই কথাগুলো, তখন আমি নিজেও বলছিলাম যে সত্যি কি তা জানেন আপনারা, একসাথে সবাই মিলে উচ্চারিত করছিল এই কথাগুলো যেন আমি বলছি ওদের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, সত্যি প্রচন্ড রকমের ভালো লাগা তৈরি হয়েছিল তখন। সেই জায়গার একটা ছেলের সাথে হঠাৎ পরিচয়, তাকে আমি বলবার চেষ্টা করছিলাম যে এত আবেগ, এত ভালো লাগা বা এই কথাগুলো যেই ব্যক্তি নিয়ে বলছেন এর পেছনের কারণটাই কি, একটু শুনি তার কাছে। মনে আছে কি পুরো কথাগুলো?
মনে আছে।
কি?
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাদনহারা হব আমি মুক্তির গানে। এই তো তোমার দেশ, আমার দেশ, ভালো লাগার ভালোবাসার বাংলাদেশ।
রিয়েলি গ্রেট, এসব এই ধরনের ভালো লাগার সুযোগ তৈরি হয় আপনাদের মতো মানুষের হাত ধরে, যে কারণে হয়তো ইন্সপায়ারেশনের এই জায়গাগুলো তৈরি হয়। আপনি আপনি বলছিলেন যে ব্লাড ডোনেশন বা এই ধরনের কাজের সাথে আপনি সবসময় সম্পৃক্ত থাকতে পছন্দ করেন, এর পেছনের মোটিভটা কি, কি কারণে আপনার মনে হয় যে সব কাজের মধ্যে বেশি বেশি করে থাকা উচিত?
গুরু, তার আগে আমি আমার নামটা বলছি, আমি আশরাফ আনন্দ, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়াতে, আমি আট বোনের এক ভাই। ছোটবেলা থেকে ক্লাস সেভেনে যখন পড়ি আমার বাবা আমাকে ছেড়ে নাফেরের দেশে চলে যান। আজকে আমার লাইফের অনেক সুন্দর একটি দিন, ছোটবেলা থেকে অনেকগুলো আনন্দের মুহূর্ত আমার জীবনে এসেছে, তার জীবনে আজকে সবচেয়ে বেশি আনন্দের আমি আমার গুরুর সামনে ভালো লাগার ভালোবাসার সবচেয়ে ভালো মানুষটির সামনে বসে কথা বলছি, এটা আমার জন্য অনেক বেশি
আপনি কতদিন কতবার ব্লাড দিয়েছেন?
আমার বয়স 22, আমি 14 বারের মতো ব্লাড ডোনেট করেছি।
14 বার? এই অনুভূতি গুলো কেমন যখন কাউকে ব্লাড দেন, তখন কি ধরনের রিয়াকশন মানুষের মধ্যে হয়? ডিভাইন
ফিলিং গুলো,
ডিভাইন ফিলিং কিরকম হয়, কিভাবে রিয়্যাক্ট করে, দু একটা ঘটনা একটু করে বলেন।
আমি যখন ফার্স্ট ব্লাড ডোনেট করতে আসি আমার বয়স তখন 18 বছর পূর্ণ হয় এবং আমার ওয়েট তখন 52 এর মতো হয়। আমি তখন কুমিল্লাতে ছিলাম, আমার এক ফ্রেন্ডের এক চাচিকে ব্লাড দিতে যাই, তখন যখন ব্লাড দিতে গেলাম, ব্লাড দেওয়ার পর উনি আমায় জড়িয়ে ধরে যখন বলল আমার আত্মীয় স্বজন থেকে কখনোই কোনো ব্লাড পাই নাই, তুমি অচেনা ছেলে আমায় ব্লাড ডোনেট করলে, এত তোমার জন্য আমার সারা জীবনে যত সওয়াব করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, সবগুলো তোমার জন্য থাকলো।
রিয়েলি গুড, এবং এই ধরনের কাজের সাথে আপনি পরিপূর্ণভাবে এখন সম্পৃক্ত, এবং এই আহ্বানটা আপনি জানাতে চেয়েছিলেন আমাদের প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান এই ব্লাড ডোনেশনের এই ক্যাম্পেইনকে সামনে রেখে?
ব্লাড ডোনেশনের ব্যাপারে আমি যেটা বলছি, আমি আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বলতে চাচ্ছি, আমরা যারা ইয়ং জেনারেশন আছি, শুধু ইয়ং জেনারেশন ঢাকা শহর না, প্রত্যেকটা মফস্বল শহরে আমি চাচ্ছি গুরু আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন, যাতে আমরা ব্লাড দিই। বিশেষ করে আমার মনে হয় ঢাকার স্টুডেন্টরা ব্লাড ডোনেট করে, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা ওইভাবে সতর্ক না বা সচেতন না, তার কারণে তারা ব্লাড ডোনেট করে না। আমার মনে হয় এটা নিয়ে যদি আমাদের ক্যাম্পেইন তৈরি হয়, তাহলে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ব্লাড দরকার তার 66% ব্লাড পূরণ হয়, আর বাকি
34
ব্লাডের জন্য অনেক প্রাণ কিন্তু না ফেরার দেশে চলে যায়। আর এর জন্য ইয়ং জেনারেশনরা যদি আমরা ব্লাড ডোনেট করি, তাহলে এই প্রাণগুলো বেঁচে যায়।
এটা অনেক ভালো একটি উদ্যোগ, ভালো কিছু কথা আমরা শুনছিলাম আনন্দর কাছ থেকে, তাই তো আনন্দ? আনন্দ, এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার কথার সাথে, আপনার টোনের সাথে, আপনার ভালো মানসিক অভিব্যক্তির সাথে, স্পেশালি আপনার নামের যে মর্মার্থ তার সাথে জাস্টিফাই করা অনেক বেশি জরুরি। আপনি এভাবে মানুষের আনন্দ দানের কেন্দ্র হয়ে থাকেন। আর আপনাকে অবগতির জন্য জানিয়ে রাখি, একজনকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় তাকে আমরা ফোনে নিব। সেটি ঢাকার বাইরের কোনো একটি প্রতিষ্ঠান যারা ব্লাড ডোনেশনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এটা অ্যাকচুয়ালি মেডিকেল একটা ডিপার্টমেন্ট, যেখানে মেডিকেল স্টুডেন্টরা মিলে ক্যাম্পেইন করে এই ব্লাড ডোনেশনের কাজগুলো করছে, অনেকেই করছে, তাদেরই একজন, যেটি TMS মেডিকেল কলেজ, তাদের স্টুডেন্ট এই কাজগুলো করতেছে। সেই ব্যাপারগুলোকে আমরা নিয়ে আসবো, তাদেরকে ফোনে চেষ্টা করছি তাদেরকে কানেক্ট করার, তাদেরকে প্রমোট করার সুযোগ করে দিব, যাতে করে অনেক বেশি মানুষ এই ব্যাপারে ইন্সপায়ার্ড হয় এবং এই কাজের মধ্যে ইনভলভ হয়। আনন্দ, আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।
থ্যাংক ইউ গুরু।
এভাবে ভালো বাঁচতে থাকুন মানুষকে, এভাবে ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আপনি সারা জীবন বর্তমান থাকুন এবং আপনার নামের প্রতি এইভাবে জাস্টিফাই করুন। জি, আপনার সাথে আবার কখনো কথা হবে প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। বন্ধুরা, সময় হয়েছে বন্ধু আজকের আমন্ত্রিত অতিথিকে আমাদের হট সিট অলঙ্কৃত করবার জন্য। তো আর বেশি সময় দিব না, তার আগে আমি চাইবো যে এমার কাছ থেকে কিছু কিছু টেক্সট আমরা নিয়ে নিই, তারপর যথারীতি আজকের আমন্ত্রিত অতিথিকে নিয়ে আমরা ফিরে আসবো।
গুরু, অবশ্যই এই মুহূর্তে ফেসবুকে অনেক 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 কমেন্ট এসে পড়েছে যে আমাদের এফএম গুরু কখন আসবে। এফএম গুরু কিন্তু এসে গিয়েছে এবং অনেক কথাও কিন্তু তিনি বলে দিয়েছেন, আপনি যে মেসেজটি দিয়েছেন অবশ্যই আশা করছি আপনারা সেই কাজগুলো করবেন। আজানুল ইসলাম সজল আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ইমন হোসেন আছেন, তফাজ্জল রাজু আছেন, তিনি জানিয়েছেন যে গুরুকে সালাম দিবেন। অবশ্যই বন্ধু, আমি সালামটি পৌঁছে দিলাম। ফরাজ রাব্বি সম্রাট আছেন, আর আছেন আমাদের সঙ্গে সবুজ মোহাম্মদ খন্দকার আছেন, সোনিয়া আক্তার আসমা আছেন, তিনি লিখেছেন ভালো থাকতে জানিয়েছেন, অবশ্যই বন্ধু অনেক বেশি ভালো থাকবো। আবু ফারহান মাহমুদ আছেন, আরো আছেন শাহাদাত সরকার সহ আর অনেকেই আছেন বন্ধু, যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর বন্ধু, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ অ্যাডভান্স ব্যাচে আগামীকাল শুক্রবার সকাল 9:30 সাইফোর্সের ক্যাম্পাস 5 ঢাকা ভার্সিটি প্রাক্তন শিক্ষক সাইফোর্স স্যারের একটি নজিরবিহীন ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নাম্বারে। আর 16260 তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বন্ধু জানিয়ে দিচ্ছি, যারা 16260 তে আছেন অবশ্যই কিন্তু এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে বন্ধু আপনারা জানেন যে আজকে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু হাসান, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর বন্ধুরা, যারা আমাদের সঙ্গে প্রাণা ভালোবাসার বাংলাদেশে হটসিটে বসে আপনার জীবনের গল্প বলতে চাচ্ছেন, জানাতে যাচ্ছেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু জানাতে পারেন। জানাতে হলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে। বন্ধু SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনার অকুপেশনটা কি, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা, যারা এখনো FM দোস্তিতে রেজিস্ট্রেশন করেনি তাদেরকে বলছি অবশ্যই FM দোস্তিতে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের লিঙ্কটি দেওয়া আছে ফেসবুকে, তারপর আমি জানিয়ে দিচ্ছি, ভিজিট করুন www.dhakafm904.com এ। আর দেখতে পাচ্ছি মোহাম্মদ মাহফুজুর পাঠান আছেন আমাদের সঙ্গে, নাহিদ হাসান আছেন, আরো আছেন আমাদের সঙ্গে সাইদ বাবু। অনেকেই রাগ করেছেন আমার সঙ্গে কেন আমি কমেন্ট পড়ছি না, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি বন্ধু।
এবং আনন্দ এর আগে কিছুক্ষণ আগে এসেছিল, কিছুক্ষণ আগে আনন্দ এসেছিল, আনন্দ কথা প্রসঙ্গে বলছিল যে ঢাকা থেকে যে পরিমাণ ক্যাম্পেইনিং হয় ব্লাড কালেকশনের ব্যাপারে, সেই ধরনের ক্যাম্পেইন কিন্তু ঢাকার বাইরে থেকে আমরা খুব একটা রেসপন্স পাই না। তো এই বিষয়টি নিয়ে কথা বলতে আমি বলেছিলাম যে না, ঢাকার বাইরে প্রচুর ক্যাম্পেইনিং হয়, তাদেরই একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কোনো একজনকে আমি ফোনে নিতে যাচ্ছি। তো ফাইনালি তাকে আমি ফোনে পেয়েছি, যেটি যেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে, ক্লাবটির নাম হচ্ছে TBDC, TMC ব্লাড ডোনার ক্লাব, এবং শান্ত হচ্ছে TBDC এই ব্লাড ডোনেশন ক্লাবের প্রেসিডেন্ট। আমি তার সাথে কথা বলবো, তারা বিলাংস করে TMC মেডিকেল কলেজ, তার 5th year স্টুডেন্ট, তার সাথে একটু কথা বলবো। সো হবু ডাক্তার শান্ত, তাকে আমরা এখন ফোনে নিতে যাচ্ছি, এবং তার পেছনের উদ্দেশ্যটা কি, কেনই তারা ব্লাড ডোনেশনের মতো এরকম মহৎ কাজের উদ্যোগী হলো, এর পেছনের মোটিভটা কি, সেটা জানবো একটু তার কাছ থেকে। হ্যালো,
সকালে সূর্য দেখা হবে কিনা, না সে মানুষটা যে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে শুয়ে আর কাতরাচ্ছে, কেননা সেই পরিবার, যে পরিবারের একমাত্র মেয়েটা বাচ্চা জন্ম দেওয়ার পরে রক্তের অভাবে ফ্যাকাশে হয়ে গেছে। আসলে এই জিনিসগুলোই আমরা আমাদের চোখের সামনে অনবরত দেখছি, অবিরত দেখছি, এই জিনিসগুলো আমাদেরকে চোখের সামনে সহ্য করতে হচ্ছে, এবং এইখান থেকে আমাদের উদ্যোগটা শুরু। এবং এটা আমাদের উদ্যোগ নিয়েছিল আমাদের আসম ইকবাল খান নামে আমাদের সিএনসির একজন স্টুডেন্ট, এরপরে এটা আমাদের টিচারদের, আমাদের শ্রদ্ধা ডক্টর আহমেদ আল মুন্তাসির স্যারের চোখে আসেন, এবং তারপর থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করি। এরপরে আর কখনো পিছনে তাকাতে হয়নি, এরপরে আমাদের স্টুডেন্ট যারা আছে টিএমসি বা আমাদের এখানে টিএমসি হেলথ সেক্টরের যে স্টুডেন্ট গুলো আছে, তারা সবাই নিজেরাই এখানে আমাদেরকে এগিয়ে এসেছে আমাদেরকে সাহায্য করার জন্য। এরপরে যখন হাসপাতালে কখনো কোনো রক্তের প্রয়োজন হয়েছে আমাদেরকে জানিয়েছে, আমরা সাথে সাথে গিয়ে চেষ্টা করেছি তাদেরকে রক্ত দেওয়ার, বা রক্ত না পেলে তখন নিজেদের মধ্যে থেকে ব্যবস্থা করে দেওয়ার। এবং আমরা চেষ্টা করেছি সবসময় যে রোগীরা যেন তাদের নিজেদের পরিবারের লোকজনদের কাছ থেকে রক্ত পায়। এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা যে রক্ত দিলে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে সমস্যা হবে, এই সমস্যাগুলো, এটাই মূলত আমাদের সাধারণত গ্রামীণ পরিবেশে বা মফস্বল শহরে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, যেটা কিন্তু
ঠিক তাই। শান্ত আপনারা তাহলে, আচ্ছা শান্ত,
সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা, আমাদের কার্যক্রম শুরু, আমরা এর মধ্যে মোটামুটি 150-200 ব্যাগের মতো ব্লাড ম্যানেজ করে দিয়েছি, নিজেরা দিয়েছি। এরপরে আমাদের হাসপাতালে যেসব রুগীরা আসে অভাবী, মানে আত্মীয় স্বজন নেই, তার রক্ত দিতে পারছে না, তাদেরকে আমরা ফ্রি ব্যাগও সরবরাহ করে দিই, রক্তের ব্যাগ। এরপর আমরা মাঝখানে কিছুদিন কয়েকটা জায়গায় ক্যাম্পেইনও করেছি। আর আমাদের আরেকটা কর্মসূচি আছে, সেটা হলো যে আমাদের হাসপাতালে যেসব গরিব অসহায় রুগী আছে তাদের চিকিৎসা সেবা তো ফ্রি আছে। তারপরে আমরা একটা কাজ করি, সেটা হলো আমাদের প্রফেসর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আমাদের রেজিস্ট্রার, আমাদের সদস্য শিক্ষক যারা আছেন, ইন্টার্ন ডক্টর যারা আছেন, তাদের কাছ থেকে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনের ওষুধের স্যাম্পল সংগ্রহ করি, এবং সেই ওষুধগুলো আমাদের রোগীদের মধ্যে, গরিব রোগীদের মধ্যে আমরা দিয়ে দিই।
শান্ত, আপনি আমাদেরকে বড় কথা বলছিলেন রক্ত কিভাবে কালেক্ট করেন, এবং সব মিলিয়ে এই ব্লাড এই যে ডোনেশনের যে ক্যাম্পেইন, এটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি কি কাজ করতে হয়, এবং ব্লাড ডোনেশনের জন্য যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, ব্লাড ডোনেশন নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত কিছু ধারণা আছে, সেই সব জায়গাগুলো থেকে মানুষকে বের করে নিয়ে আসা, এডুকেট করা, সেই কাজগুলো আপনারা নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছেন। শুধু তাই না, চিকিৎসা সেবার পাশাপাশি একেবারে অভাবী পিছিয়ে পড়া মানুষগুলোকে কিভাবে, কত ভাবে মানুষগুলো পাশে এসে দাঁড়ানো যায়, সেই উদ্যোগটাই আপনারা নিয়ে চলেছেন নিরন্তর ভাবে। আপনাদের ক্লাবটির নাম হচ্ছে TBDC, এবং আপনি TMC এই মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিলেন। আপনাকে এবং স্পেশালি আপনি যে ডক্টরের কথা বললেন, ডক্টর মুন্তাসির, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এই প্রাণ ভালোবাসা বাংলাদেশের স্টুডিও আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবে এত চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই চমৎকার কাজগুলোকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। এবং আমি জানি যে ঢাকার বাইরে মফস্বল জায়গাগুলোতে বা একেবারে পিছিয়ে পড়া জায়গাগুলোতে আপনাদের মতো মানুষ যদি সামনে থেকে উদ্যোগী না হয়, তাহলে এই মানুষগুলোকে পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের পথ দেখানোর জন্য আর কেউ থাকে না। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো থাকবেন আপনি, এবং আপনারা সবাই মিলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে আরো বেশি করে। তারা বলছিল তাদের কর্মযোগ্যের কথা। যথারীতি সময় হয়েছে অনেক বন্ধু, ফিরে আসছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে, যাকে ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে। স্বাগত জানাচ্ছি আমাকে আপনাকে আমি প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। কেমন অনুভব করছেন স্টুডিওতে এসে হট সিটে বসে?
ধন্যবাদ আপনাকে এবং এফএমকে, এফএমে তো এটা আমার প্রথম আসা, তারপর এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি, স্বাভাবিকভাবেই অনেক অনেক বেশি এক্সাইটেড আমি এখন।
এবং আমি সময় আসলে না নিই, যেহেতু অনেক ক্যাম্পেইনিং থাকে, অনেক ইনফরমেশন দেওয়ার থাকে, যেগুলোর সাথে মানুষের সত্যিকারের জীবন, মানুষকে চাওয়া পাওয়া জড়িয়ে আছে, তাই ইনফরমেশনগুলো শেয়ার করতে হয়। এখন সরাসরি চলে যাবো আপনার জীবনের কথা শুনতে। ঠিক তার আগে আরেকজনের মানুষের জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে আছে, যে ডক্টর দম্পতিকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, তার সর্বশেষ আপডেট আপনারা পেয়েছেন। আমরা ফেসবুকের মাধ্যমে আমরা যে চেক হ্যান্ড ওভার করা হয়েছে প্রাণব ভালোবাসা বাংলাদেশের প্রডিউসার ইমতেজারের মাধ্যমে, যে চেক আমরা হ্যান্ড ওভার করেছি, সেই চেক হ্যান্ড ওভার করার ছবি আমরা আপলোড করেছিলাম, এবং আমরা সেখানে জানিয়েছিলাম যে 444,074 টাকা আমরা হ্যান্ড ওভার করেছি ডক্টর ডক্টর রনির কাছে, রাইট? এবং আমরা ডক্টর রনি এবং তার সাথে ডক্টর জেরিনের যে টোটাল আপডেট সেটি আমরা গত অনুষ্ঠানে দেবার চেষ্টা করেছি। আমরা প্রার্থনা করছি স্রষ্টা তাকে ভালো রাখুন, আমরা প্রার্থনা করছি তাকে যেন স্রষ্টা আমাদের কাছে ফিরিয়ে দেন। সব মিলিয়ে এই টাকার ফিগারটা আরেকবার বলে দিচ্ছি, 444,074 টাকার একটি চেক আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি, যেটা আমরা ফেসবুকে এই ছবিটা আপলোড করেছিলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি, ইনফ্যাক্ট অনেক রকমের কন্ট্রিবিউশন, অনেক রকমের কন্ট্রিবিউশন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি, তার অনেকগুলো স্টুডেন্ট তাহান, রুদ্র, আকাশ, মুস্তফা, সজল, তারা দিয়েছে 1,500 টাকা। এরকম কত টাকা, কত টাকা, যে কারণেই না ফিগারটা 444,074 টাকা। কিন্তু এই ফিগারটা 1,000,000 হতে পারত যদি ওই বাউন্স ব্যাক না করতো। আমরা বলেছি যে বিকাশে কিভাবে টাকা রেফ্রেট যায়, বিকাশে ওই অ্যাকাউন্টগুলোতে, মার্চেন্ট অ্যাকাউন্টগুলোতে আমাদের অজ্ঞতার কারণে বা এজেন্টদের অজ্ঞতার কারণে অনেক সময় টাকাগুলো প্রপারলি ইনক্যাশ হয় না, দেখে ফিগারটা হয়তো কম হয়ে যায়, বা আমরা টাকা পাঠানোর সময় হয়তো নিজেরাও রিকনফার্ম করার সুযোগ পায় না। তারপরও ফাইনালি যে টাকা কালেকশন হয়েছে সেটা আমরা পৌঁছে দিতে পেরেছি ডক্টর রনির কাছে, সেটা আমাদের জন্য অনেক ভালো লাগা। আমরা আপনাকে নিয়ে শুরু করি আপনার জীবনের কথা, অকপট ভাবে দারুণ মন খোলা করে বলে ফেলুন আপনার জীবনের সমস্ত অলিগলি পথ, সমস্ত ঘটনা, এবং আমরা সাক্ষী হয়ে থাকি এই ঘটনার, সবাই মিলে সাক্ষী হয়ে থাকি। লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে উন্মুখ হয়েছে আপনার কথা শুনবার জন্য। প্রথমে ছোট্ট করে আপনার পরিচয়টা একটু নিয়ে নিই।
আমার নাম আশরাফি রিক্তা, তিন বোন এক ভাই আমরা, বাবা ছিলেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অসম্ভব অনেস্ট একজন মানুষ ছিলেন, সত্যি কথা বলতে অনেস্টির মধ্যেই আমরা বড় হয়েছি, এবং দেখেছি যে অনেস্টির মধ্যে থেকে যা কতটা ভালোভাবে, কতটা পরিচ্ছন্নভাবে, ট্রান্সপারেন্টভাবে লাইফটাকে লিড করা যায়, এবং হয়তোবা এই জন্যই আমরা বড় হয়ে এত দূর এসেছি যে অনেস্টভাবে ছিলেন বলেই হয়তো আমরা আসতে পেরেছি এত দূর, এবং সব কিছু স্যাক্রিফাইস করে মানিয়ে নিয়ে খুব ভালোভাবে পজিটিভলি জিনিসগুলোকে নিতে পেরেছি। জন্ম আমার রাজশাহী শহরে, নানু বাসা ওখানে, আব্বু চাকরি করতেন রেলওয়েতে।
আমি কি খুশি হব দেশের বাসার লোক আসছে,
আমারও জেনে ভালো লাগছে যে আপনারও বাড়ি রাজশাহী পদ্মা নদীর ধারে, সেখানেই আমার জন্ম, সেখানেই কিছুদিন থাকা, দেন আবার যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন সেই সুবাদে আমাদেরকে আবার খুলনা চলে যেতে হয়েছে। খুলনায় ছিলাম বেশ দীর্ঘ অনেক দিন, ক্লাস নাইনে চলে আসি আবার সেই রাজশাহী শহরে, মানে কিশোরী বয়সটা আমার ওখানেই রাজশাহীতেই, সেখান থেকে এসএসসি পাস করা, দেন কলেজে ঢুকা, সেই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম আমি,
বলতে কলেজ লাইফটা বেশ মজাই ছিল, স্বাভাবিক। ঢুকলাম কলেজে, প্রথম প্রথম ভয় লাগতো যেহেতু গার্লস স্কুলে পড়তাম, তারপরে তো কম মাইন্ডে চলে আসলাম।
গার্লস স্কুল বলতে কোন গার্লস? পিএন,
পিএন গার্লস,
পিএন গার্লস,
গার্লস স্কুল যেটা আছে ওখানে। আর দেন তো তারপরে নিগমের ডিগ্রি কলেজে ভর্তি হলাম, সেখানে ক্লাস শুরু হলো, করতাম ক্লাস, করতাম কলেজে যেতাম, পাশাপাশি একটু গানও করতাম।
আপনাদের জন্য সেই টুইস্ট আমরা পরে আসবো, আপাতত আমরা গল্পে কনসেন্ট্রেট করি। জি,
নিউ ডিগ্রি কলেজে পড়ালেখা করতে করতে স্বাভাবিকভাবেই তখন কলেজ লাইফ, ছেলেরা তো একটু ডিস্টার্ব করতোই, ফ্রেন্ডরা ছিল তারাও প্রোটেস্ট করতো, মানে আমাদেরকে একটু প্রোটেকশনে রাখতো, ভালোই লাগতো তখন। মানে সেই লাইফটার কথা মনে হলে মনে হয় যে না, অনেক মজার একটা লাইফ ছিল। তো সেই সময় একটা ছেলে রায়হান নামে, সে আমাকে খুব লাইক করতো, আমি শুনতাম একটু একটু যে পছন্দ করে।
একটা ছেলে নাকি বহু ছেলে লাইক করতে পারে এরকম মনে হচ্ছে মুখের অবয়ব আমি যতটুকু দেখতে পাচ্ছি। ইমা কি মনে হচ্ছে তো? ইমা বাই দ্য ওয়ে তোকে কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, আমি তো খেয়াল করি না যে তুই শাড়ি পরেছিস আজকে সুন্দর করে। হ্যাঁ, রেড কালার
ইমার পছন্দের কালার,
তাই নাকি? আচ্ছা, হাতের দাল, লাল চুড়ি, সবকিছু মিলিয়ে ভালো দেখাচ্ছে তোকে। আর আমাদের এই বন্ধুটি যে আমাদের সামনে উপস্থিত, তার মুখটা অনেক সুন্দর এবং অনেক কিউট ধরনের একটা মুখ, গায়ের রং যেমন সুন্দর হলে দেখতে ভালো লাগে তেমনই সুন্দর, এবং সে হিজাব করে, সব মিলিয়ে বোরকা পরে,
সব মিলিয়ে অনেক চমৎকার দেখতে।
তাহলে যৌক্তিক কারণেই ছেলেটি ভালো লেগেছিল, রাইট?
অবশ্যই।
তারপরে যে ছেলেটি ভালো লেগেছিল, যার রুচি এত ভালো, সেই ছেলেটার নাম কি?
রায়হানুর রহমান।
রায়হানুর
নামেই তাকে অনেকেই
চিনে। রায়হান ছেলেটির রুচি আছে বলা যায়।
অবশ্যই, রাজশাহীতে হয়তো অনেকেই চিনবে, কারণ খুব ভালো ক্রিকেট খেলতো সে।
আচ্ছা,
ক্রিকেটের হিসেবেই তার একটা খুব মানে
নামডাক ছিল।
যেহেতু আপনার কাছে বেরিয়ে আমার মনে খোঁজ খবর নিলে আপনিও জানতে পারবেন তার হিস্ট্রি, মানে আর খুব পোলাইট ছিল। যাই হোক, তখনও মানে সেভাবে অতটা ইন্টিমেসি গড়ে ওঠে নাই, জাস্ট একটু ভাষা ভাষা শুনতাম যে রায়হান তোকে খুব পছন্দ করে, ফ্রেন্ডরা এসে বলতো, এতটুকুই। মাঝে মধ্যে খেলা হতো, দেখতাম কমন রুম থেকে দেখা যেত, এইটুকুই জাস্ট, অন্য কিছু না, বা কখনো ডিস্টার্ব করা বা ইয়ে করা বা টোন করা, এ ধরনের কোনো হ্যাবিট তার ছিল না সত্যি কথা বলতে। তার ফ্রেন্ডরা করতো, বাট সে কখনো করতো না, দূর থেকে যতটুকু দেখা ততটুকুই হয়তো দেখতো, আর সাহস করে কখনো বলতেও পারে নাই। যাই হোক, আমাদের গ্রুপটা ছিল, মজা ছিল। তারপরে এসএসসি পাস করলাম, পাস করে বেরিয়ে গেলাম ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম, ফিলোসফিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ক্লাসে যাই আসি, তখন অ্যাজ ইউজুয়াল ইউনিভার্সিটি লাইফ চলছে, তখনও কেউ কেউ প্রপোজাল দেয়, বাট আমার কেন জানি সবসময় মানে প্রেমের প্রতি একটু ভয় ছিল, যদি দিয়ে না হয়, এই ভয়টা সবসময় ছিল। আমি মানে একটু ইমোশনাল মেয়ে, আর বাবা মার বড় মেয়ে, এতটুকু মনে হতো, আর মনে হতো যে না, যদি বিয়ে না করে, যদি বিয়ে না হয়, মানে এই জিনিসটা, মানে লাভ জিনিসটা আমার কাছে মনে হয় এটা একদম উজাড় করে দেওয়ার মতো একটা ব্যাপার, যে না ভালো লাগলো, প্রেম হলো, দেন ভালো লাগলো না, হলো না, মানে এই রিলেশনে আমি বিশ্বাসী নই।
মানে ওয়ান ম্যান উইমেন বা ওয়ান উইমেন ম্যান, এ ধরনের ফিলোসফিতে আপনি বিশ্বাস করেন?
এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি, তার মধ্যে স্যাক্রিফাইস তো থাকতে হবে, আমার ভালো লাগা, তার ভালো লাগা, মানে এই ব্যাপারগুলো কাজ করবে।
বুঝতে পারছি,
যে না কিছুদিন ভালো লাগলো, ঘুরলাম, ফিরলাম, ব্যাস, রিলেশন ভালো লাগলো না, থাকলাম না, মানে এটা তো আসলে রিলেশন হতে পারে না, মানে আমার কাছে এরকমই মনে হয়েছে। দ্যাটস ওয়াই মানে সহজে অনেকেই প্রপোজাল দিত, বাট আমি কখনো মানে এগিয়ে করতাম না, এই ভয়টা সবসময় আমার ভিতরে কাজ করতো। এইভাবে ইউনিভার্সিটি লাইফটা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যাচ্ছিল মোটামুটি ভালোই। ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যে হঠাৎ করে একদিন ক্যাম্পাসে রাহিনের সাথে আমার দেখা
হয়েছে, বাট কলেজে এতদিন দেখলো ই করলো, তাও কখনো ইন্টারঅ্যাকশন হয়নি, রাইট?
কেমন আছো, কোথায় ভর্তি হয়েছো? বললাম যে এরকম, আমি তো ফিলোসফি, তো বলো যে আমি ফিনান্সে ভর্তি হয়েছি, এই দেখা। তারপরে মাঝে মধ্যে একটু একটু দেখা হতো, আমিও আমার ডিপার্টমেন্টে, সে তার ডিপার্টমেন্টে, সত্যি কথা বলতে তখনও ওইভাবে ইন্টিমেসি হয় নাই। তার ইউনিভার্সিটি লাইফে যে আমার মানে ছেলে বন্ধু বলেন আর মেয়ে বন্ধু বলেন, মানে আমার একটু ফ্রেন্ড ছিল ইভা, আমরা খুব দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, মানে আমাদেরকে বলতো যে এদের দ্বারা প্রেম হবে না, এরা দুজন দুজনের সাথেই ঘুরে বেড়ায়, ইভেন ভ্যালেন্টাইন্সে দুজন দুজনকে ফুল গিফট করে,
দুই
বান্ধবী। আমাদের ডিপার্টমেন্টের স্যাররাও আমাদেরকে খুব লাইক করতে,
ইউহারিকটা,
আমি ছিলাম শর্ট, ও ছিল অনেক টল ফিগার, এই জন্য মানে সবাই মোটামুটি চিনত। আর এইভাবে দুজনেই আমরা মানে টাইম স্পেন্ডটা এইভাবেই করতাম দুজনের মাধ্যমে, দ্যাটস ওয়াই ফ্রেন্ডটা তো ছিলই, ছেলে ফ্রেন্ডও ছিল, ছিল না তা না, প্রচুর ছেলে ফ্রেন্ড ছিল, কিন্তু আসলে মানে ওইভাবে রিলেশনটা হয় নাই, মানে বসার সময় তো একটা ভয় কাজ করতো। ইউনিভার্সিটি লাইফে যেতে যেতে যখন অনার্স হয়ে গেল, আর আমার একটি ছিল যে সামার ভ্যাকেশন হতো ইউনিভার্সিটিতে, প্রত্যেক সামার ভ্যাকেশনে আমি ঢাকাতে চলে আসতাম ঘুরতে, আমার কাজিনটা ছিল ওর বাসায় আসতাম ঘুরতে আসতাম, মানে বেড়ানোর প্রতি একটা ছোট থেকে একটা টান ছিল। আর যেহেতু আব্বু রেলওয়েতে জব করতেন, বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন আমাদেরকে, আর আমাদের রিলেটিভরাও বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, খুলনা, রাজশাহী, ঢাকা, নওগাঁতে দাদা বাড়ি, তো সব জায়গায় মোটামুটি যাওয়া হতো, মানে ভিজিটের উপরে থাকতাম আমরা মোটামুটি সব জায়গায়। ইভেন আমার ফ্রেন্ডের বাসা দিনাজপুর, সেখানেও গিয়েছি, ঘুরে এসেছি, বিভিন্ন জায়গায় দেখার খুব শখ ছিল আমার, বিভিন্ন মানে প্লেসগুলোতে যেয়ে দেখা, জায়গাগুলো কেমন, তাদের কালচার কেমন,
এই ধরনের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার একটা আগ্রহ বরাবরই ছিল,
আগ্রহ। এবং আমার খুব মনে হতো যে ওই গ্রামটাতে যাব, ওই গ্রামের বাড়িগুলোতে কেমন করে রান্না করে,
ওইটা দেখব,
ওইটাও আমার মানে আমার এই যে বিভিন্ন জায়গায় যে
মানে কি ওইখানকার কালচারটাকে বোঝার
খুব ইচ্ছা, হ্যাঁ কালচারটাকে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে আমরা কি করি, মানে বিভিন্ন হোটেলগুলোতে খেতে ইচ্ছে করে, কিন্তু বেসিক্যালি আমার সেরকম ইচ্ছে
না, আমার মনে হতো যে মানুষগুলো কেমন,
আমার মনে হয় ওই মানুষগুলো
কেমন, কালচারটাই কেমন,
কালচার কেমন, ওরা কেমন করে রান্না করে, ওরা কিভাবে থাকে, মানে এই জিনিসগুলো দেখার আমার একটু বেসিক্যালি শখ, সব ছোট থেকে কাজ করতো একটা। এইভাবে অনার্স দিয়ে আমি ঢাকায় আসলাম বেড়াতে কাজিনের বাসায়, মানে আমার চাচার বাসায়, আমার বোনের সাথে ঘুরি ফিরি, এরকম অনেকেই প্রপোজাল দেয় বিয়ের অফার আসতেছে, তখন বাসা থেকেও বলছে, আব্বু যদিও বলতো যে না আগে জব দেন বিয়ে, সবসময় এটা বলতো যে আমার মেয়েরা আগে চাকরি করবে, মাস্টার্স করবে, চাকরি করবে, দেন হয়তো বিয়ে শাদি, এরকম একটা। আর সবসময় একটা কথা বলতো যে যেটাই করো, চিন্তা ভাবনা করে করো, মানে তোমার মনের মতো যেন হয়, আর মানে করে যেন মনে না হয় যে না হলো না, ভালো হলো না, বা আমার লাইফটা এরকম হলো কেন, এটা যেন কখনো না মনে হয়। আমরা ফ্যাক্টর না, তোমরাই ফ্যাক্টর, তোমাদের লাইফটাই ফ্যাক্টর, আর অনেস্টলি ভাবে থাকার চেষ্টা করবে, এটা সবসময় বলতো আমাকে, সেই জিনিসগুলো মাথার মধ্যে কাজ করতো। আর বড় হতে হবে, এস্টাবলিশড হতে হবে, এটাও কাজ করতো একটু, চিন্তা করে সিরিয়াল দেখবো, মানে একটু আড্ডা দিব, বা বান্ধবীরা মিলে গল্প করা, এই জিনিসগুলো তো বেশি মানে বেসিক্যালি মেয়েদের এরকম, কিন্তু আমার যেটা মনে হতো না, চাকরি করব, একটু সোশ্যাল নেটওয়ার্কিং থাকবে, সংসারও করবো, মধ্যে রান্নাও করব, মানে পড়বো, এই জিনিসগুলো কাজ করতো আমার মধ্যে, মানে ব্যস্ত লাইফটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করতাম সবসময়। হয়তো সুযোগ ওভাবে পাইনি তেমন কিছু করার, বা মানে করতে চেয়েছি যেভাবে, এভাবে হয়তো করা হয় নাই, কিন্তু মানে মন থেকে মনে হতো যে না, একটা ভালো জায়গায় কিছু করব, আর মানুষের জন্য কিছু করবে, এটা সবসময় ছোট থেকেই একটা মনে হতো যে কিছু মানুষের জন্য কিছু করাটা, এটা মন থেকে একটা টানত। আর এটা আসলে ফ্যামিলি কালচারও বলা যায়, কারণ আব্বুকে দেখেছি, আব্বু ফ্রিডম ফাইটার ছিলেন সত্যি কথা বলতে, তো ওনার টেন্ডেন্সিটা এরকম ছিল। মানে রেলওয়েতে জব করতেন, দেখতাম যে প্রায় কাউকে না কাউকে নিয়ে চলে আসতেন বাসায়, চিনি না জানি না, হয়তো রাত হয়েছে সে বাসায় যেতে পারিনি, আমাদের বাসায় নিয়ে চলে আসতেন। তো ওই জিনিসগুলো ভেতরে কাজ করতো, আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, কখনো খারাপ লাগতো না। তো ওই জিনিসগুলোই ভেতরে ভেতরে সবসময় মানে মনে হতো, ওই কালচারে বড় হয়েছি। দেন ইউনিভার্সিটি লাইফটা যখন অনার্স শেষ করে ঢাকাতে আসলাম, তখন বিয়ে প্রপোজাল আসতে শুরু করলো। একদিন ঢাকাতেই আছি আমি, আমার ফ্রেন্ড ফোন দিল আমাকে ঢাকাতে, যে তুই কোথায়? পরীক্ষা তো সেই ঢাকায় আছি এখন। যে তুই কি জানিস রায়হান তোকে খুঁজছে? তো বললাম কেমন রায়হান, মানে এতদিন পরে?
কত বছর? অনেকদিন তো।
অনেকদিন মানে HSC সেই কলেজে, দেন অনার্সে এসে, মাঝখানে একটু মাঝে মধ্যে হয়তো দেখা হতো, এতটুকুই।
তিন চার বছর পর উনি খুঁজতেছেন আর কি।
তিন চার বছর পর খুঁজছে।
আচ্ছা,
মানে মাঝে মাঝে হয়তো যোগাযোগ রাখি, কিন্তু এর মধ্যে খুঁজছে
আমি। যা বলতে যে জিনিসটা, সেটা তিন চার বছর পরে।
তিন চার ববছর পরে মানে সবসময় হয়তো খোঁজ খবর নেয় যে আমি আছি, কিন্তু অনেকদিন নাই তো। তখন বলতেছে যে আমাকে রায়ান জিজ্ঞেস করলো তুই কোথায়? তা আমি বললাম যে ও তো ঢাকায়, ওর বিয়ের কথাবার্তা হচ্ছে, ও তো ঢাকাতে আছে। তখন সে নাকি বলছে বিয়ের কথা হচ্ছে মানে ওকে তো বিয়ে করবো আমি। স্টেট নাকি হয়ে বলছে বিয়ের কথাবার্তা হচ্ছে মানে ওকে তো বিয়ে করবো আমি। তাই তুই বললেই কি বিয়ে করতে করতে পারবি? মানে আমার ফ্রেন্ড এরকম বলছে, যত গেছে ঢাকাতে ওখানে সবাই দেখছে জাতিরা আশা থেকে বলেছে, আচ্ছা ঠিক আছে দেখা যাবে এরকম বলেছে। দেন আমি থাকলাম, তারপর আমার অনার্স রেজাল্ট হলো, আমি আবার শুয়ে গেলাম রাজশাহীতে। এর মধ্যে কথাবার্তা হচ্ছে, দুই তিনটা প্রপোজালও আসছে, বাসা থেকে কথাবার্তা চলছে। দিয়ে আমার অনার্স রেজাল্টের পরে ক্লাস শুরু হয়ে গেল। হঠাৎ করে ক্লাস শুরু হয়েছে যখন, তখন আমার ওই ইভা বান্ধবী বলছে যে রায়হান তোকে খুঁজছিল, তুই তো ছিলি না, আমি আগে চলে আসছি দিনাজপুর থেকে, তোকে রায়হান খুঁজছিল। তাই রায়হান কেন খুঁজছে? আমি আরো জনের কাছে শুনলাম রায়হান আমাকে খুঁজছে। না, আমার সাথে একদিন অনেক কথা হলো, সেটা মনে তোকে অনেক পছন্দ করে। বললাম আমি কলেজ থেকে শুনে আসছি পছন্দ করে, আমাকে সামনে সামনে কিছু বলেনি, আর বলেও তো লাভ নাই, ইয়ারমেট আমি আসলে করবো না, আমার এরকম ও বিয়ে করবে না আমাকে, এই ইয়ারমেট আর ওকে আমি কি বিয়ে করবো? বলছে না, ও মনে তোকে খুব পছন্দ করে ছেলেটা, এভাবে বলছে। আর ঠিক আছে দেখা যাবে, পছন্দ করলে সামনে এসে বলবে, আর আমাকে বলে লাভ নাই, আমার বাসায় বলতে হবে। এইভাবে কথা আমি মানে ওর সাথে শেষ করলাম। আমার ফ্রেন্ডের সবসময় আমাকে বলে যে না সেটা তো ভালো, সেটা হাসি অনেক সুন্দর, হাসি মিষ্টি,
এবারে কি ম্যানেজ করে ফেলছো নাকি? এর মধ্যে
মনে হলো তুই কি ব্যাপার, তুই এত ইন্সপায়ার হয়ে গেলি, আমি হচ্ছি না, তুই সবসময় হাসি সুন্দর, এই সুন্দর, ভালো একটাই ছেলে, খুব ভালো খেলাধুলা করে, ভালো সাবজেক্টে পড়ে। আমি একদিন বলেছিলাম তুই কি বিয়েটা করে ফেল, তো আমাকে তো করে না, তোকে পছন্দ করে, ঠিক আছে দেখা যাবে বলতে আসে, তো তারপরে দেখবো। এবার আমি তো ক্লাস শুরু করে দিয়েছি, দিয়ে একদিন ডিপার্টমেন্টের সামনে এসছে, দেখলাম যে আমার ডিগ্রি কলেজের ফ্রেন্ডও আসছে, নিউ ডিগ্রি কলেজের ফ্রেন্ড তার সাথে আসছে। এর মধ্যে আমার বেশ কিছু ফ্রেন্ডের সাথে তারও ফ্রেন্ডশিপ খুব ভালো হয়ে গেছে, স্বাভাবিক দীর্ঘদিন পর একটা হয়ে যায়। দিয়ে আমাকে বসে আছে আমার ডিপার্টমেন্টের সামনে, তখন এসে বলছে যে কেমন আছো, অনেকদিন পর দেখা, তুমি নাকি ঢাকায় গিয়েছিটা, তুমি আরো সুন্দর হয়ে গেছো আমাকে বলতেছে। তখন আমি একটু স্টাইলিস্ট তো ছিলাম, তখন কিন্তু মেয়ে কেবল চুলে কালার করছে মেয়েরা, রাজশাহী তো করে না, মানে আমি করে গেছি ফার্স্ট হতে দুই একজনের মধ্যে। তখন সে বলছে অনেক স্টাইলিস্ট হয়ে গেছো, অবশ্য আগে থেকেই ছিলা, একটু বেশি হয়েছো ঢাকাতে, যেমন নাই কি বিয়ে টিয়ে করবো নাকি? হ্যাঁ বিয়ে দিলে তো করবোই, অনার্স হয়ে আছে, মাস্টার্স হবে, বিয়ে প্রপোজাল আসতে বিয়ে করবো না, ভালো হলে তো করবোই। তারপরে আস্তে আস্তে কথা হলো, পরের দিন দেখলাম আবার ডিপার্টমেন্টের সামনে আসছে, ফ্রেন্ডরা বলে তোকে মনে কিছু বলতে চায়, ঠিক আছে বলতে চাই বলুক, এরকম করা কি
বলার হয়ে উঠছে না,
বলার হয়ে উঠছে
না, বলি বলি করে আর বলা হচ্ছে না।
ট্রেন না চলে যাবে টেনশন আছে শুনুন, জি পহলে আপ উঠিয়ে পহলে আপ যাবে,
প্রতিদিনই হয়তো আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, বাট বলার হচ্ছে না। আর মাস্টার্স আমাদের একটু মানে প্রেশার ছিল, ক্লাসে বেশিক্ষণ বসা হতো না, এরকম করে প্রায় গেল 8-10 দিন মেবি হবে। তারপর একদিন আমাকে বললো যে ইয়েতে থাকবা, স্মৃতিসৌধের ওখানে আমাদের যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামের পাশে, বললো যে আগামীকালকে মিউজিয়ামের পাশে থাকবা, তাই তোমার যখন ক্লাস থাকবে না আমাকে একটু জানিও, আমরা থাকবো ওখানে। তাহলে কেন বলছি না, আমি ওই জায়গাটা অনেকদিন যাওয়া হয় নাই, আমরা ওখানে একটু আড্ডা টাড্ডা দিবো, সবসময় তো ডিপার্টমেন্টের সামনেই থাকি, এডিস চত্বরে যাই বা কলাভবনের ওখানে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সামনে যাওয়া, ওদিকটা একটু কম যাওয়া হতো আমাদের, যদি প্যারিস রোডের ওই রাস্তাটা অনেক সুন্দর। তাহলে আচ্ছা ঠিক আছে, কালকে আমরা ওখানেই আড্ডা দিব, ইবা তো থাকতোই সবসময়। ওই পরের দিন ক্লাসে যে আমরা গেলাম ওখানে, দেখি যে হ্যাঁ রায়হান চলে আসছে, আরও দুই একটা ফ্রেন্ড ছিল ওর, সুজয় অনু এদের নাম মনে আছে, আমরা তো সব একসাথেই পড়তাম কলেজে, সেই হিসাবে মানে সবাই একটা ফ্রেন্ডের মতো হয়ে গেলাম। তো এখন আমাকে বলছে বলছে আজকে তোমার সাথে আমার একটা মানে একটা স্পেশাল কোনো কথা আছে, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে বলো, শহীদ মিনার ওখানে
নিজের ভেতরে কেমন আগ্রহ কাজ করতেছিল যে ফাইনালি বলতে পারবে তো, বলবে তো
না? আমার যেটা মনে হচ্ছিল যে ফাইনালি বলবে, বাট আমি যেটা বলবো সেটা হয়তো সে মানে এক্সেপ্ট করতে পারবে না,
কিন্তু আপনার মনের মধ্যে তো আগ্রহটা কাজ করছিল যে বলুক, বলে
বলুক, মানে এতদিন আমার শুধু একটা জিনিস কাজ করছিল, একটা ছেলে এতদিন ধরে পছন্দ করতে পারে একজনকে,
না বলে থাকতে পারে সেটা একটা ব্যাপার,
হ্যাঁ সে তো আমাকে বলেওনি সেভাবে,
তারপর
এতদিন থেকে পছন্দ করে, তার তো এতদিনে আরো অনেকগুলো প্রেম হয়ে যাওয়ার কথা ছিল। দেন একটু গেলাম, আগে গেলাম শহীদ মিনারের ওখানে, তখন আমাকে বলছে যে আমি কিন্তু তোমাকে অনেকদিন থেকে ভালোবাসি, মানে এরকম ছিল ওর এক্সপ্রেশনটা, কলেজ থেকেই অনেক ভালো লাগতো কিন্তু আমি তোমাকে বলতে পারিনি, মনে হতো মনে হয় তুমি আমাকে ফিরিয়ে দিবা, তো আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। তা আমি বললাম সত্যি কি ভালোবাসো নাকি মানে ছেলে খেলা একটা না ভালো লাগছে এরকম কিছু, বললো যে তুমি কি এখনো কনফিউজ, এখনো বুঝতে পারছো না মানে সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করি, এতদিনে এসে বলছি আমি কি অন্যদিকে যেতে পারতাম না, কিন্তু আমার এখনো আমি অন্যদিকে যেতে পারিনি, তোমার কথা ভেবেই যেতে পারিনি। তো তখন স্বাভাবিক আমি খুব নার্ভাস হয়ে গেলাম, খুব ভালো লাগলো মানে অন্যরকম একটা।
চাইছি তোর ওই দু চোখ আর চোখে, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর চোখে, খেলো মেলো দিশে সারা সাধু পুরে তোকে তোকে মুরে চলি কল্পনায় পারবো না,
দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস, আমিও কি পেয়ে বসি তোর সামনে সাদা শিবে মন ওরে কি এখন, কি কারণে বল এত উঠা দল, আমিও কি পেয়ে বসি তোর সামনে।
সেই এক্সাইটমেন্ট কাজ করতে শুরু করলো আস্তে আস্তে। আমার উত্তরটা ছিল এরকম, বললাম যে আমি আসলে প্রেমে বিশ্বাসী না, আমি চাই যে আমার যে আমাকে যে ভালোবাসবে সে আমার লাইফ পার্টনার হবে। তা আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমার ফ্যামিলিকে বলো, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে বলুক, দেন তারা রাজি হলে সবকিছু ঠিক হয়ে যাবে।
ওইখানেই
দাঁড়িয়ে তখন বললো ঠিক আছে, কথা বলে ফেলেছে। মাঝে মধ্যে দেখা হতো, বলতো যে আমি ম্যানেজ করছি। একদিন আমাকে জানালো যে আমার আব্বু যাবে তোমাদের বাসায়। ঠিকই যে কথা সে কাজ, দুই দিনের মাথায় মানে আমার শ্বশুর উনি লাল জামদানি শাড়ি নিয়ে আমার বাসায় চলে আসতেন। তার আগে আমি অবশ্য তাদের বাসের সামনে দিয়ে একটু দেখে আসছি, বাসা টাসা কেমন, বাড়িঘর কেমন, ছেলে তো খোঁজ খবর তো পেয়েছি কেমন, আগে থেকে চিনতাম। আমার শ্বশুরের মানে একটাই ছেলে, যেহেতু এক ভাই এক বোন তারা একটাই ছেলে ছিল, সেই জন্য আমার শ্বশুর একটাই কথা, আমার ছেলে পছন্দ করেছে নিশ্চয়ই সেরকম পছন্দ করছে। আর ছবি দেখিয়েছিল তো আমার শ্বশুর নাকি ছবি দেখে খুবই পছন্দ করেছেন ওনারা। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চলে এসছেন বাসায়, এসে দেখে আমার আব্বুকে দেখে বলছে না আমাদের তো অনেক পছন্দ হয়েছে আপনার মেয়েকে, ঠিক আছে তাহলে এঙ্গেজমেন্ট করে রাখি, এরকম একটা কথা হলো। এঙ্গেজমেন্টের কথা বলে ওনারা সেদিন চলে গেলেন। তার কয়েকদিনের মধ্যেই, তিন চার দিনের মধ্যেই আবার বললো যে আমরা আসবো। ওনারা আসলেন, এসে তখন ওই যে জামদানি শাড়ি নিয়ে আসছিলেন আর বললো যে আসলে এঙ্গেজমেন্ট না, আমার ছেলেকে আমরা বিয়ে দিয়ে দিবো, কারণ আমার ছেলের বউকে আমরা এভাবে রাখতে চাই না, ওর পরীক্ষাটা শেষ হলে তুলে নিয়ে যাবো না, তো আমরা বিয়েটাই করাই রাখবো। আমারও মনে চাচ্ছে না যে আমার ছেলের বউ হাত ছাড়া হয়ে যাক, এবং উনি নাকি এই সেই ছবি সবাইকে দেখাতেন যে আমার ছেলের বউ দেখো। স্বাভাবিকভাবে আমাদের এইভাবেই বিয়েটা হলো।
রায়হানের বাবার সাথেও আপনার সিঙ্ক্রোনাইজেশনটা খুব ভালো ছিল।
জি মানে উনি, আমি জানি না, আল্লাহ ভালো বলতে পারবেন, উনি প্রথম দেখাতেই আমাকে এত বেশি পছন্দ করেছেন, মানে উনি নাকি বাসে যেয়ে বলছেন না এঙ্গেজমেন্ট না বিয়ে দিয়ে দিবো আমার ছেলেকে, ওরকম মেয়েকে আমরা ওভাবে রাখবো না, বিয়ে হয়ে যাক, তারপর পরীক্ষা শেষ হলে আমি উঠে নিয়ে চলে আসবো, এরকম। তারপরে হঠাৎ করেই আমাদের বিয়েটা হয়ে গেল। মোটামুটি ঘরোয়া পরিবেশে ফ্রেন্ড সার্কেলটা ছিল, স্বাভাবিক একটা ইয়েতে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বেশ ভালোই ছিলাম, মাস দুয়েকের মাথায় হঠাৎ করে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেলেন। একদিন শুনলাম যে প্যারালাইসের মতো, সকালবেলায় এসে আমাকে বলছে আব্বু তো অসুস্থ হয়ে গেছে মেডিকেলে। তারপরে ধরা পড়লো, ডাক্তারের কাছে না হলো, ধরা পড়লো যে ব্রেন টিউমার। তো এরকম ব্রেন টিউমার যখন হলো আমি চলে গেলাম আমার বাসায়। আমার আব্বু মা বললো যাও তুমি, যেতে একটাই ছেলেটাকে সাপোর্ট দিতে হবে, আর বিয়ে করেছি ভালোবাসার মানুষই আমাকে এতদিন থেকে ভালোবাসে, তার বিপদে আমি থাকবো না এটা আমার কখনোই মনে হতো না। আমি তার পাশে গিয়ে সেই যে দাঁড়ালাম মেডিকেলে, সেই আমার পথ চলা মানে শুরু হলো সেদিন থেকে। মানুষ যে শ্বশুর বাড়ি আমি গেছি মেডিকেলে।
ও আচ্ছা, বিয়ের পরে প্রথম আসা, তাই তো?
প্রথম আসা
আনুষ্ঠানিকতা হয়েছে, কিন্তু সেবার মুড তুলে নিয়ে আসা যেটা সেটা হয়নি
না, যে একবারে তুলে নিব পরে,
সেটা পরে অনুষ্ঠান করে করব
এক মাস পরে। হ্যাঁ পরীক্ষা,
কিন্তু অসুস্থ হলেন তিনি।
হ্যাঁ উনি অসুস্থ হয়ে গেলেন,
তো
পরীক্ষার মধ্যেই অসুস্থ হয়ে।
আচ্ছা, তাহলে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে মেডিকেল হয়ে, রাইট?
মেডিকেল হয়ে,
মেডিকেলে প্রথম যাও,
মেডিকেলে প্রথম
যাও, অনেক বড় একটা ট্র্যাজেডি। তারপর
গেলাম, ওনার সেবা যত্ন যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন করেছি, ছেলেও করেছে। মানে সবাই বলতো যে এই বয়সে মানুষ হানিমুন করে, ঘুরে বেড়ায়।
আপনাদের কোনো রকমের খেদক্তি ছিল না? না
না, কোনো রকমের আসলে ওই টাইমতে আমাদের পুরো কনসেন্ট্রেশন ছিল যে
কিভাবে মানুষটাকে বাঁচানো যায়,
বাঁচাতে হবে, মাথার উপরে একটা ছাদ থাকতে হবে।
আপনার প্রথম বিয়ে বিয়ের পরে মানুষের যেসব ড্রিম গুলো থাকে সেগুলো হচ্ছে না,
সেগুলো
মাথাতেও আসে না,
কাজ করছিল না, কাজ করছিল না আমাদের, সত্যি কথা বলতে মানে আমারও মনে হচ্ছে,
কারণ রায়হানের প্রতি আপনার প্রচন্ড রকমের ভালোবাসা ছিল,
অবশ্যই মানে আমার তো তখন সবকিছুই মনে ছিল যে আল্লাহ তুমি আমাকে সত্যি দিয়ে দাও, আল্লাহ সত্যিও দিয়েছিলেন আমাদেরকে। তো ওনার এরকম উনি আট মাস ভুগেছেন, আট মাস আমরা দেখেছি সত্যি কথা বলতে, সবাই মানে মন প্রাণ দিয়ে, আমার ননদ একটাই ছিল সেও তখন ছোট, ও শাশুড়ি রায়হান, রায়হান তখন স্টুডেন্ট পড়বে না, না আমি আর পড়বো না, মানে ওর কিন্তু শেষ হয়নি, আমার মাস্টার্স হয়ে গেছি কিন্তু ওর MBA বাকি ছিল, তো সবাই মিলে বললাম না তুমি MBA চালিয়ে যাও, তো MBA ওর মধ্যে ক্লাস করতো, এ করতো সে করতে আট মাস উনি ছিলেন, দেন আট মাস পরে উনি একটা টাইমে চলে গেলেন আফ্রিকার দেশে, আমরা মেনে নিয়েছিলাম, পরে এত কষ্ট পাচ্ছিলেন সবকিছু মিলে চলে গেল, তারপরে তো সংসার শুরু হয়ে গেল আমাদের, রায়হান পাশ করে বেরোলো, ব্র্যাক ব্যাংকে চাকরি হলো, ঢাকাতে চলে আসলো, আমি রাজশাহীতে থাকতাম, ও ঢাকাতে থাকতো, আপ ডাউন করতো এভাবে, তারপরে মনে হলো যে না সংসার পুরোদমে সুন্দর, লাইফটা কত সুন্দর আস্তে আস্তে, তারপরে মনে হলো যে না একটা বেবি নেওয়া দরকার, বেবি আসুক, এই শুরু হলো, কনসেপ্টে করলাম, দেখলাম যে এই বেবিটা মিসক্যারেজ হয়ে গেল ফার্স্টটা, কিছুদিন পরে আবার কয়েক বছর পরে
কত মাসের মাথায় মিসক্যারেজ ছিল,
আড়াই তিন মাসের মাথায়,
এটা সবচেয়ে স্ট্রাগল টাইম যায়,
হ্যাঁ তাদের কাছে
ফ্যামিলি একটা ট্র্যাডিশন ছিল
যেহেতু, হ্যাঁ বাবাটাও মারা গেছেন,
ও আচ্ছা আচ্ছা, ওইটার পরপরে এই ঘটনাগুলো ঘটতেছে,
হ্যাঁ তার কয়েক বছর পরেই, দুই তিন বছর পরে এরকম ঘটনা, এরকম করে আমার দুইটা বেবি মিসক্যারেজ হয়ে যায় প্রথম প্রথম, আর তখন আমি জব করতাম, স্কুলে জব করতাম,
ওখানে জন্য তো খুব টাফ টাইম ছিল একটা মায়ের জন্য এভাবে আড়াই তিন মাসে বেবি মিসক্যারেজ হওয়া,
হ্যাঁ একটা মানে এলাকা, তারপরেও মানে স্ট্রং
ক্রনিক্যাল ব্যাপার যেহেতু অনেক সময় ভয় থাকে যে আরো হবে কিনা, এটাই কন্টিনিউয়েশন চলবে কিনা,
এটাই
ভীতিটা সবচেয়ে বেশি কাজ করতে এই সময়,
কেন এরকম হচ্ছে মানে এই জিনিসটা কেন হচ্ছে,
সবচেয়ে টাফ টাইম তো আড়াই থেকে তিন মাস, আড়াই থেকে ছয় মাস ইনফ্যাক্ট,
হ্যাঁ চার মাস বেশি, এরকম করে পরপর দুইবার আমার মিসক্যারেজ হয়ে যায়, আর ওর মধ্যে আমি জবটাও করছি, স্কুলে একটা জব করি, যাই হোক এরকম হওয়ার পরে স্বাভাবিক আমাদের লাইফে আবার একটা মনে হলো যে কেমন কেমন একটা লাইফটা হয়ে যেতে লাগলো, যে না আমরা একটার পর একটা কাটে উঠছি, আবার কেন এরকম হচ্ছে লাইফটা, তো দুজন মিলে আবার চিন্তা করলাম যে না দেখি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ তুমি সবকিছু ঠিকঠাক করে দাও, তারপরে আল্লাহর রহমতে কনসেপ্ট করার পর ভালোভাবেই সবকিছু চললো, আমি পুরো রেস্টে থাকলাম এবার, মানে বাসের পুরো রেস্টেশন, তুমি পুরো রেস্টে থাকো, তোমাকে কিচ্ছু করতে পারে, একদম সেফ বেডে থাকবা সবসময়, সে স্কুল থেকে ছুটি নিয়ে নিলাম, দেন আমি তো একদম বেড রেস্টে, আল্লাহর রহমতে খুব ভালোভাবেই আমার বেবিটা পৃথিবীতে আসলো, এবং খুব আদরে বলতে গেলে মানে ফ্যামিলির একটাই বড় প্রথম, কেউ নাই, আর সবাই মানে তার বাবা ও রায়হান তো খুবই এক্সাইটেড ছিল যে আমার একটা মানে যেটাই হোক আমার একটা সুস্থ সন্তান একটা আল্লাহ তুমি আমাকে দাও। তো 7 জানুয়ারি 2009 আমার মেয়ে হলো, সবাই তো মহা
খুশি ছিল, রায়হানের রিঅ্যাকশন কি ছিল এই সময়?
রায়হান তো পুরো কাঁপতেছিল সেদিন, মানে পরে নাকি বেড়ে বসে মা আমি শেষ পর্যন্ত আল্লাহ আমাকে বাবা বানাইলো, মানে আমার বাবা চলে গেছে, আমি চাচ্ছিলাম যে কে একজন আসুক, তা আমার কোল জুড়ে আসছে আমার বাসাটা, একদম আমার পরিবারটা এতদিনে পরিপূর্ণ হলো, সবাই তার ফুপু একটাই ফুপু, সবকিছু মিলে আমাদের ফ্যামিলিটা দেখলাম যে অনেক গোছায় উঠলাম আমরা সবকিছু মিলে, বাচ্চাটাকে এভাবে আমরা আস্তে আমাদের গোছানো হলো, অ্যাটলিস্ট রায়হানও বললো যে আমি আর ঢাকাতে থাকতে পারবো না, আমি এবার আছি এটা একটা কিছু করবো।
আপনার সাথে অনেক মিল আমার লাইফের, আমি আমার বাবা এক্সপায়ার করার পরবর্তী বছরে আমি আমার বেবি মিসক্যারেজ হয়, তার পরবর্তী বছরে আমি আবার সন্তানের মুখ দেখি, এই জিনিসগুলো অনেক রিলেটেড।
তাহলে মনে
হয় হ্যাঁ তারপর
আপনিও তাহলে ওরা ওর ফ্রেন্ডটা মিলে খুললো,
গুছায় নিলাম, আমরা অনেকটা গুছিয়ে ফেলেছি। মেয়ে তখন 2 বছর, আর আমরা বেশ বড় সড়ো বাসাও নিয়েছি। এবার এটা অনেক চড়াই উতরাই গেছে বাবা যাওয়ার পরে, যে যতটুকু হয় সবকিছুই ওগুলো অনেক চড়াই উতরাই গেছে। তো বেশ এতটুকু মনে পড়ে যে বারান্দায় রাতের বেলা বেশিরভাগ আমরা দাঁড়াইতাম, আমি আর রায়হান। তো দক্ষিণের বারান্দা ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস হতো, আর দুজন আমরা মানে স্বপ্ন দেখতাম তখন কি করব। তখন মনে হতো আমাদের মেয়ে অনেক বড় হবে, তো আমার মেয়েকে কিন্তু আমি নাসাতে পাঠাবো। হ্যাঁ, আমার খুব শখ ছিল যে আমার মেয়ে এরকম হবে না, আমার মেয়ে নাসায় যাবে। তুমি পারবা থাকতে? হ্যাঁ, আমি তো চাই আমার মেয়ে একটু বড় হলে ওকে আমি ঢাকাতে পড়াবো, ও চলে যাবে ওখানে পড়ালেখা করবে। মানে এত বেশি ইমোশন আমি আমি চাই না, আমি চাই আমার মেয়ে অনেক স্ট্রং হয়ে বড় হোক এবং সে দেশের জন্য মানুষের জন্য কিছু করুক। গতানুগতিক মেয়েরা যে পড়াশোনা করবে বিয়ে হবে এরকম কিছু না। আমার কাছে কেউ বলতে আসলে বলবো ওই পয়সা খরচ করে আমি আমার মেয়েকে বাইরে পড়াবো, ভালো করে পড়ালেখা করাবো এবং সে মানুষের জন্য করতে শিখবে। এই মেন্টালিটি যেন তার থাকে ছোট থেকে, যেন সে করতে পারে, যেন আমাকে কিছু করতে হবে। এইভাবে আমি চিন্তা করতাম। তুমি তো অনেক কিছু চিন্তা করো না? হ্যাঁ, আমি এভাবেই চিন্তা করি, আমি গতানুগতিক চিন্তা করি না। তো এরকম এই এইগুলো নিয়ে আলোচনা হতো আমাদের বারান্দা দাঁড়ে। ওটা আমার খুব বেশি মনে পড়ে যে বারান্দা দাঁড়িয়ে আমরা দুজন খুব এই গল্পগুলো করতাম। বলতো তোমার একটু কষ্ট হবে না? না, আমার কষ্ট হবে কেন? আমার মেয়ের এই ভালো লাগাগুলো দেখেই আমি আনন্দে গর্বিত হব। এভাবেই ভাবতে থাকলাম।
এগুলো যখন বলতেন এই যে মুহূর্তগুলো কাটতো দক্ষিণের জানালা কে সামনে রেখে দুজনের ভালোবাসা প্রবন্ধে, এই দুইজন মানুষ তাকে চেয়েছিলেন এবং ফাইনালি তাকেই পেয়েছেন স্রষ্টা। আবার এই জায়গাতে আপনাদের দুজনকেই কিন্তু আপনারা ব্লেসড যে আপনারা দুজনকে পেয়েছেন।
জি,
অনেক বেশি ডেভোটেড ছিল মনে হয় রায়হান আপনার ব্যাপারে।
অনেক অনেক আমার ব্যাপারে,
মানে আপনার বাইরে কোনো পৃথিবী ছিল না তার? আর
না, আসলেই ছিল না। মানে এখন ছেলেদের বা মানে তখনও তাদের ফ্রেন্ডের মধ্যে অনেকে ছিল, তার ফ্রেন্ডের জন্য বলো যে ওর মতো ছেলে আমরা খুব কম পেয়েছি আমাদের ফ্রেন্ডের
মধ্যে। মানে এত বেশি ভালোবাসা প্রবণ ছিল,
ছিল কোন রকমের কোনো ইয়ে ছিল না তোমাকে ছাড়া, কিন্তু সে অন্য কোনো দিকে কোনো ইয়েই ছিল না তার মধ্যে, কাজ করতো না ওই জিনিসটা। যে না, রিক্তাই আমার সব, ইভেন ওকে অনেকে জিজ্ঞাসা করতো যে ভাবির কোনো চাওয়া নাই, বিশেষ পয়লা উঠাতে বলতো না ও কিছুই চায় না। আমাকে একবার ওই জামদানি শাড়ি কিনে দিয়েছিল পয়লা বৈশাখে, তো পরে কলিকরা বলছে আমাদের বউদের তো অনেক আবদার, বলে আমার বউর কোনো আবদার নেই, আমি এবার ওকে সব করে জামদানি শাড়ি কিনে দিয়েছি, মানে এরকম বলতো। আমার ওইগুলি কোনো
কোন জিনিসগুলো বেশি ভালো লাগতো
জানি, যে জিনিসগুলো ভালো লাগতো যে খুব মানুষকে ভালোবাসতো। মনে করেন যে রিক্সাওয়ালা, রিক্সা যাচ্ছি কিছু একটা কিনেছি আমরা, ও রিক্সাওয়ালাকে না দিয়ে নামবে না এই জিনিসটা, এবং কাউকে খেতে বলেছি আমরা হয়তো কোনো দুঃখী মানুষকে বা রিক্সাওয়ালাকে, তাকে ডাইনিং টেবিলে বসিয়ে পাশে বসিয়ে খাওয়াতো।
তাহলে কি আপনি আপনার বাবার প্রতিচ্ছবি দেখতে পেতেন এর মধ্যে?
সেটা তো পেতাম এই জিনিসগুলো খুব ভালো।
তারপর
এভাবে আমাদের সংসার জীবন আমাদের আছে, এতে আমরা বেশ বড় সড়ো বাসা নিয়ে থাকলাম, লাইফটা কাটাচ্ছিলাম। মেয়ে বড় হলো, ও চাকরি করে আসতো সন্ধ্যায়, সুন্দর লাইফটা কাটাতে কাটাতে আমি সামার ভ্যাকেশন, আমার মনে পড়ছে যে এক সামার ভ্যাকেশনের পরে এসে তার সাথে আমার দেখা। সেবার সামার ভ্যাকেশন 2011 স্কুলে সামার ভ্যাকেশন শেষ করে আমি রাজশাহীতে ফিরে গেছি, মেয়েকে নিয়ে ঢাকা এসেছিলাম, রাজশাহীতে গেছি। দিয়ে আমি যেদিন আসছি তো আমার ব্যাগ নিয়ে উপরে উঠছি সিঁড়িতে, পাঁচতলায় থাকতাম, উঠে আমি এসে ওকে দেখে একটু অবাক হয়েছি যে তোমার এরকম লাগছে কেন চেহারাটা, মুখটা একটু বাঁকা বাঁকা, একটু ফ্রেঞ্চ কাট লাগছে। না, আমি ফ্রেঞ্চ কাট রেখেছি তো এই জন্য মনে হয় না, তোমাকে একটু কেমন লাগছে।
কয়েকদিন পরে ফিরে আসে,
মানে 15 দিন আমি ঢাকায় ছিলাম, 15 দিন পর
আছে
এদিকে গেছি, 15 দিনে আমার বেশ চেঞ্জ মনে হলো। কারণ সে তুমি চেহারা দেখো, আমি আমার মোবাইলে ছবি তুলে ওকে দেখালাম, এই ছবিটা দেখো, তোমার কিন্তু মুখ একটু বাঁকা লাগছে, বলছে না ফ্রেন্স কাট রাখছি এই জন্য হয়তো, এরকম করে বললো। ঠিক আছে, কিন্তু তোমার চেহারা খারাপ হয়ে গেছে, তোমাকে একটু অন্যরকম লাগছে। এরকম করে কয়েকদিন কাটার পর ও বলে যে আমার একটু শরীরটা কেমন যেমন লাগছে, জ্বর জ্বর লাগছে, শরীর খারাপ লাগছে। তারপরে বললাম ঠিক আছে চলো ডক্টরের কাছে যাই, কিছুতেই যাবে না,
অথচ এই পপুলারে বিভিন্ন জায়গায় কিন্তু যেহেতু
প্যারামেডিকেল নিয়ে কাজ করত,
ওখানে কাজ করত, আর তুমি একটু দেখালেও তো পারো, তো সে যাবে না। পরে আমার ননদ হাজবেন্ড দুজনেই ডক্টর ছিল, পপুলারে একজন বসতো, তো ওর কাছে নিয়ে গেলাম, বাসায় নিয়ে গেলাম। অনেক দেখলো তোমার ভাই আর কি অবস্থা একটু দেখো, দেখে বলে যে ভাই আপনি কালকেই একটা এমআরআই করেন আর একটা টেস্ট করেন। তা এমআরআই শুনেই তো আমার নাবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল,
যে মেডিকেল প্রসেসের ভিতর দিয়ে আপনারা গেছিলেন শ্বশুরকে নিয়ে।
দেন পরের দিন সকালে, মানে রাতটা সত্যি কথা বলতে আমি আমার কলিগকে ফোন দিয়ে বললাম যে কালকে আমি স্কুলে আসতে পারবো না, মিনা হ্যানকে নিয়ে যাবো, মানে শরীরটা ভালো না। সারা রাত কিন্তু আমার খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে।
আপনি ওই যেহেতু বাবার এটা হয়ে একটা সমস্যা ছিল, রিকল করতেছিলেন,
মানে এমআরআই শুনলেই আমার পক্ষ থেকে একটু ভয় কাজ করতো। পরের দিন নিয়ে গেলাম পপুলারে, নিয়ে গেলাম রাজশাহীতে, এমআরআই করতে ঢুকছে, সেও কিন্তু একটু টেন্স, বাবার এগুলো দেখেছে। আমি বসে আছি, আমি দেখতে পাচ্ছি কম্পিউটারে, যখন ওই ছবি উঠলো আমি দেখলাম, কিছু একটা দেখলাম মনে হলো আমার কাছে, আমার কাছে একটু কেমন যেন লাগলো। তারপর আমাকে ডাকলো, ক্লাস থেকে দেখা যাচ্ছিল, ওকে ভিতরে ডাকলো, ডেকে বললো যে আপনি কে হন? ওয়াইফ বলছে ওনার কি জ্বর হয়েছিল কিছুদিন আগে? আমরা জ্বর হয়নি, তবে মাথা ব্যথা বলছিল। বলছিল আচ্ছা ঠিক আছে, রিপোর্ট তো সন্ধ্যায় দেবো, ডাক্তারই যা বলার বলবে। সাধারণত ওনারা বলতে চায় না এগুলো, কিন্তু আমার মনে হলো কিছু একটা দেখলাম, কিছু একটা চোখে পড়লো আমার, এরকম মনে হচ্ছিল। এই তো ওর সাথে, তারপর ওকে সাথে নিয়ে বের হলাম, ওর প্যারামেডিকেলে গেলাম, ওখানে কাগজপত্র সব লোকজনকে বুঝাই দিয়ে আসলাম, বুঝাই দিয়ে দেখলাম তুমি বাসায় চলো, একটু রেস্ট করতে হবে, আবার সন্ধ্যায় আবার ডাক্তারের কাছে আসতে হবে। বাসায় নিয়ে এলাম, বুঝতে পারছি যে একটু কেমন জানি করছে, আমারও ভিতরে কাজ করছে, আমি কাউকে কিছু বলতে পারছি না। দেন সন্ধ্যাবেলায় রিপোর্ট নিয়ে যখন আসলাম সেই ননদের হাজবেন্ডের কাছে, ডক্টর রনি, সে এখন বেশ বড় ডাক্তার, ওকে আমি রিপোর্ট নিয়ে ঢুকে দেখালাম। অনিক দেখো, অনিক তো দেখে আমাকে বলতেছে, ভাবি আমি কিভাবে বলবো, আমি বলতে পারবো না, আপনি বলেন। বললাম কি বলতে পারবো না, কি বলবো? সে না, আপনাকেই বলতে হবে। আলম তুমি কি মানে বলো আমাকে খুলে, ভাবি ভাই আর একদম লাস্ট স্টেজ, মানে ব্রেন টিউমার একদম লাস্ট স্টেজের দিকে, রিপোর্ট সেটাই বলছে। তখন আমি জানি না আমি কিভাবে তখন শক্ত হয়ে গেলাম, নিজে মনে হলো যে মানে মাথার মধ্যে মনে হলো যে কি একটা চেপে বসলো, আমি নিজেই কি বলতেছো মানে, যে হ্যাঁ ভাবি কিন্তু আমি কিভাবে বলবো, মানে আন্টিকে কিভাবে বলবো, মানে আমার শাশুড়িকে কিভাবে বলবো, আমি কাকে কি বলবো? আমি বললাম তোমরা একটু শান্ত হও। এখন আমি মানে ওর চেম্বারের ভিতরে ছিলাম, আমি খুব শক্ত হয়ে মানে বারবার আল্লাহ বলছি, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি না দিলে আমি কিছু করতে পারবো না। আমি চেম্বার থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আমি খেলে বললাম যে ছোট একটা সিস্টেম মধ্যে ধরা পড়ছে, ও ঢাকায় নিয়ে গেলে ঠিক হয়ে যাবে, ঢাকায় যেতে হবে, আমরা আজকেই ঢাকায় যাব। তখন বলতেছে যে কি হয়েছে, ঢাকায় যেতে হবে আজকেই? বললাম তেমন কিছু না, একটা সিস্টেম মতন, কিন্তু যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, আজকে গেলে কালকে আবার টেস্ট করবো, ডক্টরটা দেখাইতে পারবো, আজকেই যাই আমরা চলো। তো বলছি না, আমার মেয়ের নাম রামিজা, সে রামিজা এত ছোট, ওকে এত রাতে নিয়ে যাব, না রাতে জানি না করি, বললাম না আজকে রাতেই যাব। এই তো শুরু হয়ে গেল আমার মানে স্ট্রাগল, আর একটা স্ট্রাগল আমি মেনেই নিলাম যে আমাকে
স্ট্রাগল করতে হবে এখন। শুধু আল্লাহকে বললাম যে আল্লাহ যা যেটা দিয়েছ দিয়েছ, কিন্তু শক্তিটা দাও আমাকে তুমি, আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন এই স্ট্রাগলটা করে যেতে পারি, মানে এই লড়াই যেন আমার পারফেক্ট ভাবে করতে পারি, এবং তাকে যেন আমি যতটুকু সাপোর্ট দাও আমি দিতে পারি আল্লাহ, সেই শক্তি তুমি আমাকে দাও, তুমি আমাকে ভেঙে দিও না। আমি বারবার এখানে সেটাই বলছিলাম। তারপরে একে একে সবাইকে ফোন দিলাম, আত্মীয় স্বজন সবাইকে যারা ছিল, কেউ তো নাই আসলে, সে ছেলেও একটা, সেই বড়, বোন ছোট, ঢাকাতে বিয়ে হয়েছে, ঢাকাতে থাকে, শাশুড়ি হাটের অসুখ, শাশুড়িকে কিছুই বলতে পারছি না, ওনাকে বলতেই পারিনি, ওনাকে বললাম মাথার একটু সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো ঢাকাতে। সেই তো শুরু হয়ে গেল রাতের বেলায় মাইক্রো চেক করে ঢাকাতে আসছি, সারা রাত মাইক্রোর মধ্যে চিন্তা করতে করতে আসতেছি, জানলা এইভাবেই একদিন তার বাবাকে ঢাকায় নিয়ে আসছিল, আমি আজকে নিয়ে যাচ্ছি, জানি না ফিরতে পারবো কিনা, তাকে নিয়ে আর ফিরতে পারবো কিনা আল্লাহ ভালো জানো, তুমি ভালো জানো তুমি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ। ছোট বাচ্চা নিয়ে সারা রাত জার্নি করে আসলাম, ডাক্তার দেখালাম, অ্যাপোলোতে নিয়ে গেলাম, সেই ইভা আমার ফ্রেন্ড, ও আমাকে সাপোর্ট দিল অনেক, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যেহেতু ওর আব্বাম্মু দুজনে ডক্টর ছিল, অ্যাপোলোতে নিয়ে গেলাম, ননদের হাজবেন্ড ছিল, এই তিনটা মানুষ, আমি, ইভা আর আমার ননদের হাজবেন্ড পলাশ, এই তিনজন, ও ছিল ইঞ্জিনিয়ার, তিনজন মিলেই আমরা, তিনজন মোটামুটি একই বয়সে, এই রায়হানকে নিয়ে ডক্টরের কাছে নেওয়া, টেস্ট,
রায়হানকের মধ্যে জানতে পেরেছে কি অবস্থা,
বলেছে যে এরকম সিস্ট আছে, এটাই বলি,
কিন্তু ডিটেইলস জানে না,
ডিটেইলস বলিনি, ল্যাবে নিয়ে গেলাম, ডক্টর একই কথা, পারলে আজকে অপারেশন করেন কিন্তু কোনো লাভ হবে না, হয়তো কিছুদিন থাকবে, এই আর কোনো লাভ,
বারবার টেস্ট করাচ্ছে, আসার খবর কোনো কিছু পাওয়া যায় কিনা, সে আসে,
কোনো আসার খবর নাই, একই কথা, কোথায় নিয়ে যাবেন, সিঙ্গাপুর নিয়ে যাবেন, ব্যাংকক নিয়ে যাবেন, থাইল্যান্ড নিয়ে যাবেন, একই একই অবস্থা। সেই তো মানে মানে ভেবেই নিচ্ছিলাম যে
রায়হান তো সাথে সাথে ফল করতে চায়, ওর শরীর চেহারা সব
ফল করছে, হ্যাঁ যেহেতু লম্বা ছিল, স্বাস্থ্য টাস্থ মোটামুটি ভালো, তল ফিগার, ডাক্তার ওই জন্য বলছিল যে রেজ করেছে এতদিন এই জন্যই, তার মানে স্ট্রং, অনেক
স্টামিনার কারণে ওটা ধরতে পারেনি বা ওকে কাবু করতে পারেনি,
কাবু করতে পারেনি, তাহলে এ তো পড়ে যাওয়ার কথা, কমাই চলে যাওয়ার কথা এতদিনে। আর ওকে বারবারই যতবারই বেরোচ্ছি ডাক্তারের কাছ থেকে, ততবারই বলছি, ডাক্তার বলেছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, এই কথাই বলেছি।
রায়হান বুঝতে পারছিল কি?
বুঝতে পারছিল, কিন্তু বারবারই আমি তাকে এমন ভাবে সত্যি কথা বলতে আমি চাচ্ছিলাম না যে ও জানুক ওর লাস্ট স্টেজ, এটা জানাতে চাই নাই। তারপরে ডক্টরের কাছে নিয়ে এইভাবে করতে করতে অ্যাপোলোতে দেখালাম, অপারেশনের ডেট ঠিক হলো, অপারেশন হলো, অপারেশন হলো সাকসেসফুলি আর কি হবে, ডক্টর অপারেশন করার কথা ছিল 5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ডক্টর বের হয়ে আসছে, অপারেশন করতে পারেনি, বের হয়ে মানে ওপেন করে এত বেশি দেখেছে, বলেছে যে অপারেশন করা সম্ভব না, আমি যদি অপারেশন করি এই রুগী থাকবে না, এটুকুই বললো আমাকে, যে এই জন্য আমি বের হয়ে আসছি 2 ঘন্টার মাথায়। সেটাও রায়হানকে বললাম যে তোমার অপারেশন সাকসেসফুলি হয়েছে, এখন থেরাপি দিলে ঠিক হয়ে যাবে, সে কথাই তাকে বোঝালাম, হয়ে গেল এইভাবে। তারপরে থেরাপি চললো, হাজার ইউনিস হসপিটালে নিয়ে চলে গেলাম, সিরাজগঞ্জ, সেখানে থেরাপি চলে, সেখানে থাকতাম।
কিভাবে ম্যানেজ করছেন? এই প্রসেস তো প্রচুর এক্সপেন্সিভ,
এক্সপেন্সিভ, এর মধ্যে ওর ফ্রেন্ডরাও কিছু হেল্প করেছিল, আমার ফ্রেন্ড ইভাও কিছু করেছে, আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডরা, ওর রিলেটিভরা ছিল,
ওকে সাহস যোগানো, ওর পাশে থাকা, ওর টেক কেয়ার করা, পাশাপাশি আবার এগুলো অ্যারেঞ্জ করা,
আমার শাশুড়ি ছিলেন পাশে,
সবকিছু ম্যানেজ করা,
মিলে ম্যানেজ করছিলেন,
কষ্ট পাওয়ার দুঃখ করার সময় সুযোগ কোনোটাই নাই,
সুযোগ আসলে হচ্ছিল না তখন, সত্যি কথা বলতে।
আচ্ছা তারপর?
হচ্ছিল না তখন, এই ওখানে থেকেই থেরাপি চলতে চলতেই রোজা চলে আসে এর মধ্যে, তখন বলল যে ওখানেও বললো যে থেরাপি দিয়ে আর লাভ হবে না, আপনারা রাজশাহীতে নিয়ে যান। তখন রায়হানকে বললাম যে তোমার তো থেরাপি লাগবে না, ডাক্তার বলেছে আর থেরাপি লাগবে না, ঠিক হয়ে গেছে, একটা থেরাপি দিয়েছিল ওটাতেই রিকভার হয়ে গেছে, তারপরে তাহলে আমাকে রাখিয়ে নিয়ে চলো, রোজা আসছে আমি রোজা ওখানে করবো, তুমি ইফতারি বানাবা আমি ওখানে ইফতারি করবো। চলে গেলাম, কারণ সব মিলাই চিন্তা করলাম যে আমার হাতে বেগুনি নাকি তার খুব পছন্দ ছিল। ওখানে ডক্টর খাজেন ও বললো যে তুমি নিয়ে যাও, গাছেতে নিয়ে যাওয়াই ভালো। এই গাছেতে নিয়ে গেলাম, ছয় রোজা ওখানে হসপিটালে ভর্তি রাখলাম, কারণ যে কোনো সময় ডক্টর বসে যে একটা কিছু হতে পারে, তখনও সে জানে না। মানুষজন আসে দেখা করতে, বলে যে আমার তো অপারেশন সাকসেসফুলি হয়েছে, আমি ভালো হয়ে যাবো, আপনাদের সবাই দোয়া করুন।
কেমন লাগে তখন শুনতে এসব কথা? আপনি তো একমাত্র বুঝতে আসছেন, রাইট? তাকে
আমি চিন্তা করছিলাম,
আগলায় রাখছেন যে ইনফরমেশন ইনফরমেশন কোনোভাবে যেন লিক না হয়, ওর কাছে যেন না যায়।
আমি সবাইকে একটা কথা বলছি,
আপনি তো একদম জগদ্দল পাথরের মতো আটকে আর আগলায় রাখছেন।
কারণ আমার উপায় নাই, আমি চাচ্ছিলাম না যে
ও তো মিথ্যা আশ্বাস দিচ্ছে মানুষকে, এটা আপনি চোখের সামনে আবার দেখতেছেন।
এটা দেখছি, মানুষজন বলছে হ্যাঁ ভাই ভালো হয়ে যাবে, আর খুব পপুলার ছিল, খেলাধুলা করতো, সবাই আসতো দেখতে, ভাই ভালো হয়ে যাবে, এসে ও সবার কাছেই বলতো এরকম। আমাকে রাখতে থাকতে দিত না।
তাদের সাথে কি হতো বেসিক্যালি, পাইলটদের গ্রুপ নাকি তার জুনিয়র না সিনিয়র? পাইলটদের জুনিয়র
ছিল,
পাইলটদের জুনিয়র, রণকদের ব্যাচ,
রণক ভাইদের জুনিয়র ছিল,
রণকদের ইমিডিয়েট জুনিয়র।
জি জি,
আচ্ছা।
শরীর
চেহারার মধ্যে কি ছাপ পড়া শুরু হয়ে গেছে এর মধ্যে?
হ্যাঁ, এর মধ্যে তো অলরেডি ছাপ পড়া শুরু হয়ে গেছে। আর সবসময় মোবাইলটা রাখতো কাছে, তো একদিন জিজ্ঞাসা করেছিল মানে ওর বোন, যে তুমি মোবাইলটা কেন রাখো? তখন দেখাচ্ছে মোবাইলে কার ছবি দেখেছিস, আমার মেয়ের ছবি, আমার মেয়েকে আমি বুকের ফন্দে করে রাখি। আর একটা জিনিস অবাক লাগতো, মানে সে আমাকে কখনো বলেনি যে না আমি, আমার কিছু হয়ে গেলে তুমি এটা করো না, ওটা করো, ওটা করো, আমাকে কখনো কোনো বাইন্ডিংস এর মধ্যে রাখেনি। একটা কথাই বলতো যে আমার মেয়েকে তুমি দেখো, মানে এটা ছিল তার ভাষ্য। রামিজা রামিজাকে তুমি প্রপার টেক টেক করবে, রামিজাকে দেখো, মানে কথাটা বলতো, মানে তাকে দেখার কথাও না, রাত একটু বেশি গেলে তুমি যাও বাসে, যাও
রামিজাকে দেখো,
তুমি রামিজার কাছে থাকো, রাতে তো ওরা আছে, সবাই থাকবে, তোমাকে থাকতে হবে না। এরকম করে ঠিক পাঁচ রোজাতে সকাল থেকে খুব সিক হয়ে গেছিল। আমি নাস্তা নিয়ে গেলাম হসপিটালে, খিচুড়ি খাবে, আগের দিন বলে দিয়েছে আচার দিয়ে, আমি রান্না করে নিয়ে গেছি, যে দেখছি যে ঠিক মতো কথা বলতে পারছে না, সে তখন আমি খাওয়াতে গেলাম, কথা বলতে পারছে না, তুমি খাও, কথা বলতে পারছো না, মাথা নাড়ালো। তো লাস্ট যেটা ছিল আমার মনে আছে, আমার হাতটা একটু ধরলো, আস্তে করে একটু পাঞ্চ করলো, একটু চেপে ধরে, সেটাই লাস্ট, তার শেষ মানে রেসপন্স যেটা। আর কোনো কথাও বলতে পারেনি, কোনো নড়াচড়াও করতে পারেনি। সেই হাতটা যে আমার একটু ধরে একটু হালকা করে চাপ দিল, তারপর থেকে চোখ বন্ধ, মুখটা হা করে নিঃশ্বাস নিতে থাকলো, আর কথা বলতে পারলো না, খেতেও পারলো না ঠিক মতো। ডাক্তার ডেকে বললো যে সময় কিন্তু আর নাই, আপনারা দোয়া করেন। পাঁচ রোজার সারাদিন ওভাবে গেল, সবাই এসে দেখলো ভোর সাড়ে তিনটার পরে, আজানের পরে চলে গেল এই দুনিয়া থেকে। আল্লাহ তাআলা তাকে নিয়ে নিলেন, আসলে নিষ্পাপ শিশুর মতো করেই নিয়ে গেছে। সেই দিনগুলো, শেষের দিনটা তো কথাই বলতে পারেনি, দাঁড়াতে পারেনি, উঠতে পারেনি, ঠিক মতো খেতে পারেনি, একটা ছোট বাচ্চা যেভাবে যায় সেভাবেই চলে গেল এই দুনিয়াতে।
This track was downloaded from fusionbd.com.
প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
আর সবচেয়ে লাগে যেদিন মারা গেছে, এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি কোথা থেকে যে আসছে, মানে কলা বাগানে ওদের বাসা ছিল, নিয়ে গেছে পুরো হাঁটু পানি। ওই সময় এত বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু কোথা থেকে যে এত বৃষ্টি হয়েছিল সেদিন, হাঁটু পানি ভেঙে আমরা সেই আমার শ্বশুরবাড়িতে যে তাকে আস্তে আস্তে যত কিছু যেগুলো কার্য সম্পাদন করা লাগে, ধোয়ানো, দাফন করা, সবকিছু করলো। আমি বসে বসে কোরআন শরীফ পড়েছি, তখনও শক্ত জানলা নিয়ে নিয়েছো, কিন্তু কাজ তো করতে হবে, তার জন্য কিছু এটাই ভেবেছি, কাঁদলে তো কিছু হবে না, তার জন্য যদি আমি কিছু পাঠাতে পারি তাহলে হয়তো এটাই করতে পারবো, বসে বসে কোরআন শরীফ পড়ছি তার জন্য। তখনও অত ইয়ে করতে পারছি না, যখন শেষ দেখা মেয়েকে নিয়ে দেখাতে নিয়ে গেলাম তখন বুঝলাম যে আমার চলে গেল, আমি আর কোনো দিন তাকে দেখতে পাবো।
মেয়ের বয়স কত তখন?
2 বছর।
মেয়ে কি করতেছিল?
ও খালি একবারে উজনে একটু তাকালো, বললো বাবা শুয়ে আছে কেন, বাবা নাকি তুলো দিয়ে রেখেছে কেন, বাবা কেন শুয়ে আছে।
মুখটা তো আপনার মনে পড়ে না?
খুবই মনে পড়ে তখন। তখন আমি মানে আমাকে তো কোনো প্রতিজ্ঞা করায় নাই, কিছু করায় নাই, তখন শুধু বসে আমি মনে মনে ইয়ে করলাম, তোমার মেয়েকে আমি দেখব, আমার সর্বস্ব দিয়ে হলেও আল্লাহ যেন তোমার মেয়েকে আমার আমাকে দেখায়, আমার আর কোনো কাজ নাই। এভাবেই আমি তাকে নিয়ে গেল, চোখের সামনে দিয়ে নিয়ে গেল, কিছুই করতে পারলাম না, সেই শেষ দেখা, আর দেখা হলো না। শেষ অধ্যায়টা শেষ হয়ে গেল।
এত ভালোবাসার মানুষ, এই মানুষটি খুব দিব্যিতে আপনাকে ভালোবেসে গেছে,
খুব ভালোবেসে গেছে, এবং মনে হয়েছে যে আসলে সে যে সময়টা আমাকে খুব বেশি সময় কাছে পাইনি, আমরা 1 বছর একসাথে এক জায়গায় সংসার করেছি, সত্যি কথা বলতে তার আগে তো দুজন দুই জায়গায় চাকরি করেছি, কিন্তু প্রপার সংসার করা আমাদের ওই শেষের বছরগুলোতে, মেয়ে, হাজবেন্ড, ওয়াইফ, শাশুড়ি, সুখের সংসার যাকে বলে।
কত বছর সংসার জীবন?
সংসার জীবন আমাদের 8 বছর।
8 বছর?
9 বছরের মাথায় এসে এই অবস্থা।
কি 8 বছরে শুধুমাত্র আপনার প্রথমে প্রশ্নে ভালোবাসা, আপনার প্রশ্নে ডেভোটেডনেস, এই জিনিসগুলো দেখেছেন আপনি?
হ্যাঁ, সব।
রায়হান, রায়হান হচ্ছে সেই মানুষটি যে মানুষটা হয়তো আর কখনো ফিরে আসবে না, এবং আপনার
মানে আমার ওটাই মনে হচ্ছে কি আমি কোনোদিন দেখতে পাবো না।
আমি তো জানতাম না যে আপনি রাজশাহী বিলংস করেন, আপনি যখন বলছেন দৃশ্যপটগুলো আমার চোখের সামনে একদম স্পষ্ট ভাবে ভেসে উঠছে, যে আপনার কমন রুমে বসে আছেন, দেখি দোতলায় না তিনতলায়, কমন রুমটা দোতলায় মনে হয়,
দোতলায় ছিল আমাদের ডিগ্রি কলেজের,
ডিগ্রি কলেজের কমন রুম, ওখান থেকে মাঠে খেলতে, সেটা কি বৈকালীর মাঠে খেলতো নাকি ডিগ্রি কলেজের মাঠে?
তাহলে তো
স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়, বিভিন্ন জায়গাগুলোতে প্যারিস রোড যেটার কথা বলছেন এটা তো স্বপ্নে ঘেরা, ওই রোড দিয়ে দুইজন মিলে হেঁটে চলা,
আপনার
বাড়ির কথা বলছেন, বাড়ির বারান্দা, দক্ষিণের জানালা, কত স্বপ্ন, কত রকমের পরিকল্পনা,
সবকিছু, হ্যাঁ মানে সবকিছু একটা পরিকল্পনা যে আমরা গুছিয়ে উঠেছি, চলে এসেছি, এক জায়গায় থাকছি, মেয়েটা বড় হচ্ছে, সবকিছু মিলে সুখের সংসার। ঠিক সেই মুহূর্তেই মনে হয় তখন আল্লাহকে বললাম যে আল্লাহ হয়তো পৃথিবীতে কেউ আসে শুধু দেওয়ার জন্য, কেউ আসে পাওয়ার জন্য, আমাকে নয় তুমি দেওয়ার জন্যই পাঠাই না। আল্লাহ কাছে আমি ওটাই দোয়া করছিলাম যে আল্লাহ দেওয়ার জন্য যদি পাঠিয়ে থাকো তাহলে আমি যেন দিয়েই যেতে পারি, প্রপার ভাবে মানুষকে দিয়েই যেতে পারি, সেই এটা তুমি আমাকে তৈরি করে দিও। সেইভাবেই আমার ওই লাইফটা আসলে ক্লোজ হয়ে গেল,
সবকিছু শেষ হয়ে গেল। যে মানুষটি খুশি হবে যদি আপনি ভালো থাকেন, আপনি যদি পারিপার্শ্বিকতার সাথে যুদ্ধ করে ভালোভাবে বেঁচে থাকেন, মেয়ের মুখের দিকে যখন তাকান, বাবার এই যে চলে যাওয়া, এই ব্যাপারগুলোকে আরো বেশি তখন মনে করিয়ে দেয়, মনে হয়
মনে করিয়ে দেয়। এবং মানে মেয়েও বাবার মতোই কিছুটা হয়েছে, চেহারার আদলে, গড়নে, গঠনে লম্বা, আমি তো সৎ, তার বাবা ছিল অনেক লম্বা, 5'10", মেয়েও হয়েছে লম্বা সেরকম, বাবার মতো মানুষটা। তারও অনেক কিছু মানে মনে পড়ে, আমার বাবার এটা, বাবার ক্রেডিট কার্ড মানে এটিএম কার্ড সেগুলো রেখে দিয়েছিল, খুব মানে তারও মনে পড়তো যে বাবার এই জিনিসটা, বাবার ব্লেজার, ইউনিভার্সিটির যে
যখন রিকল করতো এই ধরনের কথাবার্তা বলতো, তখন আপনি কিভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন?
প্রথমে বলতাম যে বাবা তো বাইরে গেছে, দেশের বাইরে, আমরা কখনো যাবো দেশের বাইরে, তখন দেখা হবে, এভাবে বলতাম। তখন তো ছোট, সে বোঝে না। তারপরে যখন একটু বড় হলো, আস্তে আস্তে বলতাম যে বাবা তো আর আসবে না, বাবা আল্লাহর কাছে চলে গেছে, তুমি কিন্তু বাবার জন্য দোয়া করো।
মেয়ের বয়স কত এখন?
এখন 5 চলছে।
এখন তো বুঝে সব মোটামুটি,
এখন তো সবই বুঝে,
বলেন তো এটা
বুঝে। হ্যাঁ এখন তো বলি,
কি বলে তো?
বাবা চলে গেছে, বাবা আল্লাহর কাছে গেছে, তুমি দোয়া করো। বলে হ্যাঁ আমি তো সবসময় দোয়া করি বাবার জন্য, আল্লাহর কাছে ভালো আছে না আল্লাহর কাছে, বুঝিয়ে বলি হ্যাঁ ভালো আছে, তুমি দোয়া করলে আরো ভালো।
বন্ধুরা এই অবস্থাতেই আমরা অনুষ্ঠান শেষ করে দিব, কারণ বাকি পুরো ব্যাপারটা হয়তো আপনাদের কাছে ওয়াকিবহাল, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এক ঘন্টা আগে আমি একটা সময় নিয়ে চেয়ে নিচ্ছি যে একটা মানুষের জীবন চিন্তা করে দেখুন যে রিক্তা আজকে আমাদের সামনে উপস্থিত, সেই রিক্তার জীবন এবং জীবনের যে ঘটনা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপিত হলো, এবং তার একমাত্র কন্যা সন্তান রামিজা, রাইট? কন্যা সন্তান রামিজা, তাকে নিয়ে তার যে বর্তমান জীবন, এই জীবনটা ক্যালকুলেট করতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না যে তার কতখানি কষ্ট থাকতে পারে এই জীবনের মধ্যে, এই জীবনের মধ্যে কতখানি দুঃখ থাকতে পারে, জীবন কতখানি কষ্টের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, এটা ভাববার জন্য অবশ্য বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। কিন্তু আসলে জীবনটা কি পর্যায়ে আছে, নাকি জীবন তার অন্য কোনো দিকে বাঁক নিয়েছে, সে ব্যাপারগুলো কি আমরা এখন বাকি সময়টায় জানবার চেষ্টা করব। কে বলেছে যে যারা অতি অতি মানবীয় গুণাবলী নিয়ে আসে, যাদের মধ্যে অন্যরকম অন্যরকম মানসিক শক্তি থাকে, যারা মানুষ হিসেবে সত্যি অন্যরকম, তাদের পৃথিবীতে দেখা মেলে না, অ্যাঞ্জেলদেরকে নাকি ছুঁয়ে দেখা যায় না, যারা দেবতুল্য তাদেরকে নাকি সশরীরে আমরা স্পর্শ করতে পারি না, তাদের সান্নিধ্য নাকি এক্সপিরিয়েন্স করা যায় না, এগুলোই কিন্তু আমি আসলে এই ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে। আমি এরকম একজন সাক্ষাৎ দেবদূত, এরকম একজন অ্যাঞ্জেলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এরকম মানুষ যদি সত্যি পৃথিবীতে থাকে, তাহলে যখন মনে হবে যে মুহূর্তে আপনি চিন্তা করছেন যে রিক্তা এবং রামিজার জীবন তো মুখ থুবড়ে পড়েছে, এখান থেকে তো আর নতুন করে পথ চলার আর কোনো যৌক্তিক কারণ বা যৌক্তিক পথ আমি খুঁজে পাচ্ছি না, ঠিক সেই সময় আমি বিশ্বাস করি যে এরকম অ্যাঞ্জেল ধর্মী মানুষ যদি পৃথিবীতে থাকে, এরকম মানুষের সাহচর্য যদি কেউ পায়, তাহলে সে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকেই কিন্তু বিজয় ঘোষণা করা সম্ভব। সেটাই সম্ভব হয়েছে আমাদের আমাদের আজকের অতিথি বন্ধু রিক্তার জীবনে এবং রামিজার জীবনে। আমরা এখন আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি সেই মানুষটির, যে মানুষটির সংস্পর্শে সমস্ত পটভূমি সমস্ত কিছুই বদলে গেছে। তার আগে রিক্তা আমি আপনাকে অনুরোধ করব যে এর পরের যে ট্রান্সফরমেশন আপনার জীবনে সেটা খুব সংক্ষেপে বলুন, যতটুকু সময়ের মধ্যে আমার এই বন্ধুটা এসে উপস্থিত হয় আমার স্টুডিওতে, খুব 2-1 মিনিটের মধ্যে ট্রান্সফরমেশন তার বলুন।
ওকে ধন্যবাদ। মানে আসলে শেষে আমি কিভাবে ঢাকায় আসলাম, রাজশাহীতেই ওই অবস্থায় চলতেই মানে 3-4 মাস পরেই আমি রিয়েলাইজ করলাম যে আসলে রাজশাহীতে থাকাটা আমার জন্য খুব টাফ হয়ে যাবে, মেয়ে নিয়ে থাকা। মানে সেই সময়টাই আমার গড়ন বলেন আর আমার সবকিছু মিলায় আমি সিকিউর মনে হচ্ছিল না। ইভেন আমার রিলেটিভদের কাছেও আমি সেরকম কোনো রেসপন্স পাচ্ছিলাম না যে আমার পাশে এসে দাঁড়ানোর মতন। তা আমি সে ওখান থেকেই ট্রাই করলাম যে আমি ঢাকায় চলে যাব, এবং আমি ঢাকায় যাওয়ার জন্য ট্রাই করলাম। একদিন ফেসবুকে আমার এক ভাগ্নের সাথে কথা হলো, তার সফটওয়্যার ফার্ম, আমি বললাম আমি তো ঢাকায় আসবো। তোর সাথে তুমি ঢাকায় আসবে? বললাম হ্যাঁ আমি ঢাকায় আসবো, ফেসবুকে কিন্তু বলছি। এবং সে অলরেডি এক জায়গায় কথা বললো, কথা বলে আমাকে জানালো ঠিক আছে তোমার ইন্টারভিউ, আমার স্কাইপিতে আমার ইন্টারভিউ হলো। এখানে এম্পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান আছে, সফটওয়্যার আইটি ফার্ম, মোবাইল বেসড, এবং আমার ইন্টারভিউ আমি টিকে গেলাম, দেন আমি ঢাকাতে এসে জয়েন করলাম। আমার মেয়েকে নিয়ে এবং সাপোর্ট দেওয়ার জন্য আমার ছোট বোনকে নিয়ে আসলাম, নিয়ে আমি ঢাকাতে এম্পাওয়ারে জয়েন করলাম। সেখান থেকেই আমার লাইফ, এই ঢাকার লাইফ শুরু হয়ে গেল। আমি চাকরি এখানে এইচআর অ্যাডমিনে জয়েন করলাম, চাকরি করতে শুরু করলাম। আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে না, আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছেন, কারো মুখোপক্ষী না হয়ে আমি কারো দিকে, ইভেন আমার আব্বু আম্মু, আমার রিলেটিভ, অনেকেই চাচ্ছিল না যে আমি ঢাকায় আসি। কিন্তু আমি অ্যাকচুয়ালি সেই সময়টা নিজেই এত বেশি ডিভোটেড ছিলাম যে না, আমাকে দাঁড়াতে হবে, আমার মেয়েকে আমাকেই দেখতে হবে। সেই জন্য আমি কারো ইয়া না করে আল্লাহর ভরসায় আমি ঢাকায় চলে আসলাম, বাসা নিলাম, আমি আমার ছোট বোন মেয়েকে নিয়ে আমি ঢাকাতে শুরু করলাম আমি আমার লাইফ। এবং একটা ভালো একটা আল্লাহর, মানে আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞ যে আমি এত ভালো একটা আইটি ফার্মে এবং এইচআর অ্যাডমিনে সেখানে আমি জয়েন করে আমি এখনো সেখানে 3 বছর হয়ে গেল চাকরি করছি। এই হলো আমার লাইফ শুরু হয়ে গেল। আর এর মধ্যে আমি জড়িয়ে গেলাম বেশ কিছু সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে। বাবা একটা আছে ওখানে, আমাদের অফিসের একজন ছিলেন বিধান চন্দ্রপাল, ওনার সাথে আমার পরিচয় হলো। উনি বললেন ঠিক আছে, আমি মানে ওই যে কাজ করছিল ব্যস্ত থাকবো কিভাবে কাজ করব, তো উনি বললো যে হ্যাঁ তো খুব ভালো, আপনি তো অনেক ভালো চিন্তা ভাবনা করেন, ঠিক আছে চলে আসেন, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন। এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে শুরু করলাম। দেন এর মধ্যে আমার পরিচয় হয়ে গেল ফেসবুকে আমার বন্ধুযোগ নামে একটা আমাদের গ্রুপ আছে জার্নালিস্ট, যেখানে ম্যাক্সিমাম তারা আছে, তারা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে জড়িত বিভিন্ন বাচ্চাদের জন্য কাজ করে। তো সেখানেও আমি কাজ করতে শুরু করলাম তাদের সাথে, তাদের সাথে আলোচনা, আলাপ আলোচনা, ফেসবুকে পরিচয়। এখানে শনিবার করে আড্ডা হতো এবং ফেসবুকের মাধ্যমে সবার সম্পর্কে জানতে শুরু করলাম যে কে কি করছে, কার কি ধরনের কাজ, কেউ আড্ডা দেয় ওর মধ্যেই, কেউ বা বেড়ায়, কেউ বা সোশ্যাল নেটওয়ার্কিং করে, মানে ওগুলো আমি দেখতাম। এই দেখতে দেখতেই দেখলাম যে একজন অনেক কিছু করে, একটি স্কুল আছে তার স্বপ্নপুরি, সেই স্কুল চালায়, বাচ্চাদের মাঝে মধ্যে এই ফিল্ম ফেস্টিভ্যাল করছে, অনেক বাচ্চাকে দেখছে, মানে বিভিন্ন ধরনের দেখলাম থাকে। আমারও ভাল লাগতো এই জিনিসগুলো করতে ইচ্ছা করত। দেন আমিও কাজ করতে থাকলাম এইভাবে, মানে অ্যাক্টিভিটিস গুলো বুঝতে থাকলাম যে কে কি করে তখন। আর এই বন্ধুযোগটাও আমাদের জন্য খুব ইয়ে ছিল, শনিবার করে আমরা প্রত্যেক দিন আড্ডা দিতাম শাহবাগে আমাদের টিএসসি তে, আমরা প্রত্যেক দিন প্রত্যেক শনিবার বিকেল থেকে আমাদের ওখানে আড্ডা হতো। সেই সুবাদেই আমার মানে সবার সাথে পরিচয় হতে হতেই দেখলাম যে একজনের কাজকর্ম অ্যাক্টিভিটিস একটু আলাদা, ডিফারেন্ট, যেটা আমার মনের মতো, মানে আমি যেরকম চাচ্ছিলাম সেই রকম মনে হচ্ছিল আমার কাছে। এরপরে কোনো এক সময় মানে দেখতে দেখতেই একদিন ইয়ে হলো যে 16 ডিসেম্বর, মানে খুবই ঐতিহাসিক একটা দিন 16 ডিসেম্বর, আর ঢাকা, তখন আমি উত্তরে থাকি ঢাকাতে, কথা হয় তার সাথে আমার সবসময় অ্যাক্টিভিটিস নিয়ে তো কথা হচ্ছেই। তো বললো যে সেদিন আসে একটা এরকম প্রোগ্রামে আসছে,
ওর ক্যাম্পেইন কিন্তু লেগে আছে যতটুকু আপনি বলতেছেন, এই অ্যাক্টিভিটিস ওই অ্যাক্টিভিটিস, এটা করব ওইটা করব। আচ্ছা,
তো বন্ধু জায়গা আমিও যাব, তো ও আসছে সম্ভবত ওই উত্তরা যে বিমানবন্দর স্টেশনে বাচ্চাদেরকে সেদিন খাওয়াবে দুপুরবেলায়। আর আমি আবার সেদিন কি মনে হয়েছে, আমি ঢাকাতে কখনো শাড়ি পরি নাই, শাড়ি পরে বের হইনি, সেদিন সবুজ আর লাল জামদানি শাড়ি পরে বেরিয়েছি। তো আমাকে বললো যে আমি তো ওই বাচ্চাদের ওখানে প্রোগ্রামে যাব, তো আমি আপনাকে নিয়ে যাব একটা জায়গায় আজকে, চলেন আপনার মনে ভালো লাগবে। সেই দেখা, আমার সাথে দেখা হলো সেদিন, দেখা হয়ে আমাকে সাথে নিয়ে গেল স্টেশনে। আমার তো খুব ভালো লাগলো দেখে, মানে আমি তো দেখতাম অ্যাক্টিভিটিস গুলো, ওখানে যে দেখে আমার আরো আর ভালো লাগলো, মানে এটা এত অ্যাক্টিভ, মানে চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে, ভিতরে ঢুকে যাচ্ছে, ওদেরকে খাওয়াচ্ছে, ওদের মধ্যে থাকছে, আমি যে একজন আসছি মানে সেটা ভুলে গেছে, ওটা ভুলে গেছে, ওটা ভুলেই গেছে, বা ফার্স্ট দেখা, মানে এরকম কিছু মাথাতেই নাই, আসছি ভালো কথা, আমি দেখছি সে তার মতো, তার মতো কাজ করছে, আমি আমিও দেখছি, এরকম মোটামুটি দেখা হলো সেদিনই ফার্স্ট দেখা। এবং খুব ভাল লাগলো, পরে জানতে পারছিলাম যে তার নাকি গ্রিন কালার অনেক পছন্দ, গ্রিন আর রেড, মানে আমাদের বাংলাদেশ
বেশি ভালো লাগার কারণে কি ভয় কাটাচ্ছিল না নাকি,
তারপরে সেই প্রোগ্রামে গেলাম, সেখান থেকে আমরা টিএসসি গেলাম একসাথে, তখন হয়তো দেখেছে যে না আমি লাল আর সবুজ শাড়ি পরে আছি। এই তো সেদিন দেখা, তারপরে আস্তে আস্তে তো দেখা হতো, বন্ধু যোগে যেতাম, দেখা হতে হতে ভাল লাগলো। মানে বেসিক্যালি ভালো লাগলে কি হবে, ভালো ছেলেটা ভালো এরকম মনে হচ্ছিল, ছোট একটা ছেলে আমার, এরকম আমার থেকে কিন্তু জুনিয়র সে, কিন্তু তার অ্যাক্টিভিটিস এর মনে ছিল সে অনেক দিন থেকে কাজ করে এবং করেও, আমি যতটুকু তার প্রোফাইল গিতে দেখেছি সে ছোট থেকেই
এসব কাজের মধ্যে
ছিল, এই কাজে ইনভলভ, এত ছোট ছেলে সে এত কাজ করে, আর আমি এত বেশি ইন্সপায়ার হয়ে যাচ্ছিলাম যে এত কাজ কিভাবে করে, আর আমার খুব ইচ্ছা করতো এগুলো করতে। সেইভাবেই মানে কয়েকদিন একটু কথাবার্তা, তারপরে বেসিক্যালি ওভাবে ভালো লাগা বা মানে আই লাভ ইউ বলা যেটা, সেটা কিন্তু আমাদের হয়নি,
আমার মতো এরকম তো আমার মতো করেই ভাবে, আমি যেসব করে ভালো লাগে এরকম দেখি তাই ভালো লাগে, এইটাই হয়ে যায়।
তারপরে 25শে ডিসেম্বর আমরা একসাথে বেড়াতে গেলাম, আমরা কয়েকটা ফ্রেন্ডরা একসাথে মিলে, বন্ধু জায়গায় আরো ফ্রেন্ডরা মিলে আমরা গাড়ি নিয়ে বেড়াতে যাচ্ছিলাম, তো এরকম কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না, তখন ওদের মধ্যে খালি গন্ডগোল লেগে যাচ্ছিল আর আমি বারবারই থামাচ্ছিলাম, যেটা নাকি ও বলবে যে কেন আমাকে তার ভালো লেগেছিল, মানে ওই সময়টা আমি বারবার বলছি আমি তোমাকে গন্ডগোল করতে পারলাম, হবে যেটা হবে হবে, মানে এত তো নার্ভাস হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, এবার জাস্ট ভালো মানে কাজের মাধ্যমেই তার প্রতি মানে তার প্রতি একটা ভালো লাগা, এই ইন্সপিরেশন গুলো আর তার যে কথা মানে ইন্সপায়ার হওয়ার মতো
দেখি তো কথা কেমন,
এগুলো অনেক অনেক
গুরু গুরু বলে তো মানুষ অনেক শ্রদ্ধা দেখিয়েছে, এক আরেক আধ্যাত্মিক গুরু আমি এসে নিয়ে আসবো এখন, দেখি আসলে ইন্সপায়ার্ড হওয়ার মতো কথা কিনা, বাট পার্সোনালিটি যা ঝলক দেখলাম সেটি যে ইন্সপায়ার হওয়ার ক্ষমতা রাখে যোগ্যতা রাখে সেটি বলবার অপেক্ষা,
অসীম ভালোবাসার তার যে একটা মানে দেখতাম মানুষের প্রতি, মানে মানুষের প্রতি তার নেগলিজেন্স
যেটা আপনি বলছিলেন আর কি, যেটা আপনি বলছিলেন, আমরা বন্ধু সেই মানুষটিকে এখন আমন্ত্রণ জানাবো, তাকে সাথে নিয়ে বাকি অনুষ্ঠানটিকে কন্টিনিউ করার ইচ্ছা আছে, একটু সময় লাগলো, এই কারণে আমার মনে হয় আমাদের ছিল সে, ওই কারণেই একটু সময় লাগলো, এটা ইচ্ছা করেই বললাম, আমি কোনো কিছু বিনা কারণে বলি না, যে প্রচন্ড রকমের আস্তিক সে এটা আমি জানি এবং তার এটির রিফ্লেকশন আর কি, আমি সে মানুষটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, এই ভালোবাসার স্টুডিও খুব কম সময় হয়তো এত ভালো মানুষের সান্নিধ্য পেয়েছে, আমরা অনেক বড় বড় কথা বলি ঠিকই অন ইয়ারে, বাট বড় বড় কাজ করবার মতো যে ভেতরে যে মানবীয় গুণাবলী থাকা উচিত সেটা আমাদের অনেকেরই নাই, আমি হয়তো মানুষ হিসেবে ওর মতো না, যে সময় যে পরিস্থিতিতে যে বাকে দাঁড়িয়ে মানবীয় গুণাবলীর পরিচয় দিয়েছে সেটা আদৌ আমি পারতাম কিনা সে ব্যাপারে হয়তো সন্দেহের অনেক কারণ আছে, সব মিলিয়ে যখন যে মুহূর্তে আমার মতো আপনারা সবাই ভাবতে শুরু করেছেন বৃত্তা এবং রমিজার জীবন থমকে দাঁড়িয়েছে, এই জীবন আর সামনের দিকে এগোবার না, এই জীবন ডিস্ট্রয়েড, আমরা যে সমাজ যে পৃথিবী যে দেশ বিলংস করি যেখানে একটি মেয়ে বিধবা হওয়ার মানেই হচ্ছে তার জীবন মুক্তুবড়ে পড়া, তার জীবন বহু মানুষের চোখের লালসার শিকার হওয়া, যে মানুষ যার জীবন একেবারেই একেবারেই ডেডিকেটেডলি সেই মানুষের জন্য, অনেকের জন্য যারা পশু নামের যারা হায়না তাদের 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 এই এই রকম নোংরামির বাধ্যতামূলক শিকার হওয়া, সেই জিনিসগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে এরকম কিছু পুরুষ, অসম্ভব রকমের পৌরুষ নিয়ে পৃথিবীটাকে দারুণ করে সাজিয়ে রেখেছে, তাদেরই একজন আমার সেই বন্ধু যে সময় মতো হাতটাকে শক্ত করে ধরেছিল, স্বাগত জানাচ্ছি তোমাকে বন্ধু, আমি সত্যি অনেক খুশি প্রাণার ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আপনাকে স্টুডিওতে নিয়ে আসতে পেরে এবং আমাদের অনুষ্ঠানের একটা অংশ করতে পেরে, কি বিশেষণে আপনাকে বিশ্বাসিত করলে আমার মনে শান্তি লাগবে আমি জানি না, আমি মন থেকে শুধু বলছি পৃথিবীর সমস্ত দোয়া, লাখো মানুষ শুনতেছে দেশ বিদেশ থেকে, সবার দোয়া, ব্যাকরণ অভিধানে যত রকমের বিশেষায়িত করার মতো কথা আছে সব তোমার জন্য ডেডিকেট করলাম বন্ধু। স্রষ্টা যেন তোমার মতো মানুষ তৈরি করা চালু রাখেন, তবে রিক্তার আমি যার মতো মানুষগুলো বেঁচে যায়। বন্ধু আমার, শুনি আপনার মুখ থেকে সেই 25 ডিসেম্বর গাড়ির ঘটনা বলতেছিল, সেখান থেকে শুরু করি। বাট স্ট্রেট ওয়েতে আমি চাইবো রমিজার সাথে আপনার যে রিলেশনশিপ, দেন পরবর্তী যে জীবন সেইটা আমি সরাসরি, আপনি খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন সেটা আমি চাইবো, যেহেতু আমাদের হাতে সময় বেশি নাই। প্লিজ।
আমিও শুনছিলাম আসলে, রিক্তা বলছিল যে আমাদের পরিচয় হওয়ার গল্প এবং 25 ডিসেম্বরের কথা যেই ঘটনা সে বলেছে, এটা আসলে আমি যদি একটু বর্ণনা করতে যাই, সেদিন গাড়িটা অপেক্ষা করছিল উত্তরায় এবং আমি উত্তরায় এসে উঠি এবং আমরা কই যাব এখনো কোনো আমাদের আসলে ডিসিশন নেই, সবাই গাড়িতে এক একজন এক এক কথা বলছে যে আমরা একটু এলেঙ্গা রিসোর্ট যেতে পারি, কেউ বলছে অন্য একটা রিসোর্টে যেতে পারি, কেউ বলছে শালবন বিহারে যেতে পারি। এখন যেই যাত্রা তো অনেকক্ষণ হয়েছে, যদিও সবশেষে আমরা গিয়ে উঠেছি যমুনা রিসোর্টে, সেই যে যাত্রা পথে যে আসলে একটা আমরা মানুষের যেই পজিটিভ দিক থাকতে পারে, লাইক আমরা যদি 5 জন একসাথে থাকি তার ভিতর 4 জন যদি ডিসিশন দেয় যে আমার একটা প্রিয় জায়গায় যাবে না, তখন আমি যে এটা মেনে নেওয়ার যেই সামর্থ্য থাকবে এটা কিন্তু আসলে সবাই পারে না। ইভেন একটা গাড়ি পিছন থেকে হর্ন বাজাচ্ছে সেটা নিয়ে আপনি কত সহজে এক্সাইটেড হয়ে যেতে পারেন, একটা গাড়ি আপনাকে সাইড দিচ্ছে না সেটা নিয়ে আপনি কত এক্সাইটেড হয়ে যেতে পারেন, সেই জিনিসগুলো আসলে কন্ট্রোল করা এবং সেই জিনিসগুলোতে নিজের পজিটিভ দিকগুলো দেখানো, সেই জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। যদিও এর আগে অনেক 16 ডিসেম্বরে অনেকক্ষণ আমরা একসাথে ছিলাম, কিন্তু সেই দিন আসলে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটা মানুষকে আলাদা করে দেখা আমি দেখতে পেরেছি। যেই অন্যান্য মানুষ যেগুলো থাকে তার ভিতর থেকে আরেকজন মানুষকে খুঁজে বের করা, আরেকজন মানুষের কিছু পার্থক্য, কিছু অনুপ্রেরণা, কিছু ভালো লাগার দিক, কিছু বলবো যে যেটা আলাদাভাবে ছোঁয়া দেয়, সেই জিনিসগুলো আসলে আমি দেখতে পেরেছি এবং বিষয়গুলো মানে এমন ভাবে কখনোই আমার ভিতর প্রথম দিকে কাজ করেনি যে আসলে এটা ভালোবাসা, মানে একটা তাকে বা কোনো নারী বা কাকে মেয়ে বা এরকম ভাবে দেখা যে একজনকে ভালোবাসা, কিন্তু একজন ভালো লাগা যে যে জিনিসটা আসলে খুব বেশি কাজ করেছে, যে আসলে আমরা খুব কম দেখতে পাই আসলে খুব বেশি পজিটিভলি মানুষ নিতে পারাটা, আসলে আমরা সামান্য একটুতেই নিজেরা অনেক বেশি উত্তেজিত হয়ে যাই, অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, অনেক বেশি অস্থির হয়ে যাই এবং নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, সেই জায়গায় সেই যে ভালো লাগা দিকগুলো আমরা দেখেছি। এবং আমরা সবশেষে দিনের অনেকটা শেষ দিকে আমরা পৌঁছেছি যমুনা রিসোর্টে এবং বলবো যে ওই ভালো লাগাটাই যমুনা রিসোর্টে আসলে ভালোবাসায় পরিণত হয়েছে, যে বিকালবেলা গিয়ে যমুনা রিসোর্টে পৌঁছানো, এরপর আমরা ডিসিশন নিলাম যে সবাই মিলে ওখানে একদিন থাকবো এবং সেই যে 25 ডিসেম্বরের রাত, সেই রাতটাই আসলে আমাদের ভালোবাসার জন্ম দিয়েছে, যে যে রাতটা ছিল একটু একটু শীত পড়ছে, আকাশে চাঁদ ছিল এবং যমুনা, আমার এখনো মনে পড়ে যে যমুনা রিসোর্টের বসে যে গল্প কলা, সেই জিনিসগুলো আসলে আমাকে খুব এখনো স্মৃতি হিসেবে আমার চোখে ভাসে। এরপর ধীরে ধীরে আসলে তার সম্পর্কে ওই দিনই আমি অনেক বেশি জানি, কারণ ওই রাতে অনেক কথা হয়েছে এবং জানতে ওই তার যেই গল্প, তার যে পিছনের গল্প আমরা আপনারা এতক্ষণ শুনলেন, সেই গল্পগুলো আসলে আমি শুনে আমি নিজে আরো বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ি, যে আসলে একটা মানুষ যে কত স্ট্রাগল করেছে, সে এত স্ট্রাগলের ভিতর যে সে এত বেশি পজিটিভ, সেটা আসলে আসলে আমাকে আরো 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 বেশি অনুপ্রাণিত করেছে। এরপর আমরা এর পরের দিন ফিরে আসি, আমি যথারীতি আমার কার্যক্রম পরিচালনা করি, আমি কাজ করে যাই এবং এর মাঝে মধ্যে যে আমাদের ভিতর যে পরিচয়টা আরো ঘনিষ্ঠ হতে থাকে, আমি বাসায় যাই, ইভেন রামিজার সাথে আমার পরিচয় হয়, বাসার সবার সাথে পরিচয় হয়, তার 2 বোনের সাথে পরিচয় হয়, সবাইকে দেখি আস, এবং ধীরে ধীরে এই জিনিস আস্তে আস্তে এটা আসলে ভালোবাসায় রূপান্তরিত হয়।
আমরা নেচারালি এসব সময় যে সব চিন্তা করে থমকে যাই, এই ভাবনাগুলো আপনার মধ্যে কোনোভাবেই আসেনি, রাইট? যে আমি এ ধরনের জায়গাতে ভালোবাসা বা বিয়ের সিদ্ধান্ত নিতে পারি বা নিতে যাবো, এই ধরনের চিন্তা কখনোই আপনাকে এ ধরনের মাথাতে আসেনি আপনার এরকম চিন্তা ভাবনা?
এইটা আসলে
একদম বেসিক কথা বললাম, এই জায়গাগুলোতে একটা মানুষ অতিমানব হয়ে যায়, আরেকজন সাধারণ মানুষের কাতারে নেমে যায়। আমি যেমন খুব সাধারণ, আপনার অনেক নিচে আমার জায়গা, আপনি যে দশতলার উপরে হন আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। এই জায়গাতে আপনাদের মতো মানুষরা কোত্থেকে মোটিভেশন পায়, প্রণোদনাটাই বা কি হয়, এটাই জানবার আমার বড় ইচ্ছা। এখানে আপনারা অতিমানবীয় একটা সিদ্ধান্ত নিতে পারেন, কোত্থেকে আসে মোটিভেশনটা, এটি জানবার ইচ্ছা আমাদের জন্য কোয়েশ্চেনটা করা, এবং বেসিক কোয়েশ্চেন করেছি আপনাকে।
বেসিক্যালি অতিমানব আসলে বলা নিজেকে উচিত হবে না
আপনাকে বলার জন্য, আমি নিজে ওই জায়গাতে নিজেকে রেখে ক্যালকুলেশন করতেছি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এটা প্রণোদনাটা কি সেটা আমার জানার ইচ্ছে।
প্রণোদনা হচ্ছে আমি কখনো মানে বাধাগুলো আসলে মনে করিনি যে একটা সমাজ এটা অন্যভাবে নিতে পারে, যদিও এটা অনেকেই আমাকে বলেছে যে এই যে রিয়েলি এটা তো ভালোবাসায় পরিণত হয়েছে এবং ভালোবাসা থেকে এটা বিয়ে হবে, সংসার হবে, সেই জায়গায় অনেক অনেক বাধা অনেকে বলেছে যে আসলে এটা কিভাবে সবাই মেনে নিবে বা এটা কি সবাই মেনে নিবে কিনা, এটা কিভাবে গ্রহণ করবে। সেই জিনিসগুলো আসলে আমাকে কখনো মানে আমি দেখিনি যে একটা ভালো মানুষের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কিছু বাধা থাকতে পারে, এটা আমার আসলে কখনোই মানে অনুধাবন করিনি। এবং আমি যেটা সবসময় চিন্তা করেছি যে ধরনের বাধাই আসুক, যাই আসুক, আমাকে ওভারকাম করতে হবে এবং আমার মাধ্যমে একটা জিনিস দেখিয়ে দিতে হবে আসলে যে যে গ্রহণ করবে না সেই জিনিসগুলো আসলে যেন কখনো না হয় এবং সেগুলো যেন আসলে সমাজ থেকে কিছুটা হলেও দূর হয় এবং আমি যেন কিছুটা হলেও অনুপ্রেরণা সৃষ্টি করতে পারি, সেই একটা অনুপ্রেরণা আমার ভিতর কাজ করেছে।
দেন ফাইনালি আপনি ডিসিশন নিতে যাচ্ছেন বা নিয়ে ফেলেছেন অলরেডি যে এই রিলেশনশিপ থেকে আপনি সামনে দেখে এগিয়ে নিবেন, তাই তো? আপনার পারিপার্শ্বিক এটাকে আপনি কিভাবে ম্যানেজ করলেন তখন?
আসলে বাসায় জানার পর আসলে বাসা তো আমাদের বিয়ে হয়েছে দেড় বছর হয়েছে, বাসা হচ্ছে এই রোজার ঈদে এটা বাসা একদম 100% মেনে নিয়েছে, যদিও আমার বাসা খুবই পজিটিভ। আমার আমি যদি বলি আমার দুই পক্ষ থাকে, নানুদের পক্ষ দাদুদের পক্ষ, দুই পক্ষই অনেক পজিটিভ ছিল, শুধু আমার আম্মু এটা কখনোই আম্মু যে সবসময় আমি বাসা গেলে আম্মু বলেছে যে আসলে আম্মু অনেক পজিটিভ ছিল কিন্তু আম্মু কখনোই মেনে নিতে পারতেছিল না যে এত সিনিয়র একজন যার একটা বেবি আছে সে আমার ছেলের বউ হবে, যে এটা আসলে আম্মু খুব সহজে মেনে নিতে পারেনি। কিন্তু আম্মু যে নেগেটিভ ছিল, ইভেন এখন তো আমরা প্রত্যেকদিন বাসায় যাই, ইভেন আম্মু আমার ওয়াইফকে নিজে রান্না করে খাওয়ায়, মানে সেই জায়গাগুলো আসলে প্রথম দিকে একটা ধাক্কা থাকে। আসলে আম্মু বলছিল যে মানে অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে মানে আমার জন্য, আম্মুগুলো বলছিল যে ও বলেছে এ বলেছে, সেগুলো বারবার মানে এত বেশি আম্মু রিপিট করতে আম্মু আসলে কষ্ট পেয়েছে অনেক, কিন্তু এখন আসলে এভরিথিং সলভ। এবং আমার আব্বুকে আমি বলতে শুনি এবং আমার সে আমার সেটা আসলে সে বলেছে যে সে আমার অনেক সিনিয়র এবং সে আব্বু আমার পরিবারের লোকজনের কাছে গল্প করে। আমার ওই দিন আমার কাজিন তারেক, সে আমাকে বলছিল যে আব্বু একসাথে ফেনী যাচ্ছিল তারা বাসে, সাড়ে তিন ঘন্টা জার্নি। আমার কাজিন তারেক বলছে যে চাচা মানে পুরো জার্নিতেই আসলে তোর ওয়াইফের গল্প করেছে, মানে এগুলো আসলে মানে এগুলা সারপ্লাস, সত্যি কথা এগুলা অসাধারণ সারপ্লাস, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। কারণ যেখানে পুরোটা একদম বলা যায় উল্টা ছিল সেই জায়গায় এটা যেভাবে ব্যাক আপ করেছে সেটা আসলে অসাধারণ, সেটা আসলে শুকর আলহামদুলিল্লাহ ছাড়া কিছু না।
দারুন। আমি আসলে স্পেশালি ব্যক্তিগতভাবে আপনাকে আপনার আপনার আপনাকে দেখে আপনার সাথে কথা বলে আমার ব্যক্তিগতভাবে আপনাকে অনেক বেশি পছন্দ হয়েছে বিদায়। আমার শুধু বারবার মনে হচ্ছে আর কি বলবো, কি বললে এই এই ছেলেটিকে প্রপারলি সংজ্ঞায়িত করা যায়, এবং দেখতে শুনতেই কিন্তু মাশা আল্লাহ। এই সিনেমাটির নামতে এরা এদিকে যায় না, বিসির দিকে
অনেক প্রপোজাল পাই,
পাই পাওয়া তো উচিত, তাই তো? পাওয়া কথা, কিন্তু সুন্দর করে কথা বলে, দারুণ পার্সোনালিটি, দেখতে অসম্ভব রকমের মানে কি বলবো, অসম্ভব রকমের কিউট টাইপ দেখতে আর কি। তার একটু বর্ণনা দিয়ে দিই বন্ধু, আমাদের যে বন্ধু, আপনার নিকনেমটা হলো আপনাকে
হাসান,
হাসান নামেই সবাই চিনে হাসান। হাসান হচ্ছে ফুল স্লিভ অন গ্রুপ কালার একটা শার্ট পরা, যে ধরনের শার্ট আমার ব্যক্তিগতভাবে দেখতে পছন্দ হয়, অসম্ভব রকমের সোবার টাইপ একটা লুক, মানে আপনাকে ব্ল্যান্ড করতে বলছি কয়েকটা জিনিস, কিউট সোবার এবং পজ যে ভাবটা থাকে সেটাকে মোটামুটি একটা ঘোটা দিলে যে ধরনের লুক আসে সেই রকম লুক, দারুণ ফ্যাশনেবল, চুলটুল দেখলেই তাই মনে হয় স্ট্রেট কার্ট একটা জিন্স পরা। এই মিলিয়ে সব মিলিয়ে একটা প্যাকেজ হচ্ছে হাসান। এবং এই হাসানের সাথে আমি কথা বলছি, আরেকজন ভালোবাসার পূজারী রিক্তার সাথে, এবং তাদের কোল জুড়ে থাকা রমিজা, সবকিছু মিলিয়ে একটা দারুণ ভালোবাসাময় পরিবেশ। এবং এই ভালোবাসাময় পরিবেশ অ্যাকচুয়ালি প্রাণবন্ত হয়ে উঠে গানের তো উপস্থিতি খুব বেশি মাত্রায় দরকার। আমার মনে হয় দুজনেই খুব বেশি মাত্রায় পছন্দ অরিজিৎ হওয়া উচিত। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? The spiritual power, আমার মনে হচ্ছে তার গলার মধ্যে স্রষ্টা ঢেলে দিয়েছেন। যার মধ্যে স্রষ্টা এই এই রস ভরে দিয়েছেন, যে গান শুনলে, যে যে গানটায় এক্সপিরিয়েন্স করলে আসলে মানুষের মধ্যে দারুণ ভালো লাগা, ভালোবাসার একটা একটা অদ্ভুত অতি পার্থিব কানেক্টিভিটি তৈরি করে। আই এম ফর্চুনেট, আই এম রিয়েলি ফর্চুনেট যে অভিজিৎ আসতেছেন আগামী 5th December, এবং অলমোস্ট সবাই জানেন। আই এম ফর্চুনেট যে আমার সেই সুযোগ হবে সেটা অ্যাঙ্করিং করার। এবং সবচাইতে বড় যেটা ব্যাপার, যে অভিজিতের এই গানটি এখন এই মুহূর্তে আমি আসলে অসম্পূর্ণ, তাই অরিজিতের উপরে ভার চাপিয়ে দিলাম যে তারা ডেডিকেট করতেছে অনলি ফর ইউ গাইজ, হাসান এন্ড রিক্তা।
থ্যাংক ইউ।
বন্ধুরা জানতে চাও যে এই মানুষকে আমাদের একদম ভরসার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা কারা করেছে? তাদেরকেও ফাঁকে একটু ধন্যবাদ জানিয়ে রাখি। হাসান রিক্তা, আমি ধন্যবাদ জানাচ্ছি হিরক দাস গুপ্তা, ম্যানেজিং ডিরেক্টর ফ্রম তালাস এন্টারটেনমেন্ট, রাইট, হিজ ফ্রম ইন্ডিয়া। এবং আমি এখন তাকে ফোনে নেওয়ার চেষ্টা করছি, যারা আমাদের হয়ে এই কাজটা করেছিলেন, অভিজিৎকে আমাদের কাছে পাঠিয়ে দিতে সাহায্য করেছিলেন, আর নিয়ে আসার জন্য যে চমৎকার ভূমিকা রেখেছিল সেটি হচ্ছে নাইমা সাফ ফ্রম হি মেকার্স। সো দি বড় পার্সোনালিটিকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রথমে আমি ফোনে নিতে যাচ্ছি হিরক দাস গুপ্তা। হ্যালো,
হ্যালো
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ, ঢাকা অসংখ্য ধন্যবাদ।
আমি আপনার সম্বন্ধে পরিচয় দিতে গিয়ে বলেছিলাম যে গানটা আমরা এখন শুনছিলাম অরিজিতের কণ্ঠে, যে সাচ এ ওয়ান্ডারফুল ভয়েস, যা দারুণ একটি স্পিরিচুয়াল কানেক্টিভিটি তৈরি করে শ্রোতাদের সাথে তার সেই গায়কের। এবং এখানে দুই ভালোবাসা প্রবণ অতিথি উপস্থিত, তাদেরকে ডেডিকেট করেছিলাম এবং তারা বলছিলেন যে তাতে বড় গিফটার হতে পারে না। এরকম একটা গিফটেড ভয়েস আমাদের কাছাকাছি পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব যে হাতে নিয়েছেন, যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন হিরক দাস গুপ্তা, আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এবং ঢাকা FM এর ভালোবাসা বাংলাদেশের লিসেনার্স 30-35 lakh পিপুল সবার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এত চমৎকার কাজ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, এবং অরিজিৎকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। সব মিলিয়ে আপনার অনুভূতিটা কেমন?
দেখুন, এটা একটা প্রথমত হচ্ছে যে বাংলাদেশের একটা সঙ্গীতের জগতের প্রতি প্রচন্ড একটা আকর্ষণ রয়েছে। আজকে বাংলাদেশে ঢাকাতে যে ক্লাসিক্যাল প্রোগ্রামটা হচ্ছে, আমার তো মনে হয় ওয়ার্ল্ডে এই ধরনের একটা মানে এরকম ভাবে ক্লাসিক্যাল প্রোগ্রামের খুব কমই হয়, এত বড় প্রোগ্রাম দেখতে পাই না ক্লাসিক্যালের উপর তো। এবং শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গীত প্রেমী সমস্ত লোক মানে গানকে, সঙ্গীতকে এমন ভাবে পছন্দ করে বা কাছে টানে, যে কারণে বারবার ওখানে শো করতে আমাদের বেশ ভালোই লাগে। আমরা আজকে হয়তো 5th December আমরা অরিজিৎ সিংকে নিয়ে যাচ্ছি, এটা তার ওর সেকেন্ড টাইম ভিজিট হবে বাংলাদেশে, বাট ফার্স্ট লাইভ কনসার্ট হবে। মানে আগের প্রোগ্রামটা যেটা ছিল সেটা শুধু একটা ইনডোর প্রোগ্রাম ছিল, বাট এখানে আমরা একটা নতুন একটা দৃষ্টান্ত তৈরি করতে যাব। এবং আপনি আজকে যদি দেখা যায় অরিজিৎ সিং এর কনসার্ট ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে, কোন একজন সিঙ্গেল আর্টিস্টের মান্থ ওয়াইজ যদি কনসার্ট দেখা যায় সবচেয়ে বেশি কনসার্ট হচ্ছে অরিজিৎ। এবং এই ডিসেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারির মধ্যে বলিউডের 50টার বেশি সং ও রিলিজ হবে। তো ইজ অ্যামেজিং সিঙ্গার, দারুণ ছেলে, আমাদের পশ্চিমবঙ্গের ছেলে। বাংলায় কথা বলতে পারে, শুধুমাত্র আমি একটা বলিউড সিঙ্গার হিসেবে নয়, আমি একজন বাংলার শিল্পী হিসেবেও মানে দেখতে চাইবো ঢাকার কনসার্টে আর কি।
দারুণ বলেছেন হিরক, এবং আপনাকে সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি বিনয়ের সাথে এই এই গর্বের ভাগিদার হওয়ার জন্য, যে বাংলায় জন্ম নেওয়াটা সত্যি সার্থক, যেরকম বাংলার কিছু গুণী মানুষ আমাদের এই বাংলাটাকে সমৃদ্ধ করে রাখে। আমি পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এপার বাংলা, ওপার বাংলা বলতে চাই না, অরিজিৎ বা হিরকের মতো এই পার্সোনালিটিগুলোকে অনেকে দূরের শোনায় তাই, আমি বলতে চাই বাংলা। এবং সেই বাংলা দুই বাংলার হাত ধরেই কিন্তু দারুণভাবে সার্থক রূপ নিয়েছে অরিজিতের ঢাকা আসার কাজটা। বাংলাদেশের এপার থেকে যে নেতৃত্ব দিয়েছে নাঈম আশরাফ, তাকেও আমি আমার স্টুডিওতে নিয়ে এসেছি এই সম্বন্ধে আমাদেরকে ওভারঅল একটা ইনফরমেশন দেওয়ার জন্য। নাঈম আশরাফ ফ্রম ই মেকার্স, নাঈম আশরাফ সব মিলিয়ে সার্থক হতে যাচ্ছে, স্বপ্ন একদম কাছাকাছি। আপনি বলেছিলেন যে মানুষগুলো নেশায় আসক্ত, যে মানুষগুলো নিজেদের জায়গা থেকে ডিস্ট্রাক্ট হচ্ছে, সেই মানুষগুলোকে হাতে আমি গিটার তুলে দিতে চাই, যাতে করে সে মানুষগুলো ক্রিয়েটিভ একটা জীবনে একটা এক্সপিরিয়েন্স পায়। সব মিলিয়ে মানুষটি আসতেছেন অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে।
আমাদের সার্থকতা, আই মিন আমরা এতদিন যে কাজ করেছি, আমাদের পিছন থেকে যে সহযোগিতা করেছেন, এতক্ষণ যার সাথে কথা বললেন হিরক দা, আমার খুব পছন্দের মানুষ, আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটা ভালো প্রোগ্রাম দর্শকদের উপহার দেওয়ার জন্য। অলমোস্ট আমরা স্বপ্নের খুব কাছাকাছি, আর 6 days আছে, আর প্রোগ্রামটা আমরা আগামী শুক্রবারে আমাদের স্বপ্নের বাস্তবায়ন হবে 6,000 people সামনে। আমরা আমি যে থিম নিয়ে কাজ করেছি, যে মাদক থেকে তরুণ সমাজকে একদিনের জন্য হলেও দূরে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা হয়তো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বাস্তবায়ন হবে। আমরা স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছি, কাজ করে যাচ্ছি, আগামী শুক্রবার পর্যন্ত এটা নিয়েই কাজ করব, যাতে ভালো একটা প্রোগ্রাম সবাইকে উপহার দিতে পারি।
আমরা আমরা এই দুইজন ব্যক্তি যারা বাংলাদেশ থেকে কথা বলছেন আমাদের স্টুডিও থেকে, নাঈম আশরাফ ফ্রম ই মেকার্স, এবং আমাদের সাথে যুক্ত আছেন হিরক দাস গুপ্ত, ম্যানেজিং ডিরেক্টর তালাস ইন্টার ট্রেনিং গ্রুপ। তো এই নিয়ে কথা বলছি, এবং কথা বলছি সবকিছুর মূলে যিনি, সবকিছুর কেন্দ্রবিন্দুতে যিনি, তিনি হচ্ছেন অরিজিৎ। তিনি আমাদের বাংলার ছেলে, সেটি সবচেয়ে বড় একটি ব্যাপার, এবং তাদেরকে আমাদের কাছে আনার সুযোগ করে দিচ্ছেন এই দুই দিকপাল, দুই দেশের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্ট করছেন। আমি আপনার কাছ থেকে হিরক বিদায় নিব, বিদায়ের শেষ মুহূর্তে আমার ঢাকা FM ভালোবাসা বাংলাদেশের লিসেনার্স তারাই ওয়েট করতেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। এরকম কোন চমক কখনো কি আমরা আশা করতে পারি না, যে স্টুডিওতে আমাদের এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে একটা ক্যারিশমা হয়ে যাবে আপনার মাধ্যমে, এবং এখানে তো ইমেকার্সের নাঈম আশরাফও আছে, এরকম কিছু কি ভাবতে পারি না, বা এরকম চমক কি আমরা আশা করতে পারি না, যেভাবে আপনারা আমাদেরকে চমক দেন না কেন, এরকম কিছু কি আশা করতে পারি আমাদের ঢাকা FM লিসেনার্স কে উদ্দেশ্য করে কি বলবেন হিরক?
দেখুন, ব্যাপারটা হচ্ছে ঢাকা FM আজকের দিনে FM রেডিও, মানে আজকের দিনে রেডিওর বাস্তবতাটা আমরা অনেকেই হয়তো বুঝে উঠতে পারি না, বাট সবচেয়ে বেশি লোককে টাচ করার এর থেকে ভালো মাধ্যম বোধ আর কিছু হয় না, ইন্টারেক্ট করার ভালো মাধ্যম বোধ কিছু হয় না। আর আমি এটাই বলবো, আমার একবার আপনাদের রেডিওতে আসার সুযোগ হয়েছিল, আমি অনুপম রায়কে নিয়ে গেছিলাম, অনুপম রায়কে নিয়ে গিয়েছিলাম আপনাদের স্টুডিওতে, এটা বোধহয় এই বছরের আগের বছর ঈদের কোন একটা শোতে, যখন আমরা চাই এই শো করতে সেই সময়ই একবার গিয়েছিলাম। তো এটা খুবই ভালো লাগে, এবং আপনাদের যে নিরন্তর প্রয়াস থাকে গানকে আপনারা যেভাবে প্রমোট করছেন, এবং যারা ভালো গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং সেটা শুধুমাত্র ভাষার মধ্যে কোন একটা নির্দিষ্ট ভাষার মধ্যে আবদ্ধ না থেকে সব ধরনের গানকে যে প্রমোট করছেন, একজন শিল্পীকে যে প্রমোট করছেন, এবং আমি সত্যি কথা বলতে যে ই মেকার্স যেভাবে এই ইভেন্টটাকে অল্প সময়ের মধ্যে সাকসেসফুলি ডেভেলপ করতে পেরেছে, আমরা তো সেলিব্রিটি ম্যানেজ করি, আমরা হয়তো আর্টিস্টকে ম্যানেজ করি, এটা করতে করতে আমাদের কাছে বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে, কিন্তু একটা ইভেন্ট অর্গানাইজ করা এবং সেখানে সমস্ত লোক, আমি বাংলাদেশ থেকে আজকেও অন্তত না হলেও 10 থেকে 12 ফোন পেয়েছি যে দাদা কোথা থেকে টিকিট পাবো, তো এর যে ক্রেজটা তৈরি হয়েছে, এবং সেই ক্রেজটা পুরোপুরি আমি ক্রেডিট দেব বাংলাদেশ মিডিয়াকে, আপনাদেরকে যারা আপনারা নিরন্তর এই ইভেন্টটাকে প্রমোট করে গেছেন, এবং আপনাদের সহযোগিতায় আমি জানি এই প্রোগ্রামটা দারুণ স্বতঃস্ফূর্ত ভাবেই এটা খুব ভালো একটা ইভেন্ট হবে, আর আমরা আসছি 5 তারিখে দেখা হবে সবার সাথে, সবাই সঙ্গে থাকবেন। আর যেন আমরা আপনাদের এফএম এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারি এবং আমাদের আরো আপকামিং যে প্রোগ্রাম গুলো আসছে সেগুলোর আপডেট দিতে পারি। ধন্যবাদ।
থ্যাংক ইউ। এবং আপনার আশার বাণীতে আশ্বস্ত হলাম যে কোনো না কোনো সময় ঢাকা এফএম এর লিসেনার্সদের জন্য আপনাদের মাধ্যম দিয়ে কোনো একটা কিছুর ভালো লাগার সুযোগ তৈরি হবে। নাইমা সাহেব, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। অল দ্য বেস্ট ফর ইউর জিন্স প্রোগ্রাম, ইট উইল বি ব্লাস্ট। এবং হিরক, আপনাকে অনেক অনেক শুভকামনা সবকিছু।
আমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার একটা, আপনার পুরো প্রোগ্রামটা আমি শুনছিলাম আপনার স্টেশনে বসে, তো আমার কাছে ওনাদের জীবনের গল্প, ভালোবাসার গল্প শুনে যেটা মনে হয়েছে, আমি ইমেকার্সের পক্ষ থেকে আমি এই কাপলকে একটু রেসপেক্ট করতে চাই। আমি ইমেকার্সের পক্ষ থেকে ওনাদেরকে ইনভাইট করছি আগামী
5 তারিখ
ওনারা আসবেন।
আপনি কি মনের কথা বুঝতে পারেননি? আমি বলতে যাচ্ছিলাম যে ক্যান ইট পসিবল যে ভালোবাসা দুই দেবী দেব দেবী বসে আছে, এদেরকে আপনি যদি স্পন্সর করেন।
আচ্ছা, ওনারা থাকবেন এবং আমরা আমরা ইমেকার্সের পক্ষ থেকে ওনাদের ভালোবাসাকে রেসপেক্ট করার সামান্যতম চেষ্টা করলাম আর কি। ওনারা থাকবেন, আমি ওনাদেরকে ইনভাইটেশন পাঠিয়ে দিব আপনাদের মাধ্যমে, ওনারা এখান থেকে রিসিভ
করবেন।
আর যারা দর্শক আছেন এখনো টিকিট নেননি, এই ভালোবাসার যে একটা ফ্লাইট হতে যাচ্ছে, যারা এখনো টিকিট কিনেননি তারা টিকিট কিনতে পারেন স্ট্যাসি যে কোনো আউটলেট থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারেন www.easyticket.com। মিস করবেন না, চলে আসবেন ভালোবাসার মিছিলে আগামী 5 তারিখ, দেখা হবে ইনশাল্লাহ।
জি, সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি নাইম আশরাফ, বিদায় নিচ্ছি হিরক দাস গুপ্ত, দেখা হবে।
আর দর্শকদের জন্য তো চমক থাকছে, আমাদের সবার প্রিয় মানুষ যার কথা শুনতে প্রায় 30 লাখ মানুষ রাতে 1টা-1.5টা পর্যন্ত ওয়েট করে, আমাদের সবার এফএম গুরু সেখানে আপনাদের সাথে সরাসরি কথা বলবেন, অ্যাঙ্করিং করবেন বলতে আমার একটু মানে সংকোচ হচ্ছে, উনি পারফর্ম করবেন ইনশাল্লাহ 5 তারিখে। আমরা সবাই মিলে এনজয় করব, ভালোবাসার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এবং সমস্ত ভালোবাসার মানুষকে শ্রদ্ধা জানাবো, 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ভালোবাসা জানাবো, শ্রদ্ধা জানাবো সবাই একসাথে ইনশাল্লাহ।
আমরা অপেক্ষা করছি দারুণ একটা ব্লাস্ট অন 5th December, সবাই মিলে আমরা সেই দিন উদযাপন করার চেষ্টা করব। বাট আই এম ভেরি আনফরচুনেট যেটা যেহেতু এটার সাথে মনিটরি একটা ব্যাপার জড়িয়ে থাকে, চাইলেই সবাইকে আমি একসাথে করতে পারবো না। যেমন সেদিন ভালো লেগেছিল যে আমি টঙ্গিতে, ওটা ওপেন প্রোগ্রাম ছিল, যেহেতু এত বড় একটা ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট, সেটা যারা ইভেন্ট অ্যারেঞ্জ করে তাদের জন্য আসলে কিছু ব্যাপার থেকে থাকে যেন তাদেরকে ওইভাবেই অ্যারেঞ্জটা করতে হয়, তারপরে যাদের সাথে দেখা হবে তাদের জন্য আমার অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ নাইম আশরাফ, থ্যাংক ইউ হিরক দাশগুপ্ত। আমরা আবার অনুষ্ঠানে চলে যাচ্ছি। নিঃসন্দেহে ইউ আর ফিলিং বেটার রাইট নাও, রাইট? হ্যাঁ, তিনি কিন্তু ম্যাচ মেকার হিরক দাশগুপ্ত, যিনি ফোনে ছিলেন কলকাতা থেকে, তিনি কিন্তু আরিজিতের এই প্রোগ্রাম গুলোকে ফ্যাসিলিটেট করেন এবং ইভেন্ট গ্রুপের যিনি হেড তিনি আমাদের সাথে স্টুডিওতে ছিলেন। কেমন চলছে এখন জীবন, এখন কোন অবস্থায়, কিসের মানে কি কোন অবস্থাতে এখন আছেন?
এখন আসলে দু একটা ফিলিং যদি আমি বলি, যে আমি বাসায় গেলে যে রামিজা যেভাবে লাভ দিয়ে কোলে চলে আসে, সেগুলো আসলে দর্শকদের উদ্দেশ্যে একটু বলা উচিত। আসলে যে এটাকে যে কোপ করে নেয়া, এটাকে যে, এবং আমি মাঝে মাঝে রিক্তাকে বলি যে দেখো রামিজা, যদিও রায়হানের যখন মারা যায়, মানে আমি তো সব গল্পই শুনেছি এবং আমি নেভার মাইন্ড, আমি কখনো এগুলোকে খুব গল্প, যে ভাই বলছিল যে গল্পগুলো শুনতে আপনার কথা, আমি বলছি না আমি নিজেই গল্পগুলো শুনি, যে আসলে তার যে মানুষের গল্প তো মানুষকে শুনতেই হবে, এটাই বাস্তবতা। সেই গল্পগুলো আমি শুনি এবং সেই আমিও রিক্তাকে মাঝে মধ্যে বলি যে রামিজা যে রায়হানকে ভুলে গেছে,
এবং সে যে এটা করছে এটাও কিন্তু আল্লাহর একটা রহমত যে আসলে সে, এবং আমি যখন বাসা থেকে বের হই তখন রামিসা বলে যে মানে আমাকে, সে রাহিনকে পাপা বলতো, আমাকেও পাপা বলে। এখন যদিও আমাদের ফ্যামিলিতে প্র্যাকটিস হচ্ছে আব্বু আম্মু, এখন সে যখন ডাক দেয় যে পাপা, ও সরি সরি পাপা না আব্বু আব্বু আব্বু, মানে যখন এই জিনিসগুলো যখন ঘটে এটা আসলে নিজের একটা ভালো লাগা। এটা ইভেন আমার ফ্রেন্ড সার্কেল বলি, আমার আত্মীয় স্বজন বলি, সবাই এটাকে যে কোপ করতে পেরেছে, এবং এটা আসলে অসাধারণ। এটা আসলে মানে বলে বোঝানোর কোনো সুযোগ নেই আসলে, একদম আপনি বলে বুঝে ফেলতে পারবেন এটা সুযোগ নেই।
এখন বুঝতে পারছি যে কেন আপনি এরকম হাসান, আপনি এরকম তো হবেনই, কারণ আপনি যে পরিমণ্ডলে বড় হয়েছেন, আপনার ফ্যামিলি স্পেশালি আপনার বাবা মা, আপনার পরিমণ্ডল ইমিডিয়েট এবং এক্সটেন্ডেড ফ্যামিলি, পুরো জায়গাটাই এমন এমন যেখানে গ্রুমিংটা এরকম হওয়ারই কথা, যে কারণে আপনার পক্ষে সম্ভব হয়েছে, সহজ হয়েছে ভালো লাগার মতো কোনো মানুষটাকে, ভালো লাগার মানুষটার সমস্ত কিছু, ভালো কিছু এবং মন্দ কিছু আপন করে নেওয়ার এই মানসিকতা তৈরি হয়েছে এই ধরনের পরিমণ্ডলে আপনার গ্রুমিংটা হয়েছে বলে। এখন ব্যাপারটা আমার কাছে রিলেট করতে পারছি, না হলে তারাও কপ আপ করতো না আর আপনার মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হতো না।
জি, এবং তার যে ভালো লাগাটা কপ আপ করা, সেটা যদি আমি একটা দুটো উদাহরণ বলি, যেমন আমি বলছিলাম যে ধরেন আমার, আমরা আমার আব্বু আমার বাসা মগবাছা আর আমরা বাসা নিয়েছি শ্যামলি। এখন আমার আমার ছোটবেলা থেকে সার্কেল বড় হওয়ার কারণে ঢাকায় অনেকে ফেনী থেকে, আমার বাড়ি ফেনীতে, আমার ফেনী থেকে কেউ আসছে ঢাকায় আমার বাসায় উঠেছে, বা ইভেন আমার অফিসে একদিন পার্টি হয়েছে, সবাইকে রান্না করে খাওয়াতে হবে, এই জিনিসগুলো যে সে ভালোবেসে ভালোবাসতে পেরেছে এটাও এক অসাধারণ বিষয় আসলে। এটাও রিক্তার, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ পাওয়ার মতো, যে যদি কেউ আমার বাসায় এসে যদি মাসের পর মাসও থাকে, বা আমি যদি কার জন্য, আমি এমনও হয়েছে যে আমার কোনো বন্ধুর জন্য, বন্ধু বিয়ে করেছে, আমার ক্রেডিট কার্ড থেকে আমি একটা আংটি দিব তাকে, ক্রেডিট কার্ড থেকে আংটি মানে তখন তো ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট না, যে আমি চাইলেই গোল্ডের গোল্ডেন ডায়মন্ডের আংটি যদিও কম দামে পাওয়া যায়, 13,000 টাকায় পাওয়া যায়, কিন্তু সেটা যে দেওয়ার মানসিকতা আমার পাশাপাশি তারও থাকবে, যে এত খুব বেশি আমরা সলভেন্ট না যে আসলে দিতে পারবো, কিন্তু ক্রেডিট কার্ড থেকে তুলে দেওয়ার মানসিকতা আমার পাশাপাশি যে তারে থাকবো, আসলে তারও অনেক ভালোবাসা নিজের ভিতর আছে বলেই আসলে সে বলতে পারে দিতে পারে। সুতরাং আমার শুধু আমার ভালোবাসা না, আসলে তারও অনেক ভালোবাসা আছে, এবং স্যাক্রিফাইস করার ভালোবাসা, ইভেন যে যে ভালোবাসাগুলো আসলে সবসময় অনুভব করেছি যে একটা দেশের প্রতি ভালোবাসা, লাইক যদি যেমন আমরা সবসময় কিছু বিষয়গুলো নিয়ে সবসময় মানে আমাদের তো ঘুমাতে ঘুমাতে সবসময় 1:30-2 বেজে যায়, এবং কথা আমার চাচাতো ভাই আমার জিজ্ঞেস করে এত কি কথা
শেষ হয় না কেন,
শেষ হয় না কেন,
প্রেম করেছেন কতদিন,
এক বছরের মতো,
1.5 বছর সংসার, 2.5 বছর হয়ে গেল, আর কথা কি,
কিন্তু কথা আসলে মানে নিজেদের ভিতর নিজেদের কথা খুব কম, মানে আসলে ইস্যুগুলো হচ্ছে লাইক আরেকজন কি করছে, সে ঢাকায় আসবে, মেসে কোথায় থাকবে, আরেকজন তার বোনের টিউশন ফি দিতে পারে নাই, মানে ইস্যুগুলো আসলে সবগুলোই ভালোবাসার, এবং যে ভালোবাসার ইস্যুগুলো যে আসলে মানে ভালোবাসার বাংলাদেশে এসে যে গল্পগুলো বলতে পারতেছি এটা আর মানে এটা অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। এবং ধরেন যে থিঙ্কিংগুলো হয় এবং সেগুলো যে এক জায়গায় গিয়ে ম্যাচ হয়, লাইক যেমন আমরা মাঝখানে একটা চিন্তা করছিলাম যে আমরা আগে ফ্যামিলি থেকে স্টার্ট করবো, যে একটা হ্যাপিনেসটা কীভাবে ছড়াই দেওয়া যায়, মানে সুখ, মানে কারণ হচ্ছে আমরা যে সবসময় যেটা ভাবি যে একটা লোক একটা অফিসে চাকরি করে, কিন্তু সে আমরা তার তার অফিস নিয়েই একটা সার্ভে আমি করেছি যে তোমার অফিসে কতজন এমপ্লয়ি হ্যাপি, বলছে যে না অনেকেই হ্যাপি না, আমি বলছি দেখো হ্যাপিনেসটা কত কমে যাচ্ছে, মানে তোমার অফিসে চাকরি করছে কিন্তু সে তোমার অফিস নিয়ে হ্যাপি না, মানে আমরা সবসময় এই হ্যাপিনেস নিয়ে আলোচনাগুলো করি আসলে, যে নিজেরা কিভাবে পারি আরেকজনকে হ্যাপিনেস করা যায়। আমাদের মানে যদি আমাদের সার্কেলটা দেখেন, কেউ বাসায় এসে খাচ্ছে, ইভেন দাওয়াত করছি, ইভেন এগুলো আসলে ভালোবাসাগুলো যে ছড়াই দেওয়া হচ্ছে এটা আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যে আল্লাহ সেই তৌফিকটা দিয়েছেন।
এবং আমরা যখন হ্যাপিনেস এর কথা বলছি, সুখ কাকে বলে সেটা বুঝবার চেষ্টা করছি, তখন সুখের একটা আবহ আমাদের এখানে কিন্তু বর্তমান, আফসোস যে সরাসরি সে কানেক্ট করতে পারছে না, কিন্তু খুশির খবর এইটা যে তার কাছে কিন্তু খবর ঠিকই পৌঁছে যাচ্ছে, কারণ যে মানুষটির পদচারণা শুরু হয়ে গেছে, যে মানুষটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর মুখ দেখবে, এবং যে মানুষটি অলরেডি 8 মাস নাকি, 8 মান্থস মানে তখন তার শ্রবণ ইন্দ্রিয়টা প্রস্তুত হয়ে যায়, সে রীতিমতো কানেক্ট করতে পারে। এবং আমরা যে কথাগুলো বলছি সেটা কিন্তু ভেতর থেকে সে রেসপন্স করতেছে। এবং মজার ব্যাপার, আমি যতটুকু জানি যে 3 to 5 years এর মধ্যে নিউরোলজিক্যালি 70% ইনফরমেশন বা 70% মাইন্ড সেট বা তারও বেশি প্রস্তুত হয়ে যায়। বাকি সময়টু হয়তো কিছু এক্সপিরিয়েন্সের কারণে যোগ বিয়োগ হয়, কিন্তু তৈরি হওয়ার কাজটা কিন্তু এই এই সময়টাতেই হয়ে যায়। এখন হয়তো তার সাবকনসিয়াস মাইন্ডে ইনফরমেশন গুলো থেকে যাবে, কোনো না কোনো এক সময় হয়তো আউটবাস্ট করবে, যে ঘটনাগুলো ঘটে চলেছে আমাদের গত 2 ঘন্টা এই স্টুডিওতে। বন্ধুরা জেনে রাখো, গুড নিউজটা আমি দিই যে আমাদের আমার স্পেশালি অনেক পছন্দের হাসান এবং অনেক পছন্দের রিক্তা, দে আর ব্লেসড, দে আর জাস্ট গোনা বি গিফটেড বাই বেবি বয় আর বেবি গার্ল উইদিন ভেরি ভেরি শর্ট টাইম, 8 মান্থস রানিং, রাইট? 8 মাস চলছে। ভেরি কংগ্রেচুলেশন টু হাসান অ্যান্ড টু রিক্তা অ্যাজ ওয়েল অন বিহাফ অফ মিলিয়ন অফ লিসনার্স ফ্রম ভালোবাসার বাংলাদেশ।
এবং গুরু আপনার মাধ্যমে আমি যারা শুনছে এত দর্শকদের থেকে একটা দোয়া চাইবো,
সবাই মিলে
যিনি যে জন্মগ্রহণ করুক। আমরা আসলে আল্ট্রাসোনোতে রিপোর্ট নেইনি, ছেলে হচ্ছে না মেয়ে,
আমার মনে হয় যে নেওয়ার কথা না, যেন বলিও নি
না, আসলে আমরা নেইনি, যায় না, ডাক্তার আসলে জিজ্ঞেস করছিল
যে আসলে বুঝতে পারছি যে আপনাদের নেওয়ার কথাও না,
আমি বলেছি যে না দরকার নাই, এটা পরে যারা যাবে যেই আসুক আসলে যেন বাংলাদেশকে ভালোবাসতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, এবং ভালোবাসাটা যেন আসলে সেও ছড়াই দিতে পারে। এবং আসলে ভালোবাসার সত্যিকার ভালোবাসার মানুষ আসলে খুবই দরকার, এবং যে আসুক সবাই যেন দোয়া করে, যেন
অবশ্যই দোয়া করছে আমরা সবাইকে মিলে, দেশ বিদেশ থেকে যারাই শুনছেন সবাইকে নিয়ে দোয়া করতেছি হাসান এবং রিক্তার, যে রুশে জন্ম নেওয়া মানুষটি যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে,
ভালো
সুস্থভাবে পৃথিবীতে আসে, মানুষকে ভালোবাসে, এক্স্যাক্টলি পৃথিবীকে ভালোবাসে, এবং সেগুলো ভালোবাসার জন্য সে যেন বহু বছর বেঁচে থাকে সুস্থভাবে বেঁচে থাকে, আমি দোয়া করছি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে সাথে নিয়ে। এবং সে আমাদেরকে শুনছে, তাদেরকে সে অনাগত সেই যে আসবে সেই শিশুটিকে বলতেছি, যে আমি অনেক সময় বলি এইভাবে যে শিশুটি আগামীকাল জন্ম নেবে, সে যদি তার স্রষ্টাকে জিজ্ঞেস করে যে পৃথিবী এত বেশি বাসের অনুপযুক্ত হয়ে উঠেছে, সেই পৃথিবীতে গিয়ে আমি চলবো কিভাবে, স্রষ্টা শিখায় দেন যে তোমার একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবেন, আসলে সাক্ষাৎ অ্যাঞ্জেল তারা, তুমি নিঃসন্দিহান থাকো, নিশ্চিন্তে থাকো মায়ের সেই ওমের ভিতরে, আমরা তো দেখছি যে তারা সাক্ষাৎ অ্যাঞ্জেল তোমার বাবা এবং মা, যেটা স্রষ্টাই হয়তো তোমাকে কানে কানে শিখিয়ে পড়িয়ে দেবেন যে নিশ্চিন্তভাবে পৃথিবীতে আসো, তোমার বাবা মা সত্যি সাক্ষাৎ অ্যাঞ্জেল তুললো, এবং এসে তুমি অবশ্যই ভালো থাকবে। হাসান ফিলিংস গুলো কেমন? একটা সন্তান ছিল আর একটা সন্তান আসতে চলেছে খুব অল্প সময়ের ব্যবধানে।
ফিলিংস তো অসাধারণ আসলে। আমি
এই ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে কিছু বলার, এত চমৎকার একটা গিফট উইদিন ভেরি শর্ট টাইম,
না তাকে তো সে তাকে তো অবশ্যই ভালোবাসা, এবং যেটা যে তার প্রতি যে অনুরোধ থাকবে যে যেন সত্যিকার ভাবে যেই আসুক তাকে যেন সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলে, হয়তো বা সেই সবসময় থাকবে, এবং একদম যেদিন জন্ম নেবে তারপর থেকে বেড়ে ওঠা, কারণ আমরা আসলে বাবা থেকে যা শিখি মায়ের থেকে বেশি শিখি। এবং আমি মাঝখানে রামিজাকে নিয়ে একদিন সাথে একটা গল্প বলে ফেলি, রামিজাকে নিয়ে শিশু মেলা গিয়েছি, শিশু মেলায় আমি আমার একটা প্রিয় রাইড আছে যেটা বাম্পার কার, যেটাতে আমি চড়ি সবসময়, মানে আর তো সব ছোটদের রাইড, বাম্পার কারের লাইনে দাঁড়িয়ে আছি আমি রামিজা সে, এখন একটা মা তার শিশুকে বলছে এই ঢুকে যা ঢুকে যা, তখন আমি বলছি যে আমার আব্বু আম্মু কখনো আমাকে শিখায়নি যে আসলে লাইন
ব্রেক
করে যাওয়া যায়, এবং আমি রিক্তাকে অনুরোধ করব যেন আমাদের বেবি যেন এগুলো কখনো না শিখে, আসলে টিকেটের লাইনে সে দাঁড়িয়ে টিকিট কাটবে, ব্যাংকের লাইনে সে দাঁড়িয়ে টাকা তুলবে, কখনো সে আসলে যেন
লাইন তৈরি করে ওইসব কাজে উদ্ধার করাটার মধ্যে কোনো বাহাদুরি নাই,
কোনো বাহাদুরি নাই আসলে।
আপনার ভাবনাগুলো আমাকে সত্যি I'm really privileged with your presence. মানে সব মিলে আমি খুবই খুশি আপনাকে নিয়ে, খুবই খুশি। একটা জায়গাতে তো অনেক বেশি খুশি, আপনাকে আগেও বলেছি জাস্ট মিনিট, যে আপনি যদি 10 তলায় থাকেন তো আমি 9 তলায়,
না না,
কারণ আপনি 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 যেইভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এরকম ভাবে সিদ্ধান্ত নিতে পারলে, আমার মতো শুধু কথা ভালো করে বলতে পারলে না, এভাবে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা যদি থাকে, এই সিদ্ধান্ত নেওয়ার মতো মননশীলতা যদি থাকে, মানসিক জোর যদি থাকে, পৌরুষ যদি থাকে, কসম খোদার, এদেশে এই সমাজে কোন রকমের পিছিয়ে পড়া কোন মানুষের সংখ্যা আর থাকবে না,
বাংলাদেশ পুরো পরিবর্তন হয়ে যাবে,
পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র শুধুমাত্র এই ভালোবাসার শক্তিতে। কিন্তু আমরা তো এই সিদ্ধান্ত গুলো নিতে পারি না হাসান, এখানে যে আমরা অনেক বেশি স্বার্থপর, এখানে যে আমরা অনেক বেশি কনজারভেটিভ, মুক্ত মনের কথা রাত দিন বলতেছে, আমিও তো ফেনা তুলে দিচ্ছি, কিন্তু আমি আসলে কি ভিতরে ভিতরে অত বেশি মুক্ত মনের যে আপনার মতো করে গিয়ে একটা সিদ্ধান্ত আমি নিতে পারবো? পারবো না। তাহলে এ ধরনের মুক্ত মনের যে বাণীর অবদিন আওড়াচ্ছি, কত হাজার কিলোবাইট কথা ব্রাউজ করেছি তার কোনো ইয়ত্তা নাই, কিন্তু এর কোনো কি কোনো আসলে কোনো জাস্টিফাই কোনো ই থাকে? থাকে না। কিন্তু দরকার আপনার মতো মানুষের, দরকার আপনাদের মতো পার্সোনালিটি যারা সত্যিকার অর্থে সমস্ত কিছু বদলে দিবে। হাসান, আমি সত্যি খুব খুশি, খুবই খুশি। আমি আমি নিজেও জানি না, আমি কয়েকবার বলেছি কথাটা, এখনো বলছি, কিভাবে আপনাকে সম্মান করলে পরিপূর্ণ সম্মান দেওয়া হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বাট আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি ইউ জাস্ট বেটার দ্যান মি অ্যাজ এ হিউম্যান বিং। থ্যাংক ইউ। স্রষ্টার কাছে দোয়া করি এ ধরনের প্রোডাকশন চালু থাকুক, এ ধরনের মানুষ আসতে থাকুক, যাতে করে পিছিয়ে পড়া, দুঃখে ভরা, নোংরামিতে ভরা এই দেশ, এই সমাজ বেঁচে যায়। কত রকমের যে নোংরামি চলে এই দেশে বলার হিসাব করার শেষ নাই, যাকে নিয়ে আমার প্রতিদিন এই স্টুডিওর আবহাওয়া ভারী হয়ে থাকে, দীর্ঘ নিঃশ্বাসে স্টুডিওর আবহাওয়া ভারী হয়ে থাকে। আজ বহুদিন পর একটু রিল্যাক্স মনে হচ্ছে, ধ্বংসস্তূপের দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করতে পারছি, দিকটাকে নিয়ে হাসতে হাসতে বের হতে পারছি বহুদিন পর, ভাল লাগতো সেটা ভেবে। কেন, আমার কোনো কারিশমা আছে? না, এত মানুষের দোয়া কিচ্ছু না, একটাই একমাত্র রিজন, স্রষ্টা আপনার মতো মানুষের সাথে তার পরিচয় করার সুযোগ করে দিয়েছিল। ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা স্রষ্টার কাছে, যেরকম মানুষও তিনি পৃথিবীতে রেখেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ মুহূর্তে আপনার সন্তানের নাম ঠিক করেছেন কিছু না, এখনো চিন্তা ভাবনা করেননি? রায়
আমার একটু চিন্তা আছে যে মানে আমার আব্বু মানে আমার শ্বশুর উনি নামটা রাখবেন, এই জন্য
ওই সুযোগটা দিয়েন।
উনি অনেক ভালো মানুষ,
কারণ অনেক কষ্ট পেয়েছেন, যে কষ্টটা তার প্রাপ্য ছিল না, এটা অন্যভাবে নেয়ার কোনো কারণ নাই, দুইটা অসম ক্যালকুলেশন ছিল। অসম ক্যালকুলেশনের একটি হচ্ছে যে আমরা সাধারণত চিন্তা করি যে পাত্রপক্ষ কন্যা পক্ষের চাইতে বয়সে বেশি হবে, এখানে রিভার্স ছিল, এটা অসম একটা ক্যালকুলেশন। আরেকটা অসম ক্যালকুলেশন হচ্ছে যে আপনি অলরেডি যেহেতু বৈবাহিক একটা সম্পর্কে ভেতর দিয়ে গেছেন, আমাদের সমাজ এই জিনিসগুলোকে ঠিকভাবে মেনে নেয় না, একটা সময় হয়তো আসবে এদের হাত ধরেই সমাজটা আসবে, হাসানের মতো কিছু ছেলের হাত ধরে, কিছু মানুষের হাত ধরে, যে পৃথিবীতে তখন আর হয়তো এ ধরনের বিধবা বলে শব্দ, এ ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলো, ডিভোর্স, এই ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলোর হয়তো আর কোনো এক্সিস্টেন্স থাকবে না, তখন মানুষকে মানুষ হিসেবেই চিন্তা করা হবে। এই সময়টা হয়তো খুব শীঘ্রই আসবে, এইসব মানুষের হাত ধরেই আসবে, সত্যিকারের মুক্তি মনের মানুষ এসব হাসানরা, তাদের হাত ধরেই হয়তো আসবে। তো এইসব কষ্ট যেহেতু উনি পেয়েছেন, ওনার ভাগে এখন অনেক গিফট পাওয়াটা জরুরি, তো এই গিফটের দায়িত্ব তাকে দিয়ে দেন। আর আপনি খুব ভালো করে জানেন যে তাকে আপনি কিভাবে ভালো রাখবেন, কিভাবে ভালোবাসবেন। হাসান, তারা কিন্তু কোনো দোষ করেনি, কিন্তু অনেক কষ্টের কারণে কিন্তু আপনাদের এই ঘটনাটা হয়েছে। হাসান, যে বাবা মা আপনাকে এত বেশি ভালোবাসে, আপনি সত্যি, আপনি নিজেও কিন্তু সত্যি অনেক ব্লেসড যে এরকম বাবা মার ওরসে জন্ম নিতে পেরেছেন আপনি, না হলে এত কিছুর পরে কেউ কপ আপ করে না হাসান, কেউই করবে না হাসান। এটা কিন্তু আমি কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করতেছি না, বাংলাদেশের মধ্যে একটা ট্রিপিক্যাল কান্ট্রির মানুষ হিসেবে বলছি, কেউ করে না, অনেক ভালোবাসে আপনাকে তারা, যে কারণে আপনার ভালো মন্দ সবকিছুকে আপন করে নিয়েছে। একদম শেষ মুহূর্তে এইরকম ভালোবাসা প্রবণ মানুষটিকে ঘিরে আপনার আপনার পক্ষ থেকে কিছু আমি শুনতে চাই, যে কথাগুলো কখনো এই মানুষটিকে হয়তো বলা হয় না। আমার অনুষ্ঠানের সবচেয়ে মূল্যবান সময় এখন, আমি হাজারবার তার প্রশংসা করি, লাখো অভিধান থেকে তার কথা আমি রেফারেন্স কোট করি, বাট আপনার কাছ থেকে আমি শুনতে চাই রিক্তা, আপনি যা পেয়েছেন, আপনি যা পেয়েছেন, মানে কসম সে রহমানুর রহিমের রাব্বুল আলামিনের, আপনি যা পেয়েছেন খুব কম মানুষের কপালে এরকম কিছু জোটে। হয়তো কেউ মোহর বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, হয়তো কেউ কেউ আছে মুহূর্তের দুর্বলতায় সিদ্ধান্ত নিয়ে নেয়, হয়তো বেশিরভাগই হচ্ছে তারা ওই রকম যোগ্য না যাকে আপনি আপন করে নিবেন, কিন্তু তারা আগ্রহ পোষণ করে, কিন্তু এরকম খুব কম আছে যারা সত্যিকার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় এবং সারা জীবন কমিটেড থাকে রিলেশনশিপটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য, এবং তারা চাইলেই হাত বাড়ালেই অনেক বেটার অপশন তারা চাইলে চুজ করতে পারতো, কিন্তু আপনি অফকোর্স ইউ আর দ্য বেটার ওয়ান, কিন্তু সেই জায়গাতে সেই রকম ভাবে কম্পারিজন চিন্তা করার মতো মানসিক অবস্থা তারা রাখে না। এরকম একটা মানুষের সান্নিধ্য পাওয়া, ইউ আর কমপ্লিটলি ব্লেসড। আমি যদি আপনার ভাই হই, আপনি যদি আমার বোন হন, তাহলে সত্যি ওরা হাত পা ধরে আমি ওর কৃতজ্ঞতা পোষণ করতাম। বিশ্বাস করেন, আপনার কি ভাই আছে? নাই তো মনে হয় না,
ও
এক ভাই না? আমার কাছে এরকমই মনে হচ্ছে, সেই মানুষটিকে উদ্দেশ্য করে একদম ভেতর থেকে, হয়তো কোনোদিন বলাও হয়নি, আজ বলে ফেলুন সবকিছুর জন্য, আমরা একটু শুনি মন খুলে।
আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার মনে যেভাবে চাইতো, মানে এরকম হবে, দেশপ্রেম থাকবে, রিলিজিয়াস হবে। মানে আরেকটা কথা বলি যে ও কিন্তু নামাজ কখন ছাড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ।
হ্যাঁ, আমি যখন অনুষ্ঠান ডাকছিলাম সেও তখন এর মধ্যে নামাজ ছেড়ে নিচ্ছিল আর কি।
সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ট্রান্সপারেন্সি যেটা আমি বলবো, যে আমাদের রিলেশনে যেটা আছে এত ট্রান্সপারেন্ট, মানে কোথায় কি করছে কি হচ্ছে সবকিছু সে আমাকে বলে। হয়তো আমার খারাপ লাগবে, কিন্তু তাকেও আমার বলা আছে, সে আমাকে সবকিছু বলে, আমিও বলি, আমি জানি তার খারাপ লাগবে বা খারাপ লাগলেও সে বলে ফেলে, কিন্তু সে যথেষ্ট ট্রান্সপারেন্ট আমার কাছে, এভরিথিং আমাকে বলে।
সব মিলিয়ে মানসিক উদ্দেশ্য করে হয়তো বলা হয়নি, এরকম অব্যক্ত কথাগুলো আজকে বলে ফেলুন, আমরাও সাক্ষী হয়ে থাকি।
একটা জিনিস মানে যেটা বলা, এটা
কোয়ালিটির কথা, বাট ওকে বলা হয়নি, ওকে যা বলতে মন চায় ভেতরে ভেতরে ঘুরে, এরকম ভালো লাগা ভালোবাসার অনেক কথা হয়তো আছে, দাদ বলে ফেলুন।
একটা জিনিস অনেক ভালো লাগে, হয়তো ও বোঝে না, মানে ওর কিন্তু বিদেশে যাওয়ার, মানে দেশের বাইরে যাওয়ার অনেক অপরচুনিটি আসে, আমিও মাঝে মাঝে বলি চলো আমরা চলে যাই। ওর একটাই কথা যে না, তাহলে দেশের জন্য কিভাবে কাজ করব। তা আমি হয়তো, ও মনে করে হয়তো আমার এটা ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু আমার চরম ভালো লাগার একটা জায়গা, যে ও যে দেশকে ভালোবেসে, মানে ও যেতে চায় না, কিন্তু আমি তৎক্ষণাৎ ওকে বুঝতে দেইনি যে এই কথাটা আমাকে কতটা ভালো লাগিয়েছে। আজকে আমি সবার মাধ্যমে বললাম যে ওর এই কথাটাই যে না, তাহলে দেশকে আমি কিভাবে, দেশের জন্য কিভাবে কাজ করব, দেশের মানুষের জন্য কিভাবে কাজ করব। এটা আমার অসম্ভব ভালো লাগা একটা জায়গা, যে অনেক ভালো লাগে। আর আজকে শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যে আমার আল্লাহর কাছে সবসময় দোয়া থাকছে আমার বাচ্চার জন্য এবং ওর জন্য, ওর জন্য সুস্থ থাকে এবং ওর যে সুন্দর সুন্দর চাওয়াগুলো আশাগুলো আল্লাহর জন্য পূরণ করে দেন। কারণ ওর এই চাওয়াগুলো পূরণ হলে আমার মনে হয় আমাদের দেশের অনেকটা পরিবর্তন আসবে, যেটা সেটা যেন আমি দেখে যেতে পারি। আল্লাহ যেন আমাকে সেইটা দেখার তৌফিক দেন এবং মানুষও যেন সেটা উপভোগ করতে পারে, মানুষও যেন সেটা মানুষের জীবনে আসে, আমি সেটাই চাই আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি দোয়া চাইছি এই বলে, যে ও যেন সুস্থ থেকে ওর যে কাজগুলো আপনাদের জন্য সবার জন্য করতে চাই সেগুলো যেন করে যেতে পারে, স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। একটা মানে ও স্বপ্ন পূরণের মাধ্যমে যেন আমাদের দেশে কিছুটা হলেও আমরা যেন পরিবর্তন আনতে পারি, মানুষ যেন বলতে পারে যে না, হাসান ভাই এটা করে গেছে, যার ইন্সপায়ারে আমরা করতে পারছি, আমরা ভোগ করছি।
আমরাও সেই দোয়া করি। হাসান, বিদায় নেওয়ার সময় এসেছে বন্ধু, বিদায় নিচ্ছি। এবং আমরা, আমি যে প্রোগ্রামটা করি অ্যাকচুয়ালি, যে অনুষ্ঠানটা করি, আমার অনুষ্ঠানে যদি ইন্টারনাল মোটর কথা বলো বা আমার অনুষ্ঠানে যদি আলটিমেট ডেস্টিনির কথা বলা হয়, তাহলে আমি কিন্তু বন্ধু তোমার মতো মানুষগুলোকে ঘুরে ফিরে দেখতে চাই, তোমার মতো মানুষগুলো ঘুরে ফিরে পৃথিবীতে আসুক। দিস ইজ মাই অনলি, দ্য অনলি আলটিমেট ডেস্টিনি। এটাই কমিউনিকেশন করার চেষ্টা করি, এই ইনফরমেশনগুলোই ফ্যাসিলিটেট করি। আমি ভালো কি মন্দ, ইট ডাজেন্ট মিন এনিথিং, বাট আমি চাই যে এরকম মানুষগুলো হোক, সেই প্রেক্ষাপটটা তৈরি হোক, সে এনভায়রনমেন্ট ক্রিয়েট হোক, সেই চেষ্টাটা অবিরতভাবে করে চলেছি। তাই তোমাকে পাওয়াতে বন্ধু আজ খুব লাভ হয়েছে আমার, একটা স্যাম্পল সাইজ একদম ফিজিক্যালি আমি মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছি। এমন মানুষ যদি পৃথিবীতে আসতে থাকে, এমন মানুষ যদি এই দেশে সমাজে বেশি বেশি করে আসতে থাকে, এই মানুষগুলো যদি বেশি বেশি করে এক্সিস্ট করে এই পৃথিবীতে, এই সমাজে আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না বন্ধু। আমরা যত খারাপ কাজই হোক না কেন, পৃথিবীতে মরণাস্ত্র যতভাবেই আসুক না কেন, এই মানুষগুলোর ভালোবাসার অস্ত্র দিয়ে সমস্ত কিছুকে দাবিয়ে আমরা অবশ্যই বিজয়ের হাসি হাসতে পারবো। বিদায় নিচ্ছি বন্ধু, শেষ মুহূর্তে সবার উদ্দেশ্যে কিছু বলার থাকবে।
আমি আপনার মাধ্যমে আসলে যারা শুনছে তাদের বলবো যে ভালোবেসে যান। আসলে অনেক অনেক হতাশা থাকবে, অনেক কষ্ট থাকবে, অনেক
ক্লান্তি থাকবে, অনেক বেদনা থাকবে, অনেক ঘাটতি থাকবে, আপনি অনেক অভাব বোধ করবেন, কিন্তু আসলে কখনো অভাবটা দেখবেন না, তখন দেখবেন আপনার কাছে আসলে মাত্র 2 টাকা আছে, সেই 2 টাকাকেই শক্তি হিসেবে দেখুন। আপনি একজনকে ভালোবাসেন, সে আপনাকে ভালো হয়তো বা বাসে না, কিন্তু আপনি যে ভালোবাসেন সেই শক্তিটাকে দেখুন। এবং আমি বলবো যে আসলে কেউ যদি আপনার যদি ভালোবাসার প্রতিদান দিতে না পারে, সে যদি আপনাকে ভালো না বাসতে পারে, সেই কষ্টটা নেবেন না, যে আপনি আপনি যে ভালোবেসেন সেই শক্তিটাকে নিন। আপনার ভিতর যে ভালো লাগাটা আছে, ভালোবাসাটা আছে, নিজের ভিতর যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে বারবার চিন্তা করেন। এবং আমি বলবো যে আপনারা বেশি, আপনারা যারা শুনছেন তারা নিজেরা বেশি বেশি মানুষকে ভালোবাসতে শিখুন, এবং নিজের ভালোবাসা দিয়ে অন্যকে জয় করার চেষ্টা করুন। আর দয়া করে আমি রিকোয়েস্ট করব, কেউ হতাশ হবেন না, কেউ সামান্য কিছুতেই ভেঙে পড়বেন না। আসলে জীবন অনেক দূর যেতে হবে, জীবনে অনেক ধরনের বাধা আসবে, বিপত্তি আসবে, কখনোই ভেঙে পড়বেন না। একটা নিউটন, আমি একটু নিউটনের একটা তৃতীয় সূত্র বলি, যে আমরা পড়েছি ক্লাসে থাকতে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদিও এটা একটা বিজ্ঞানের ভাষা, সেটার সাথে জীবনের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের আমাদের জীবনটা কিন্তু সেই তৃতীয় সূত্রের সাথে একটা রিলেশন আছে, যে আপনি যেটা করছেন, যেটা আপনি মনে মনে করছেন, সেটা প্রতিক্রিয়া বাস্তবে পেয়ে যাবেন। যেটা হয়তো আপনি মনে মনে চিন্তা করছেন একজনের জন্য ভালো কিছু, সেটা অবশ্যই অন্য কোনো ঘটনার মাধ্যমে আপনার জন্য ভালো কিছু হয়ে উঠবে। সেই জন্য আমি দর্শকদের বা শ্রোতাদের বলবো যে আপনারা মানুষকে ভালোবেসে যান, আপনাদের ভালোবাসা দিয়ে আগামী বাংলাদেশ জয় করে নেন, এই আমার অনুরোধ।
আমরা বিদায় নিচ্ছি বন্ধু, একদম শেষ প্রান্তে অনুষ্ঠানের বিদায় নিচ্ছি বন্ধু, বিদায় নিচ্ছি স্রষ্টার সাক্ষাৎ কারিশ্মা কাছ থেকে দেখতে পেয়ে আরো বেশি আস্তিক হচ্ছি, স্রষ্টার এই ধরনের কারিশ্মা কাছ থেকে উপভোগ করতে পেরে অবাক হচ্ছে, স্রষ্টা কিভাবে মানুষকে ভালোবাসেন, মানুষের কাছে তার নাজরানা পৌঁছে দেন সেই জিনিসটা বুঝতে পেরে। আল্লাহ রাব্বুল আলামিন অথবা যে যে নামে তাকে ডাকুন না কেন, স্রষ্টা সত্যিকার অর্থে সব সময় তার প্রিয় সৃষ্টি মানুষের সাথে বিরাজমান, সব সময় মানুষের সাথে সাথে তাল মিলিয়ে চলেছেন, মানুষের কথা খুব কাছ থেকে শুনছেন এবং জানছেন, খুব খুব কাছে থেকে এই উপলব্ধিটা আজকে হয়েছে রিক্তা আমাদের কাছে আসবার পর। রিক্তা অনেক বেশি ডেডিকেটেড ছিল তার পরিবারের জন্য, রিক্তা ডেডিকেটেড ছিল তার ভালোবাসার প্রতি। রিক্তা যখন মানুষ এক্সপেরিয়েন্স করে তার ভালোবাসার, যখন মানুষ এক্সপেরিয়েন্স করে তার বৈবাহিক সম্পর্কের পর দারুণ স্বর্গতুল্য কোনো কিছু মুহূর্তে, ঠিক সেই সময় তার জীবন শুরু হয়েছিল মেডিকেলের বারান্দা থেকে, তার শ্বশুরকে বাঁচানোর যে যুদ্ধ সেখানে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল তাকে, তারপরে দুটো বেবির মিসক্যারেজ, দেন ফাইনালি ভালোবাসার সেই মানুষটিকে হারিয়ে ফেলা। কিন্তু সকোনো সময় কোনো কিছু থেকে পিছু পা না হয়ে পাগলের মতো পরিস্থিতিকে সামাল দিয়ে গেছে, সারাদিন বসে কান্নাকাটি করে বিলাসিতা সময় পার করার চাইতে সে বেছে নিয়েছে কষ্টের জীবন, সবাইকে সামাল দিয়েছে দুই হাতে, সবকিছু মিলিয়ে সমস্ত ঝড় ঝঞ্ঝাকে পেছনে ঠেলে দিয়ে চেষ্টা করেছে কিভাবে উঠে দাঁড়ানো যায়। কেউ জিনিসটা খেয়াল করুক আর না করুক, কেউ তার এই দুঃখ এবং কষ্টের কথা জানুক বা না জানুক, কেউ তার স্বপ্নকে মূল্য দেখ অথবা না দেখ, একজন আছেন তিনি সমস্ত শক্তির আধার, একজন আছেন যেখান থেকে সমস্ত কিছু তৈরি হয় আবার যেখানে গিয়ে সমস্ত কিছু সমর্পিত হয়, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। খুব মনোযোগ দিয়েই কিন্তু তার স্বপ্নের কথাগুলো শুনেছেন, মনোযোগ দিয়ে তাকে দেখেছেন, তার দীর্ঘ নিঃশ্বাস মনোযোগ দিয়েই খেয়াল করেছেন। তাই এতগুলো কিছু চলে যাওয়ার পর, এতগুলো প্রাণ তার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর, স্রষ্টা সবকিছু শুধু আসলে এমনভাবে তার কাছে ফিরিয়ে দিয়েছেন হাসান নামের এই অতি 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 পার্থিব একটি মানুষের ভেতর দিয়ে, যে তার কাছে মনে হচ্ছে আমি জন্ম জন্মান্তরের পুণ্যের ফসল যেন আজ পেয়েছি ঘরে তুলতে, তার কাছে মনে হচ্ছে আমি জন্ম জন্মান্তরের কোনো পুণ্যের কাজ করেছিলাম বিধায় এরকম মানুষ স্রষ্টা আমাকে ফিরিয়ে দিয়েছেন। তার কাছে মনে হচ্ছে এ তো সেই মানুষ যে মানুষের স্বপ্ন আমি দিনের পর দিন দেখে এসেছি, এ তো সেই মানুষ যে মানুষের দর্শন আমি ভেতরে ভেতরে লালন করেছি, এ তো সেই মানুষ যে মানুষের জন্য বহুবার জন্ম নেওয়া যায়, বহুবার মৃত্যুবরণ করা যায়। তাহলে এখন কি বলবেন, এই তো সৃষ্টির কারিশ্মা, এই না আল্লাহ রাব্বুল আলমিনের দারুণ কারিশ্মা। সে আল্লাহ রাব্বুল আলমিনের কারিশ্মার জন্য অপেক্ষা করুন, নিরুৎসাহিত হবেন না, কিছুটা হবেন না। জীবন কখন কোন সময় কোন পথের বাকি আপনাকে দস্তক দিবে আপনি জানতেও পারবেন না, সে বিরাজমান, সে দেখছে, সে আমাদের কাছে আছে। বন্ধু বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে, ইনফ্যাক্ট দেখাই হয় আপনাদের সাথে আমার এই মাইক্রোফোনে, এই স্টুডিওর মাধ্যমে সামনে বৃহস্পতি এবং শুক্রবারের মহেন্দ্রক্ষণে। তবে আপনাদেরকে কথা দিয়েছিলাম সে অনুযায়ী শুরু করেছি লিসেনার্স কমিউনিটি তৈরি করা, যার নাম দিয়েছে FM দোস্তি। সেইখানে আপনারা রেজিস্ট্রেশন করুন, প্রচুর রেজিস্ট্রেশন হচ্ছে। আমি সত্যি অনেক অনেক খুশি যে আপনারাও কথা দিয়েছিলেন যে কবে লিসনার্স কমিউনিটি ফর্ম হবে, এবং আমরাও লিসনার্স কমিউনিটি ফাইনালি ফর্ম করতে পেরেছি FM দোস্তির ব্যানারে। আপনারা রেজিস্ট্রেশন করুন www.dhakafm904.com, সেখানে যে ডেডিকেটেড লিঙ্ক সেইখানে FM দোস্তি, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করুন এবং আমাদের এই FM লিসনার্স কমিউনিটির সাথে যুক্ত থাকুন। এবং আমাদের এই কার্যক্রম শুধুই মানুষকে ভালোবাসার, মানুষের পাশে থাকার, মানুষের ভালো লাগার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন, যাতে আমরা সবাই মিলে প্রাণ খুলে একসাথে বলতে পারি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
চমৎকার একটি ভালোবাসার গল্প আমাদের উপহার দিল রিক্তা এবং হাসান। আশা করেছি সবার অনেক 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 ভালো লেগেছে এবং ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্ট, হাজার হাজার কমেন্ট। কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে, ঘড়ির সময়টা রাত 1:35, 5 মিনিট ওভার করে ফেলেছি। আশা করছি বন্ধুরা যারা তখন ছিলেন সবার অনেক ভালো লেগেছে, বিদায় ঘন্টা আমার বেজে গিয়েছে। আজকের মতো ইমা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা আসামের সঙ্গেই থাকবেন।
ভালোবাসতে পারি আমি তোমার মতো, এতো ভালোবাসতে পারি আমি তো শুধু কাছে আসতে পারি, আমি তো শুধু
Thank you.
This track was downloaded from FusionBD.com.